This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ
সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি ভালোবাসার বাংলাদেশে। কেমন আছেন বন্ধু? আশা করছি সবাই অনেক অনেক ভালো, আর বরাবরের মতো আমিও আজকের দিনটিতে অনেক ভালো, কারণ ছটা দিন পর আবার আপনার সাথে কথা, আর আপনার সেই SMS গুলো কমেন্টস গুলো পড়ব, এবং সেই সাথে অনেকদিন পর আমিও আপনার সাথে গুরু হেতুসামের কথা শুনব, এবং সাথে আজকে নতুন অতিথি বন্ধু তো থাকছেনই, তার গল্পও শুনবো, দেখা যাক আজকে কি হয় কি থাকছে। তো বন্ধু অবশ্যই থাকছেন আমাদের সাথে, সেটা তো বলবার অপেক্ষা রাখেই না, আর আপনি যে আছেন আমাদের সাথে সেটা আমি বুঝবো কিভাবে? অবশ্যই SMS করবেন এবং কমেন্ট করবেন, তাই একে একে নিয়মগুলো বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, তারপর স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে, যেখান থেকে আমরা একটু পরেই আমাদের পোস্ট আপলোড করব, আর সেই ফ্যান পেজের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, www.facebook.com/90.4dhakafm। আর আপনি আমাদের এই পেজটি খুঁজে পাবেন যেভাবে সেটি বলছি, আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে গিয়ে FM 90.4 লিখে সার্চ দিলেই ঢাকা FM এর পেজটি চলে আসবে আপনার সামনে। ওকে, সো সেখানটিতে অবশ্যই বন্ধু লাইক করবেন আশা করছি, এবং আমাদের যে পোস্ট একটু পরে আপলোড করবেন করব সেখানটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, যত খুশি ততবার চাইলে শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার বন্ধুদের কাছে। আর কেমন আছেন, কেমন ছিলেন, কি করছেন, সবকিছুই আমাকে এখন লিখে জানাতে পারেন, এবং আমি জানতে চাই আর পড়তেও চাই, বার্তা পৌঁছে দিতে চাই আপনার প্রিয়জনের কাছে। আর অবশ্যই অবশ্যই বন্ধু টেক্সট করবেন, আর যে কথাটি একেবারে বললেই নয় যে আমাদের এই প্ল্যাটফর্মে আসতে চান অনেক বন্ধু, শেয়ার করতে চান তার জীবনের গল্প, তার ভালোবাসার গল্প। আর এখানে আরো একবার বলে রাখি যে গল্প বলতে শুধু যে ভালোবাসার গল্পই বলতে হবে তা কিন্তু না, আপনার জীবনে নানা দিকের গল্পই তো আছে, সফলতার গল্প, অনেক কষ্টের গল্প এবং অনেক সৌভাগ্যের গল্প, অনেক কিছুই আছে, সুখের গল্প, তাই না? তো সেই সমস্ত কিছু কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন আমাদের প্ল্যাটফর্মে এসে। সেজন্য আপনাকে করতে হবে SMS, আর SMS এর নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটিও বিশেষভাবে উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর আপনি চাইলে আমাদের অফিসে সরাসরি এসে কন্ট্যাক্ট করতে পারেন, সেক্ষেত্রে আমাদের অফিসের অ্যাড্রেসটি বলে দিতে চাই, অ্যাড্রেসটি হচ্ছে গুলশান 1 নাভানা টাওয়ার, 15th floor, নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা FM এর অফিস। সো আপনি চলে আসতে পারেন যখন তখন, এসে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ভালোবাসার বাংলাদেশের টিম মেম্বারসদের সাথে। অ্যান্ড অনেক কথাই আছে, অনেক কথা বলতে চাই এবং অনেক কথা বন্ধু আপনার জমে আছে যেটা শুনতে চাই। সো দেরি না করে কথা ছোট করে চিরকুট আকারে আমার কাছে পাঠিয়ে দিন, আমি পড়ব এবং আপনাকে পড়ে শোনাবো। আর যে মানুষটির জন্য এত অপেক্ষা, গুরু হেতুসাম, তার জন্য আপনাকে অপেক্ষা করতেই হবে বন্ধু। আর আছি আমি মেঘলা আপনার সাথে, আর ওর বন্ধু আপনি শুনছেন দ্য লার্জেস্ট FM রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা FM 90.4। কোথাও যাবেন না, সাথেই থাকবেন আশা করছি। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আশা করি বিরক্ত হবেন না, ফিরে আসছি।
কানা মামা চেয়ে নাই মামা ভালো, যে ঠিকই শুনছেন, পুরনো প্রবাদটাকে একটু রিডিফাইন করলাম আর কি। কানামামা মানে কম্প্রোমাইজ, কানামামা মানে অল্পেতে খুশি থাকা, নিজেকে চ্যালেঞ্জ না করা। তাই আমি বলি কানামামার চেয়ে নাই মামাই ভালো।
এভাবে আপনিও লাইফটাকে নিজের মতো রিডিফাইন করেন, তাই আপনার জন্য কমপ্লিটলি রিডিফাইন্ড মোবাইল সলিউশন এইস। আছে রিডিফাইন্ড মোবাইল বান্ডল, হ্যান্ডসেট ডিসকাউন্ট, লয়্যালটি রিওয়ার্ড সহ অনেক অফার। আরো জানতে ভিজিট ace.robi.com.pd অথবা কল করুন 01883223223। ওয়েক আপ বাংলাদেশ জেটা মোবাইল কুইজ কনটেস্ট।
ডিয়ার লিসেনার্স, কুইজে অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকে জিতে নিতে পারেন একটি জেটা মিলেনিয়াম Q100 স্মার্ট মোবাইল ফোন। ওয়েক আপ বাংলাদেশ জেলটা মোবাইল কুইজ কনটেস্টে এবারের প্রশ্ন, ইউরোপ ফুটবল 2016 এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? অপশন এ ইটালি, অপশন বি পর্তুগাল। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ স্পেস আপনার নাম, স্পেস লোকেশন, স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। SMS পাঠানোর পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বিজয়ীর হাতে তুলে দেয়া হবে
Zelta Millennium Q100 smartphone, 5-inch HD OXL IPS display, 1.3GHz quad-core processor, 8-megapixel camera, 1GB RAM plus 8GB ROM. Zelta Mobile, sharing minds.
ইউটিউব গুতাইস না, ডেটা প্রায় শেষ।
ফোন তো আমার হাতে, কিভাবে বুঝলে ডেটা শেষ?
বলা যাবে না বন্ধু। ফোন ঘাটছস ঘাট, ফেসবুক ঘাটিস না।
বুঝলি কিভাবে? ফেসবুকে নোটিফিকেশন আসছে।
বলা যাবে না
বন্ধু, আমার গার্লফ্রেন্ডের কল, ফোন দে।
হ্যাঁ ফোন দিব, আগে বল তুই কিভাবে বুঝলি এটা তোর গার্লফ্রেন্ডের কল?
ওই যে দেখ ফোনের পিছে লাল গ্লো জ্বলছে।
মানে মানে এখন থেকে কন্ট্যাক্ট, অ্যাপ, ব্যাটারি, মেমোরি বা ডেটা আপনার পছন্দ মতো রঙে অ্যাসাইন করে দিন, আর সেই স্মার্ট গ্লো রং দেখে জেনে নিন কার কল বা কিসের নোটিফিকেশন। লেটস গ্লো উইথ স্যামসাং গ্যালাক্সি J2 2016, জয় হবার সময় এখনই। এইভাবে সুন্দর মুহূর্ত গুলো মিস করতে না চাইলে আজ কিনে ফেলুন সুপার ফাস্ট স্যামসাং গ্যালাক্সি J2 2016। এতে আছে TST বা টার্বো স্পিড টেকনোলজি যা আপনার র্যাম ফ্রি রাখবে এবং অ্যাপ বা গেম চালু করবে 40% কম সময়ে সুপার ফাস্ট স্পিডের সাথে। লেটস গ্লো উইথ স্যামসাং গ্যালাক্সি J2 2016, জয় হবার সময় এখনই।
Wake up Bangladesh, Zelda Mobile Quiz Contest.
Dear listeners, quizে অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকে জিতে নিতে পারেন একটি Zelda Millennium Q100 স্মার্ট মোবাইল ফোন। Wake up Bangladesh, Zelda Mobile Quiz Contest এ এবারের প্রশ্ন, ইউরোপ ফুটবল 2016 এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? অপশন এ ইটালি, অপশন বি পর্তুগাল। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ স্পেস আপনার নাম, স্পেস লোকেশন, স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বিজয়ীর হাতে তুলে দেয়া হবে
Zelta Millennium Q100 smartphone, 5-inch HD OXL IPS display, 1.3GHz quad-core processor, 8-megapixel camera, 1GB RAM plus 8GB ROM. Zelta Mobile, sharing minds.
Dhaka FM.
বেস্ট ফ্রেন্ড সবাইকে আর একবার ওয়েলকাম করে নিচ্ছি আপনাদের পছন্দের উইকেন্ড স্পেশাল শো ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা এফএম 90.4। আছি মেঘলা আপনার সাথে। আজকে এই মুহূর্তে ঘড়িটাও বলে দিচ্ছে সময়, এখন ঠিক রাত 11:17। অনেকটা সময় আছে বন্ধু আপনার সাথে, এবং আপনি যে আমাদের সাথেই আছেন সেটা বুঝতেই পারছি আপনার এসএমএস দেখে। আর আছেন গুরু এতেশ্রাম, যাকে আমরা একটু পরে ওয়েলকাম করে নেব। তবে তার আগে বন্ধু কিছু টেক্সট আমি পড়ে নিতে চাই, কিছু নাম আমি বলে নিতে চাই। যেমন আছেন এই মুহূর্তে আমাদের সাথে তৌফিক মিরপুর 11 থেকে, আছেন শহীদ হাসান, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে। সৈনিকও আছেন আমাদের সাথে পল্লবী থেকে। ওকে, এই মুহূর্তে আছেন রোহান, স্পর্শ আছেন টঙ্গী থেকে, এবং আছেন মোহাম্মদ আকাশ, উনি মিরপুর 10 থেকে। সজীব যুক্ত হয়েছেন আমাদের সাথে কুষ্টিয়া থেকে, এবং সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন নাসরিন। তারিক আছেন চিটাগং থেকে, এবং আছেন আমাদের সাথে আজিজুর রহমান, উনি পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন, এবং খুলনা থেকে আর একজন আজিজুর রহমান আছেন। এবং আলিম আছেন আমাদের সাথে, উনিও খুলনা থেকে আছেন এই মুহূর্তে। রেজাউল, উনি রংপুর থেকে যুক্ত হয়েছেন, এবং আছেন ময়মনসিংহ থেকে মাহবুব আমাদের সাথে, এবং নজরুল ইসলাম যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে। তাসনিন আছেন ময়মনসিংহ থেকে, আমরা কেমন আছি জানতে চেয়েছেন এবং গুরুকে সালাম জানিয়েছেন। এবং আছেন এই মুহূর্তে আমাদের সাথে তালহা, উনি সিলহেট থেকে যুক্ত হয়েছেন। আছেন এই মুহূর্তে আমাদের সাথে স্বাধীন, উনি আছেন উনিও খুলনা থেকে, এবং যশোর থেকে আছেন সাদিকুল। সরওয়ার হোসেন আমাদের সাথে আছেন মানিকগঞ্জ থেকে, এবং রংপুর থেকে আরো একজন বন্ধু যুক্ত হয়েছেন ফারিয়া। আর আছেন এই মুহূর্তে আমাদের সাথে নাইম, উনি আমাদের সাথে আছেন খুলনা থেকে, বা আজকে খুলনার অনেক বন্ধু আমাদেরকে শুনছেন। আর সজীব আছেন রাজশাহী থেকে, এবং এই মুহূর্তে যুক্ত হয়েছেন শামীম ময়মনসিংহ থেকে। আছেন রাজশাহী থেকে আশিক, এই মুহূর্তে যুক্ত হলেন বরিশাল থেকে আমাদের সাথে অনেক। সেও বন্ধু, অনেক কথা বলবার আছে, অনেক কথা বলবো, অনেক কথা শুনবো। একটু আমি জানিয়ে দিই এসএমএস এর নিয়মটা কিভাবে কানেক্টেড হবেন। আর বন্ধু, যেভাবে এসএমএস করবেন সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, তারপর আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং যদি আপনি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনার জীবনের গল্প, তাহলে আপনি আসতেই পারেন। সেজন্য আপনাকে এসএমএস করতে হবে, নিয়মটা বলছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। যত খুশি ততবার। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার লিঙ্কটি বলছি www.facebook.com/90.4dhakafm। এবং বন্ধু, আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলেই পেজটি আপনার কাছে চলে আসবে। এবং দেখবেন যে যেখানে লাইকিং এর পরিমাণ হচ্ছে 71,000 প্লাস, সেটি হচ্ছে আমাদের ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো বন্ধু, রিকোয়েস্ট করব যে অবশ্যই বন্ধু আপনি আমাদের এই পেজে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7। আর আপনি কিন্তু চিঠির মাধ্যমে আপনার ভালোবাসার গল্প সংক্ষিপ্ত আকারে জানাতে পারেন, এবং সশরীরে আমাদের অফিসে এসেও জানাতে পারেন, আমাদের ভালোবাসার বাংলাদেশের টিম মেম্বারদের সাথে যোগাযোগ করতে পারেন। সো সেক্ষেত্রে জানিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি, গুলশান 1, নাভানা টাওয়ার, 15th ফ্লোর, গুলশান 1-এর 15 তলায় হচ্ছে ঢাকা এফএম এর অফিস। সো অনেক কথা বলে ফেলেছি, কিন্তু এখন আর কথা বলতে চাই না, এখন যে কাজটি করতে চাই সেটি হচ্ছে ইটস টাইম টু ওয়েলকাম গুরু এতেশ্রাম।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকের জন্য মনের অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা করি বন্ধু, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে ভালোবাসার ফেরিওয়ালা ফিরে এসেছে বন্ধু, শুধুমাত্রই ভালোবাসার বারতা নিয়ে। শুধুমাত্রই তোমাদেরকে ভালোবাসব সেই উপাখ্যান উপস্থাপন করতে গিয়ে, শুধুমাত্র মানুষ পরস্পরের কাছে আসুক, পরস্পরের হাতটাকে শক্ত করে ধরুক, সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে। সবাই ভালো থাকুক, সবাই নিরাপদে থাকুক, সবাই শান্তিতে থাকুক, সবার জীবনেই ভালোবাসা দারুণভাবে ভরিয়ে তুলুক। ভালোবাসা সত্যি পৃথিবীর এই বুকে এমনই এক অতি প্রার্থিব অনুভূতির নাম, যে ভালোবাসা যদি সত্যিকারে কেউ ভালোবাসার দেখা মেলে, ভালোবাসার দেখা যদি কেউ পায়, তখন কিন্তু সমস্ত কিছুই পর হয়ে যায়। আপেক্ষিকভাবে কথাটি হয়তো এরকম শোনায় যে না, দেশের যে অবস্থা, বিশ্ব সমাজে যে অস্থিরতা চলছে, সেখানে ভালোবাসার হয়তো কোনো জায়গা নেই। দিস অল অ্যাবাউট ওয়েলথ অ্যান্ড মানি, এরকম হয়তো অনেকে বলবার চেষ্টা করে বা অনেকে চিন্তা করে, কিন্তু সত্যিকার অর্থে যদি ভালোবাসার সত্যিকারের দেখা কেউ পায়, তাহলে সেই ভালো লাগার কাছে সমস্ত কিছুই সত্যি সত্যি ম্লান হয়ে যায়। আমি দোয়া করি যে যাকে ভালোবাসে, যে যার মনের মধ্যে সংগোপনে বাস করে, যে যার প্রেমে পড়েছে, যে যার ইশকে দেওয়ানা হয়েছে। ওই গানটা বহুদিন শোনা হয়নি মেঘলা, যদিও গানের অর্থগুলোর সাথে আমি সহমত নই, কিন্তু গানের সুরগুলো সত্যি আমার মধ্যে একটা চনমনে অনুভূতি কাজ করে, যেমন চনমনে অনুভূতি যোগায় যে তোর হাসি শুনে, যে মিলিয়ন লিসেনার্স যার স্টুডিওর বাইরে আছে, এক্স্যাক্টলি তোকে বলাও লাগে না না কোন গানটা?
না, আসলে খুব চমৎকার একটা গান, ভেরি রোমান্টিক।
এই গানটা শুনলে ওইটাই আর কি, যে বারবার প্রেমে পড়তে মন চায়, যদিও কথাগুলোর সাথে ধর্মীয় কিছু সাংঘর্ষিক ব্যাপার আছে, বাট গান।
তুই হি আঁখিয়ों की ঠণ্ডক, তুই হি দিল কী হে দস্তক, ওর কুছ না জানো মে বস ইতনা হি জানো, তুঝ মে রব দিখতা হে ইয়ারা মে ক্যা।
এক্স্যাক্টলি, ব্যাপারটা অনেকটা এমন হয়, এরকম হয়ে যায়। তো তখন আসলে নিরন্তর সমস্ত ভাবনা চিন্তা, ভালো লাগার সমস্ত প্রকোষ্ঠ জুড়ে শুধুই তখন তোর তোর একমাত্র তোরই অবস্থান থাকে। এজন্য আমি দোয়া করি, অনেক অনেক দোয়া করি, যারা সত্যিকারের প্রেমের দেখা পেয়েছে বন্ধু, তারা তাদের ভালোবাসার মানুষগুলোকে কখনোই দূরে সরিয়ে রেখো না। জীবনে একদিন সব পাবে, বিশ্বাস করো। জীবন যখন পৌরত্বের দিকে চলে যাবে, জীবনের বেলা যখন শেষ হয়ে আসবে, জীবন সায়ান্নে গিয়ে দাঁড়াবে, তখন সবকিছু অর্থহীন মনে হবে, শুধু অর্থপূর্ণ মনে হবে একটা জিনিসই, সেটা হচ্ছে তোমার তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার ভালোবাসার মানুষটির মুখ। যা প্রেমে পড়তে মন চায় রে মেঘলা,
বিন মাঙ্গে ইয়ে জাহান পা লিয়া।
One, two, three, go! কই খারাপ গেল?
ওকে, মোটামুটি চলে বল।
আমি আসলে দোয়া করি যে যাকে ভালোবাসতেছে এই মুহূর্তে, যে যার কথা ভেবে অসম্ভব রকমের ভালো লাগায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা যার যার, কারো যেন কাউকে দূরে সরে না থাকতে হয়, কাউকে যেন ছেড়ে দিতে না হয়, কারো কাছ থেকে কারো যেন বিচ্যুত না হয়ে যেতে হয়, যাতে করে কোনো এক রিগ্রেটে নিজের আত্মগ্লানিতে নিজের জীবন শেষ হয়ে যায়। দেখি প্রেম পাগল মানুষগুলো আমার সাথে আছে কিনা। লাইন ওপেন কর মেঘলা।
এক্স্যাক্টলি,
গান চলো।
লাইন ওপেনই আছে, দেখা যাক কারা আছেন লিসেনার্স আওয়ারে।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ও
ওকে, গানও চলতে থাকুক, তুই এক্সট্রাঅর্ডিনারি শুধু গান, প্রেমের গানগুলো দিতে থাকবি।
আচ্ছা ঠিক আছে,
দেখি প্রেম পাগল মানুষগুলো আছে কিনা।
ওকে,
আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
নমস্কার।
নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
রাজীব বলতেছি, ফরিদপুর থেকে।
হে রাজীব, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। প্রেমে পড়েছেন কখনো?
নতুন প্রেমে পড়েছি।
নতুন একেবারে? Okay dear, this song dedicated to you and your girlfriend as well. They can't take to jure. Ei ganta shudhui shudhui tomar jonno bondhu.
Oh, chokkar.
রাজীব, রাজীব ভালোবাসার মানুষের কথা যখন ভাবেন, ভালোবাসার মানুষটির মুখ অবয়ব যখন আপনার মনস্পটে ফুটে উঠে, এর চাইতে পবিত্র, এর চাইতে ভালো লাগার আর কি কিছু হতে পারে? রাজীব আপনি কি সাথে আছেন আমার? জি বলছিলাম যে ভালোবাসার মানুষটির কথা যখন ভাবেন, তার মুখের অবয়ব যখন আপনার মনের মধ্যে ফুটে ওঠে, এর চাইতে ভালো লাগার, এর চাইতে আনন্দের, এর চাইতে দারুণ সুখানুভূতি কি আর পৃথিবীতে কিছু আছে? আর কিছু লাগে না, রাইট? অর্থী, অর্থী, অর্থী এবং রাজীব দুজনের জন্যই আমার ভেতরের অন্তঃস্থল থেকে থাকলো অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই আপনাদের পরিবারের লোকজনকে নিয়ে এই ভালোবাসাটা যেন সার্থকভাবে বৈবাহিক সম্পর্কে রূপান্তরিত হয়, সেই প্রার্থনা করছি আজ ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে। দায়িত্ব কিন্তু বেড়ে গেল, রাইট? দায়িত্ব বেড়ে গেল এই অর্থে, কারণ রাজীব এবং অর্থীর হাত ধরেই দুজন পরস্পরের কাছাকাছি আসবে, ভালোবাসবে, বাসর ঘরে দুজন পরস্পরের খুব কাছে এসে দুজনকে রিইনভাইট করবে, এন্ড ফাইনালি দুজনের হাত ধরে পৃথিবীতে ভবিষ্যতের ভবিষ্যতের যে সন্তান তার আগমন ঘটবে। এগুলো সবকিছুই হোক দারুণ পবিত্রভাবে সবার ভালো লাগাগুলোকে সাথে নিয়ে, তাই অবশ্যই রেসপন্সিবিলিটি কিন্তু বাপজান বেড়ে গেছে। এখন থেকে নিজেকে গুছাতে শুরু করতে হবে, যাতে করে বাপমাও তোমাদের বিয়ের পথে কেউ বাধা না হয়, রাইট? তাহলে একটা সময়, একটা মুহূর্ত আর নষ্ট করা যাবে না হেলাফেলা করে, না হলে কিন্তু অনেকের মতোই কষ্ট পেতে হবে বাপজান শেষ বয়সে গিয়ে, যে সব হলো মনের মতো মানুষটাকে পাওয়া হলো না। কি দীর্ঘ নিঃশ্বাস, এখনই দীর্ঘ নিঃশ্বাস ফেলবার কিছু না, সবকিছু একদম জমায় রাখো, সমস্ত রকমের দুঃখ কষ্ট না পাওয়া সমস্ত কিছুকে শক্তিতে পরিণত করো বন্ধু, এবং নিজেকে এমন একটা জায়গাতে নিয়ে যাও যাতে করে অর্থী বাবা মা এবং সেই সাথে তোমার বাবা মাও কেউ কখনো তোমাদের ইচ্ছার বিরুদ্ধে না যায়। যে যে ছেলে আমাদের জন্য চিন্তা করে এত কিছু করেছে, তাকে অন্তত তার ভালো লাগার জিনিস থেকেও দূরে সরিয়ে আমরা রাখবো না, এইভাবে যেন তারা চিন্তা করে, তবেই দারুণভাবে ব্লেসড হবে তোমাদের রিলেশনশিপ এবং তোমাদের বৈবাহিক সম্পর্ক এবং বৈবাহিক যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু খুব মারাত্মক হয়। আই লাভ টু বি দেয়ার, বিকজ আমি এরকম বেশ কয়েকটা বিয়েতে গেছি এবং আমি আই জাস্ট লাভ ইট, দ্য ওয়ে দ্য সেরেমনি অ্যাকচুয়ালি তিন দিন ধরে, স্পেশালি বাসি বিবাহটা আমার অরিজিনাল যে বিয়েটা হয় তার চাইতে বেশি বেটার লাগে, ওখানে অ্যাক্টিভিটিস গুলো এক্স্যাক্টলি। সো আমাকে কিন্তু মিস করো না, আমি যাইতে চাই, সো বিয়ে রাখতে খবর দিও, এই পাগলা হাজির হয়ে যাবে, রাইট?
অবশ্যই অবশ্যই।
ওকে, ভালো থেকো, তোমার জন্য অর্থীর জন্য মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভকামনা, অনেক বড় হও, অনেক বড় করে বাঁচো আর শুধুই পরস্পরকে ভালোবাসো।
থ্যাংক ইউ।
ওকে, আছে কোনো ভালোবাসার মানুষ? ভালোবাসার ফেরিওয়ালা বসে আছে শূন্য হাতে, শুধুই ভরিয়ে দিবে এই কারণে। নেক্সট ফোন কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি ঢাকা থেকে মোহাম্মদ মোবারক বলছি।
মোবারক সাহেব, জীবনে কোনোদিন কাউকে ভালোবেসেছেন?
জি ভালোবেসেছি তো অবশ্যই।
কতজনকে? এইভাবে জীবনটাকে পার করে দেব। 41 বছরের বুড়া, আর আপনার বয়স? 22।
আমার বয়স 22।
আমি তো 22ই বললাম, লোকে এবার ভাববে না জ্যোতিষ, এতদিন তো গুরু বলতো, আমি তো আন্দাজে 22 বলছি আর আপনি বলছেন 22। আমার ক্ষমতা তো ওইটাই, সুন্দর করে গুছিয়ে কথা বলার মানুষকে ভালোবাসে, এই কথাটা বলা, এতেই বাজিমাত, এতেই পাগলের মতো মানুষ আমাকে ভালোবাসে, অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসেন রিটার্ন আমি পাই। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি?
প্রেম
নষ্ট হয়ে যাবে মোবারক, এই প্রেমটা এভাবেই থাক।
একদম আমি প্রেম কখনো নষ্ট করি না। তবে একটা জিনিস ভালোবাসা মনে হয়, আমার কাছে মনে হয় যেন ভালোবাসা একটু কষ্ট দেয়, কেন সেটা একটু জানার খুবই খুবই ইচ্ছে আপনার থেকে।
ভালোবাসা তো কষ্ট দেয়, ভালোবাসা কষ্ট দেয় বিধায় ভালোবাসা এত বেশি মহিয়ান। ভালোবাসা কষ্ট দেয় বিধায় ভালোবাসাটা কখনোই পৃথিবীতে পুরান হয় না। এবং সত্যিকার অর্থে এরকম কপাল হয়তো খুব কম জনার জোটে, যারা ভালোবাসার প্রচন্ড আনন্দে এবং আতিশয্যে তাদেরও চোখ দিয়ে পানি বাড়ায়, সেটা হয়তো আনন্দশ্রু বা আনন্দের কারণে গড়িয়ে আসা এই পানি। বাট আজকে শুধুই মনে হচ্ছে যে সবাইকে বলি যে আমরা পরস্পরকে সত্যি ভালোবাসি, ভালো রাখি এবং ভালোবাসার মানুষগুলোর সাথে বাঁচবার চেষ্টা করি। বাট মোবারক, ডোন্ট বি আপসাইড, মার্চ ফরওয়ার্ড। না বাবজান, এইটা কি হলো, এই সব কথা শুনলেই তো আমার মাথা খারাপ হয়ে যায়। এখনই না বললে মোবারক যে আপনি আমার কাছে অনেক সম্মানের, অনেক ভালোবাসার, সেই সেই গুরু এতেশাম আমি বলতেছি। জীবনে যতদিন পর্যন্ত তুমি আমাকে রেসপন্স করবা, আমি তোমাকে বলছি আমি সবসময় তোমার ডাকে সাড়া দিব। তোমার সাথে আমার এই যে দারুণ এক প্রেমময় সম্পর্ক, শুধু মেয়ে ছেলের সম্পর্ক হয়, ছেলে ছেলের বন্ধুত্ব যে কত বেশি মারাত্মক হতে পারে সেটা তুমি হয়তো রিলেশনশিপ হলেই টের পাবা। এই সম্পর্কের কারণে হলেও তুমি নতুন করে আবার স্বপ্ন দেখো, সামনের দিকে এগিয়ে যাও। আমার বিশ্বাস যে অবশ্যই ভালো লাগা তোমার কাছে আসবে, সত্যিকারের প্রেমও তোমার কাছে ধরা দিতে বাধ্য। তখন আবার আমাকে ফোন দিও, দিয়ে আবার বলো যে গুরু আমি ভালো আছি। আচ্ছা, হাজির হয়েই বলো যে গুরু আমি ভালো আছি। একদিকে আপনি আমার বন্ধু, আর একদিকে নতুন প্রেমের সন্ধান পেয়েছি। অফকোর্স আই এম অলওয়েজ উইথ ইউ, আই এম অলওয়েজ উইথ ইউ। কোনোভাবেই আত্মবিশ্বাস হারিও না বন্ধু। সবার সাথে নিয়ে তোমার জন্য দোয়া করছি, ভালো থেকো মোবারক, আবার কথা হবে সে প্রত্যাশায়। দে প্রেমের গান কিছু, ভুলে গেছি তো রেগুলার প্রোগ্রামের কথা মেঘলা।
এটি তো মজা লাগছে অনেক, রেগুলার প্রোগ্রাম তো অবশ্যই শুরু হবে। অতিথি
প্রেমের চৌথা নিয়ে বসেছি তো। নেক্সট ফোন কল, হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
তরিকুল, ময়মনসিংহ থেকে।
তরিকুল, কখনো কাউকে ভালোবেসেছেন?
জি না। গুরু কেমন আছেন?
ভালো আছি। কখনো কারো প্রেমে পড়েছেন? কখনো কাউকে, কখনো কাউকে দেখে বুকের মধ্যে ডিপ ডিপ শব্দ হয়েছে যেটা নিজে থেকে কান থেকে শুনতে পাওয়া যায় এরকম? কখনো কাউকে চিন্তা করে? আরে ক্লাস এইটে এখন ম্যাচিউর হয়ে যায় সবাই। মেঘলা আপু, মেঘলা দে, মেঘলারই প্রেমে পড়েছে, স্পেশালি তোর প্রেমে না পড়লে আমার মনে হয় তোর হাসির প্রেমে পড়েছে। মেঘলা দে, ওকে হাসি দিয়ে খুন করে দে, দে, 1 2 3 গো মেঘলা। এই শুরু ছেলে কেমন ছিল এটা
ভাইয়া? আপনার আপনার কথাগুলো অনেক রেসপেক্টফুল ভাই, আমি আপনাকে প্রায় শুনি বা আপনার যে অ্যাডভাইস গুলো অনেক মানে।
তরিকুল, এটাই তো আমার একমাত্র দুঃখ যে রে গুরু গুরু করে শুধু শ্রদ্ধা দেয়, কেউ ভালোবাসা দেয় না রে ভাই। ছেলেদের ভালোবাসায় কপালে ছিল, এটা নিয়ে আমার জীবন ধন্য হবে। লাস্ট ফোন কল, হ্যালো, আসসালাম আলাইকুম। জি, কে বলছেন, কোথেকে বলছেন? সাদেক, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে, দিনাজপুর, অল ওয়ে টু দিনাজপুর। দিনাজপুর কিন্তু ছেলে মেয়েরা সবাই খুব একটু বেশি বেশি ভালো হয় জানিস কি? মেয়েরা তো এক্সট্রিম লেভেল সুন্দর হয় এভারেজ, ছেলেরাও মনে হয় তাই আমি যতদূর জানি। জি ভালো আছি, আপনি ভালো আছেন? কাকে ভালোবাসেন আপনি? একজনকে, কি নাম ছিল তার? হ্যাঁ, নাম কি ছিল?
নাম ছিল আয়েশা।
আয়েশা এখন তো সম্পর্ক নাই, রাইট?
এখন তার সাথে সম্পর্কটা মানে কোন দিন নাই
মনে হয়। এখন আয়েশার কথা বলছি, মনে হয় তার কথা?
হ্যাঁ গুরু, অবশ্যই মনে হয়।
কোন বিশেষ মুহূর্তের কথা বেশি মনে হয়?
যখন ওর সঙ্গে একসঙ্গে কথা বলতাম, একসঙ্গে চলতাম, একসঙ্গে আমার রিলেশনটা ভালো, সেই মুহূর্তের আমার বেশি মনে
হয়। ওইটা কেমন লাগতো যখন স্বপ্নপুরীতে দাঁড়ায় আসো, আয়েশা প্রথম আসলো এবং ওই জায়গাতে দেখলা, সেই সেই অনুভূতিটা কেমন ছিল? তার মানে স্বপ্নপুরে গেছিলে, রাইট, আয়েশাকে নিয়ে? ধরা খেয়ে গেলে গোটা বাংলাদেশ কিন্তু জানলো যায় সেখানে তুমি এদিক সেদিক গেছো। এনিওয়ে স্বপ্নপুরীতে গেলে, স্বপ্নপুরীতে গেলে আসলে তুলনা হয় না, জায়গাটাও এত সুন্দর আর তোমরা, তুমি এবং তোমার আয়েশা, এ ভালো লাগার তো আসলে কোনো তুলনা চলে না, রাইট? ওখানে কিন্তু তখন মনে হয় না যেখানে শাবনূর আর সালমান শাহ নাচ করতেছে, ওই শুটিং স্পটের কথা বলছি, সেখানে মনে হয় যে তুমি আছো, তোমার আয়েশা আছে, আর কেউ নাই দুনিয়াতে, রাইট? ভালো থেকো, আয়েশা গেছে বোধহয়, তোমার জীবনের আশা ছেড়ে দিও না, আমরা আছি তোমার সাথে, গোটা বাংলাদেশ, গোটা পৃথিবী তোমার সাথে, সমগ্র বিশ্বের প্রকৃতি তোমার জন্য হাত পেলে দাঁড়িয়ে আছে বন্ধু। জীবনের আশা ছেড়ে দিও না, বাঁচা ছেড়ে দিও না, অনেক বড় পৃথিবী তোমার জন্য অপেক্ষায় আছে। এই জান ভরা প্রেমের গানটি শুধুই তোমার জন্য।
মন আমার তোর কিনারে হারালো দিন দাহাড়ে, সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয়।
তার বন্ধু সময় নানি, লিসনার্স আওয়ারের সময় পার করে ফেলেছি, স্ট্রেট টু আজকের ভালোবাসা বাংলাদেশের অতিথি। অলরেডি তিনি হট সিটে বসেছেন, অলঙ্কৃত করেছেন আমাদের হট সিট, অলরেডি আমরা পরিপূর্ণতা পেয়েছি ভালোবাসার বাংলাদেশে। স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
জি, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, মেঘলাপুকে, বিশেষ করে গুরু আপনাকেও আমাকে এখানে আসবার সুযোগ দেওয়ার জন্য।
অনুভূতি কেমন?
জি, অনেক ভালো লাগছে আমার। আসলে আমি আপনাদের প্রোগ্রামটা শুনতাম, আমার খুব ইচ্ছা হতো যে আমিও যাব ওখানে গিয়ে আমার কিছু কথা সারা বিশ্বের মানুষকে বলবো। জানি না ভবিষ্যতে কি করতে পারবো, কিন্তু আমার জীবনের কিছু ঘটে যাওয়া কথাগুলো আমি সবাইকে জানাতে চাই, এজন্য আপনাদের এখানে আমাকে সুযোগ দিয়েছেন, এতে আমি অনেক অনেক ধন্য।
দীপিকার সাথে আপনার কি কোনো ম্যাচ আছে, মানে কোনো মিল আছে কিনা? দীপিকা পাড়ুকন, রাইট, বলিউডের অভিনেত্রী, তার সাথে কোনো মিল আছে বলে মনে হয় আপনার?
না,
আপনার হাইট কত? 5 ফিট 10?
5 ফিট 4।
তাও ভালো, আমি ভাবলাম যে 5 ফিট 9 10 এর মতো। আপনি যখন স্টুডিওতে ঢুকলেন, ইট লাইকস যে ওই রকম টাইপ হাইট কেউ একজন আসতেছে। এবং নাকের উপরে কি বলেন রেমিগলা? তিল, রাইট? এটা কি আর্টিফিশিয়াল অর অরিজিনাল?
অরিজিনাল অফ কোর্স।
বলিস কি রেমিগলা?
একদম, মানে খুব প্রিটি দেখতে, খুবই প্রিটি। আর হাইটটা, ফিগারটা এত সুন্দর,
সব মিলিয়ে সত্যি খুব ভালো দেখাচ্ছে আপনাকে। কে বলে আমার কাছে যে সবাই মানুষ ফর্সার পিছনে দৌড়ায়। কিছু মানুষকে তো ইদানিং কালে এই ফেয়ারনেস ক্রিম গুলো খেয়েও নিতে দেখতেছি মাখার সাথে সাথে, ঠিক আছে? আমার কাছে তো মনে হয় যে একটা মানুষ যখন মোটামুটি শার্প থাকে এবং তার ফিচার যদি শার্প হয়, আর সে যদি একটু শ্যামবর্ণ হয়, উজ্জ্বল শ্যামবর্ণ হলে কথাই নয়, শ্যামবর্ণ যদি হয়, তাহলে বরং তার সৌন্দর্যের মাত্রা বহুগুণে বেড়ে যায়। আমার ধারণা এটা, আমার কাছে এরকম মনে হয়। She looks really, really good.
Really?
কি নাম তোমার?
So pretty.
কি নাম?
জি, আমার নাম কেয়া।
কেয়া, তুমি করেই বলে এত সুন্দর মেয়ে, কি কেমন আপনি বললে কেমন পরপর শোনা। এক দেড় ঘন্টার জন্যই আসো, বাট কাছে তো আসো, রাইট?
ওকে,
কাছে যখন আছো কাছেই থাকো।
আর ইউ ফ্লার্টিং উইথ হার?
কিছুটা।
ওকে,
গোটা দুনিয়া ফ্ল্যাট করতেছে ওকে এই সৌন্দর্যের জন্য, আমি কেন পিছিয়ে থাকি? কো নাকি শুধু শ্রদ্ধা সম্মান এগুলো আমার জন্য, ভালোবাসা না?
না, অফ কোর্স।
আমি কি হিমালয়ের কোন পাদদেশে চলে যাব, জটাধারীর সাথে বসে যাব?
নো, গো অ্যাহেড।
ওকে, স্বাগত জানাচ্ছি কিয়া। শুনি তোমার জীবনের কথা, কি যেন বলতে যাচ্ছিলে।
আসলে
না, ওই আসলেতে না, এই তোমার প্রশংসা করতে গিয়ে তখন তুমি যেন কি বলতে যাচ্ছিলে, এটা বাদ পড়লে তো আমার মিস করবো।
আমি
আচ্ছা, সেই কারণে আমি আরো অন্য কিছু বড় ব্যাপার,
অনেক
অনেক বলো,
অনেক বাড়ায় বাড়ায় বলতেছিলেন।
ও, বাড়ায় বলতেছি।
আর হচ্ছে যে আমি তো আপনাদের রাজশাহী বিভাগ না, আপনি
রাজশাহী বিভাগ,
আমিও এই জন্য আর কি, মানে আপনি তুমি করে বলতে যাচ্ছিলেন তখন, এই জন্য আমি বলতে চাইলাম আর কি।
ইটস গোইং গুড। আমরা চলে যাচ্ছি কেয়াকে সাথে নিয়ে তার জীবনের কথা শুনতে। কেয়া, তুমি বলছিলে তোমার জীবনের কথা একদম ছোটবেলা থেকে শুরু করবে, তাই বলছিলে, রাইট? শুরু করো। আমার মনে হয় না যে তোমার কোনো ইনস্ট্রাকশনের প্রয়োজন পড়বে, যা মাথায় আসে, এক্স্যাক্টলি যেটা মাথায় আসে, একদম র ডেলিভারি।
আমি ছোটবেলা, মানে জন্ম যখন হয় আমার, তখন নাকি মায়ের জ্ঞান ছিল না, আমি আমার নানির মুখের দুধ খেয়েই মানুষ হই। এক মাস পর থেকে নাকি মায়ের কোলে উঠি আর কি, তো আমার দুধমা বলতে যেটাকে বোঝায় আমার নানি। আমার ছোটবেলা সবকিছুই আমার নানিকে ঘিরে হয়, আমার স্বপ্ন, চলা ফেরা সবকিছু মিলে আমার নানি। আমি যখন এভাবে কাটতে থাকলো, তো আমার মেজো বোন জন্ম নিল, তারপর মায়ের কোলে থাকা বলতে সেই আমি আমার নানির কাছেই থাকা। তো সেখান থেকেই আস্তে আস্তে বড় হতে লাগলাম। আমার বাবা ছিল, তাকে আমি খুব বেশি ভালোবাসতাম, আমার কষ্ট ভালোবাসা সবকিছু আমার বাবা বুঝতে পারত। এক সময় আসলো, বাবা কাজ করতেছিল, বাট তার মাথাতে আসলো সে বাইরে যাবে, বিদেশ যাবে, তো সবাই সাপোর্ট করলো। এক সময় সে বিদেশ যাওয়ার জন্য অনেক কিছু করলো, তো সে বিদেশ যায়, অনেকবার ডেট হয় বাট হয় না যাওয়া। তো লাস্ট যেদিন বিদেশ যায়, ডেট হয়, সেদিন আমার দাদি আসে আমাকে নিতে, মানে আমি তো নানির কাছে থাকতাম, বাবারা থাকতো একটু দূরে। তো নানির কাছে নিতে আসে আমার দাদি, তো আমাকে নিয়ে যাবে, আমি বলি খুব তাড়া দেই, চলো যাই চলো যাই, কিন্তু আমার দাদি আমাকে নিয়ে যায় না। তিনি অনেক দেরি করে যাওয়ার পরে অ্যাটলিস্ট গেলাম, যাইতে যাইতে আমার বাবা মানে মাঝ রাস্তাতে গেছি, তখন আমার দাদির নানির মনে হলো যে আগেকার মানুষ তো, বলতেছে তোমার বাবা ডিম পছন্দ করে, তার জন্য আমি নিয়ে যাব, তুমি বাসায় যাও, তো আমাকে পাঠিয়ে দিল। আমি মাঝ রাস্তা থেকে আবার বাড়িতে এসে বাবার জন্য ওটা নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখি যে আমার বাবা চলে এসে, তার সাথে আর আমার দেখা হয় না, তার সাথে আমার দেখা হয় না। আমি এতটা ছোট ছিলাম আর আমি খুব তখন ক্লাস টুতে পড়ি। আমি আমার সব থেকে বেশি মানে আমার লাইফে সব থেকে বেশি আমার বাবাকে ভালোবাসতাম। যখন বাবাকে দেখতে পারি নাই তখন খুব কান্নাকাটি করি, খুবই কান্নাকাটি করছি। এমনকি সরিষা ক্ষেত যেটা বলে পুরাটা মাঠে মানে একটা বিঘা জমির একটা সরিষা সোজা ছিল না, সব আমার চিকুড়ে আর গৌড়াতে ওটা মিশা গেছে মাটিতে। তো আমার বাবাকে আমি দেখতে পাই না, তিন মাস তার কোনো খোঁজ ছিল না। এই তিন মাস আমার সেই ছোট শিশুকাল খুব খারাপ কাটে। তারপর একদিন খোঁজ আসে, বাবাকে অনেক লাভ করতাম, আমার মা আবার লাভ করতো বেশি মেজেটাকে। তো এভাবেই আস্তে আস্তে বড় হলাম, ক্লাস ফোর সিক্স সেভেনে উঠি যখন, এর মাঝে একবার বাবা বিদেশ থেকে আসে, তারপর আবার থেকে আবার চলে যায়। যখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন তো আমি নানির কাছেই থাকতাম, আমি সেকেন্ড মানে দ্বিতীয় বর্ষ যেটাকে বলতো আগে, পরীক্ষা দেওয়ার পরে আমাদের বাসা চেঞ্জ করে, মানে আমি আর নানি বাড়িতে, তখন মাও বাবা বিদেশ যাওয়ার পর মাও চলে আসেন নানিদের এখানে, দাদিদের ওখানে আর থাকে না। তো চলে আসার পর আমি যাই বাসায়, না মা ওখানে জমি কিনে বাসা বাড়ি করে, তারপর ওখানে আমরা চলে যাই। সেখান থেকে হলো আমার জীবনের যাত্রা শুরু। ওখানে যাওয়ার পরে আমার বাড়ি করলো, বাড়ি করাতে পুরোটাই আমার মা আর আমার মানে কষ্ট দিয়ে করা বাড়ি, যদিও খুব বড় সরু না, তবুও বাড়িটা করার পরে শুরু হলো আমার জীবন। ছমাস পর বাড়িটা করার, ছমাস পর আমি যখন সেভেনের পরীক্ষা শেষ করি, বার্ষিকে শেষ করে এইটি উঠব, উঠি নাই। সেই সময় আমার বাড়ির পাশে একটা মেয়ের বিয়ে হয়। ওই সময়টাতে আমাদের ওখানে দরিদ্র, তো ততটা কারোর কাছে ফোন ছিল না, তো মেয়েটার শ্বশুর বাড়িতে কথা বলার জন্য আমার মায়ের ফোনটা ইউজ করতো, তো ইউজ করতো, শ্বশুর বাড়ি থেকে ফোন দিত, তো মাঝে সাঝে এরকম হতো, তো দিত, আমি নিয়ে যেতাম। তো ওই ছেলেটা মানে খুব একটা ভালো ছিল না, তো ওই ছেলেটা গিয়ে যেখানে জব করতো ছেলেটা সেইখান থেকে নাকি কি একজন বলছে যে কি তুই তো বিয়ে করছিস, তো তোর ওখানকার কোনো মেয়ে নাই যে যার সাথে সম্পর্ক করতে পারবো আর কি, সে ছেলেটা দিবে দিবে আমার মায়ের নাম্বারটাই দিয়ে দিচ্ছে। তো মা তো বুঝতো না, ফোনটা আমার কাছে বেশি থাকতো, তো আমি ফোনটা ব্যবহার করি, তো ছেলেটা খুব জ্বালাইতো ফোন দিত, কিন্তু ফোনটা বেশিরভাগ আমি পিক করতাম। আমার তখন হ্যাঁ বার্ষিক পরীক্ষা হয়, তখন হচ্ছে যে ফোনটা ফার্স্ট ফোন আসে, আমার মায় বেশি কথা বলতো। এক সময় দেখা যায় যে আমাদের কথা হয় মাত্র এক মাস পঁচিশ দিন কথা হয় ছেলেটার সাথে আমার, আমার মাই বেশি কথা বলতো। তো আমার মায়ের এত ভালো লাগে ছেলেটাকে যে তাকে খুব মানে খুব পছন্দ হয়। ছেলেটা দেখতে অবশ্য অনেক সুন্দর ছিল, সুন্দর ছিল, একটু দরিদ্র, কিন্তু আমরা কেউ জানতাম না, অনেক বেশি বলে। তারপর এভাবেই আগাইতে থাকলো। একসময় ছেলেটা আমাদের বাসাতে আসলো, আমার মা দেখলো, আমরা দেখলাম, সবাই দেখলাম, তো সবাই ছেলেটাকে দেখে পছন্দ আর কি। তো আমার আব্বুর একটা কথা ছিল যে মানে তার আমার আমরা চার বোন, আমার কোনো ভাই নাই, তো ছেলেটার নামটা ছিল আজিম, তো আমার মায়ের নাম আলেয়া, মানে মিলটা ওই জায়গাতে। আমার মার খুব পছন্দ হয়। বাবা একদিন ছবি দেখে, বাবা ফোনে কথা বলে, হতো কি আমার আগে এমনটা ছিল ছেলেটার সাথে আমার পরিচয় হওয়ার আগে, যদি আমার হাতে কখনো একটা কাটা ফুটতো, আমি যদি ব্যথাতে কানতাম, তো আমার বাবা বুঝতে পারত যে আমার মেয়ের কোনো না কোনো ক্ষতি হয়েছে, সঙ্গে সঙ্গে ফোন করত যে আমার মেয়ের আমার কেয়ার কি হয়েছে, ওর মনে হয় কিছু হয়েছে, আমার আমি এই কাজে বাধা পাইছি এরকম। মা যদি কখনো আমাকে বকত মারত, খুব কান্নাকাটি করতাম, তখনই দেখা যাচ্ছে পাঁচ মিনিটের মধ্যে আমার বাবা ফোন করত। কিংবা এমনও হয়েছে ছোটবেলায় যে আমি কানতেছি নানি বাড়িতে সবাই ছোট ছোট ছিলাম, হয়তো কারোর সাথে ঝামেলে কান্দতেছি, তখন দেখা যাচ্ছে আমার বাবা চলে আসছে, বলতেছে যে আমি আমি কেমন ফিল করতেছিলাম, আমার ভালো লাগতেছিল না, তোমার কিছু হয়েছে? নানিকে এসে বলছে যে ও কোথায়, ওর কিছু হয়েছে? এসে দেখতো যে হ্যাঁ আমি কান্দতেছি, এরকমটা হতো। কিন্তু ছেলেটার সাথে যখন পরিচয় হলো তখন থেকে আমার বাবা তার সাথে আমার এক পর্যায়ে, মানে তাদের বাড়িতে আমার নানা যায়, আমার খালু যায়, আমার মা যায়, আমার বাবা তো তখন বিদেশ যাওয়ার পরে একদিনে গিয়ে আমি তো জানি আমি পড়াশোনা করব, এখনই বিয়ে এসব মাথায় নেই আমার, আমি তো খুব ছোট আর তখন ভালো মন্দ কিছুই বোঝার মতো বয়স বা বুদ্ধি কোনোটাই আমার নাই। যাওয়ার পর ওরা এক পর্যায়ে বিয়ের ডেট দিয়ে দিয়েছে, কারণ আমরা ওদের থেকে অনেক 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 উপরে আছি, ওটা তো ওরা চান্স একটা, তো বিয়ে দিয়ে দিল, মানে ডেট করলো, ছিল হচ্ছে 23শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি যায়, 23শে ফেব্রুয়ারি বিয়ের ডেট হয়। তো মা চলে আসলো, আসার পরে আমাকে বলতেছে এ যে এটা নাইট, তো আমি বলতেছি যে এটা কি খুব দরকার ছিল এত তাড়াহুড়া করে? তো বলতেছে না ওরা খুব চাপ দিচ্ছে, তো ডেটটা করে আসলাম। তো আমার মা এক পর্যায়ে, তখন আমাদের নতুন বাড়ি করা 6 মাস হয়েছে, তখন অনেক কিছু করে দেওয়ার ইয়ে মেয়ে করে নানারা বাড়ি থেকে সবকিছু নিয়ে বিয়ের অনুষ্ঠানটা করে আমাকে সেই সময় বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে আমরা কেউ জানতাম না ছেলেটা কেমন ছিল, কোনো খোঁজ নেওয়া হয় নাই, খোঁজ না নিয়ে বিয়ে দিল। আমার বাবা আমাকে যে ফিলটা আমি ফিল করতাম, আমার বাবা যে আমাকে আমার কষ্ট হলো যে অনুভূতি মানে বাবা বুঝতে পারতো, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমার থেকে দূরে চলে যেতে লাগলো। আমি তো তখন কোনো কিছু বুঝতাম না, তখন ওই ছেলেটা
কোন ক্লাসে তুমি?
তখন আমি ক্লাস 7 পার করে 8 উঠে, হ্যাঁ হ্যাঁ সেই সময়টা। তো আমাকে এভাবেই
সব, বাবা কি তখন বিদেশ?
হ্যাঁ বাবা তখন
কোন দেশে আছেন?
তখন দুবাই ছিল, আগে ফার্স্ট টাইম সৌদি ছিল,
সৌদি দেন দুবাই,
তারপর দুবাই যায়। তারপরে এভাবেই আমাকে, মানে আমি বুঝতাম না উনি যদি কোনো কিছু করতো সেটা আমি বুঝতে পারতাম না যে কি করতেছে। তারপর ওই ছেলেটা মানে বুঝতে পারলো যে এর এই মেয়েটা আমার কাছে কোনোদিন থাকবে না, এরকমের জন্য উনি খুব তাড়া করতো, মানে যে বেবি এরকম কিছু হওয়ার জন্য।
বিয়ে হওয়ার পর থেকে এই যে বিয়েটা হলো, তখন তুমি ক্লাস 8 এ উঠলে,
হ্যাঁ হ্যাঁ,
বিয়ে হওয়ার পর পরে কি সেই চলে গেলে সেই ছেলের ওখানে?
না না,
তোমার বাসাতেই তুমি থাকতে, সেই ছেলে আসতো এখানে,
হ্যাঁ এখানে আসতো, যেটাকে বলে বিয়ে পড়ানো বিয়ে বলে আর কি।
বুঝতেছি, আনুষ্ঠানিকতা তেমন কিছু হয়নি, বিয়ে পড়ানো হয়ে কবুল হয়ে গেছে,
হ্যাঁ হ্যাঁ।
সো তোমার ওখানে যখন থাকতো ফার্স্ট দিন, যেদিন তোমার ওখানে থাকলো, তোমার বিয়ে হওয়া, তোমার বাসর ঘর মনে আছে তো? কি ছিল এনভায়রনমেন্টটা? তোমার তো কিছুই বোঝার কথা না, কিছু জানার কথা না, ক্লাস 7 এ পড়ো একটা মেয়ে,
সেরকম কোন অ্যারেঞ্জমেন্ট ছিল না, জাস্ট ওদের বাড়ি থেকে কিছু লোক আসবে আর আমার আত্মীয় স্বজন।
ছেলে কি তোমার বাসায় থেকে গেছিল সেদিন?
না না,
তোমাকে নিয়ে গেছিল?
না,
তুমি থাকলে ছেলে চলে গেল,
হ্যাঁ। মানে
পরে কবে আসলো সে আবার?
সে 3 দিন পর আসলো।
তার মানে তোমাদের বাসর হয় 3 দিন পরে?
হ্যাঁ
হ্যাঁ। কি ছিল এনভায়রনমেন্ট বলো তো, তোমার কি মনের মধ্যে চলতেছিল, কেমন ছিলে তুমি, কি ভাবতেছিলে যে বিয়ে হওয়ার পর পর যখন তোমাকে বলা হলো যে এত টাকা কাবিনে তোমার বিয়ে ধার্য করা হয়েছে অমুকের ছেলে আজিমের সাথে, কি তোমাকে বলতেছে কবুল বলো মা, রাইট? তুমি কি ভাবতেছিলে?
আমাকে আসলে আমি কিছু বুঝতেছিলাম না, খালি শুধু দেখতেছিলাম মা কানতেছে, মা কানতেছে,
মা কবুল বলো,
হ্যাঁ।
তোমার মধ্যে কি কাজ করতেছিল?
আমার মধ্যে কি কাজ করবে আমি বুঝতেছিলাম না যে কি করবো, তবু মানে
সবাই বলতেছে মা কবুল বলো,
হ্যাঁ সবাই বলতেছে। এখন মানে আমার মাকে দেখে কান্না পাচ্ছিল,
যে তোমার মা কানতেছে, তুমি ভাবতেছো যে আমি কানবো কেন, মা কানতেছে কেন, এটা নিয়ে মাথা ব্যথা তোমার?
হ্যাঁ এটা নিয়ে আমি মানে মা কানতেছে ওটা দেখে আমার কান্না পাচ্ছে, তাছাড়া যে আমাকে নিয়ে যাবে বা আমার জীবনে কি হতে যাচ্ছে,
যে চেঞ্জ, কাল থেকে পড়ালেখা এরকম থাকবে না, হয়তো আরেকটা ছেলে চলে আসছে তোমার জীবনে, এই যে ট্রান্সফরমেশন গুলো নিয়ে ভাববার মতো কোনো,
ভাববার মতো কোনো মানে মেধা বা শক্তি আমার মধ্যে হচ্ছে না। তখন আমি শুধু ভাবতেছি মা কানতেছে, আমি
তুমিও খারাপ লাগতেছে,
হ্যাঁ খারাপ লাগতেছে,
মা আশপাশ থেকে আওয়াজ দিচ্ছে কবুল বলো কবুল বলো,
সবাই আমাকে মনে হচ্ছে যে কেমন একটা কার্টুনের মতো, সবাই চারপাশে আমি মাঝখানে, মানে আমার পাশ থেকে এমনও বলতেছে যে তুমি কানতেছো না কেন, কানতেছো না কেন, মানে এরকম বলতেছে আর কি। তা আমি তো অতটা বুঝি না, তো আমাকে,
তুমি ভাবতেছো আমাকে কানতে হবে কেন? মা কানতেছে দেখে খারাপ লাগতেছে, বাট কেন কানতে হবে সেটাও তুমি বুঝতেছো না, ওটাও বুঝাই দিচ্ছে পাশ থেকে একটু কান্নাকাটি কর।
হ্যাঁ এরকম
মা কবুল বলো, তখন বাধ্য এক সময় কবুল বলো, রাইট? আলহামদুলিল্লাহ কবুল বলছে, সব ঠিকঠাক, এরকম ব্যাপার। কবুল হয়ে গেল, বিয়ে হয়ে গেল, তারপরে ওই পরের দিনগুলো তোমার মাথার মধ্যে কি চলতেছিল মনে আছে কিছু?
হ্যাঁ মনে আছে, আমাকে মানে আমি তো শ্বশুর বাড়ি যেটা বলে সেখানে তো থাকতাম না, বাবার বাড়িতেই ছিলাম, মায়ের কাছেই ছিলাম। তো আমাকে বলতো মানে যখন আসতো ছেলেটা আমাদের বাসাতে, তখন মানে যেদিন আমি প্রতিদিন যেরকম কাজ করি বাসাতে সেরকমই কাজ করতেছি। তো এরই মাঝে আমার ফুপি আসে, তো ফুপি বলি, তো ফুপিটা আসে, ফুপি এসে মানে দেখে ছেলেটাকে, তো সবারই খুব পছন্দ, চেহারা খুব সুন্দর ছিল ছেলেটা, তো পছন্দ। তখন ছেলেটাকে জিজ্ঞেস করে যে তোমার পড়াশোনা কতদূর করছে, তো ছেলেটা তখন একটা মিথ্যা কথা বলে যে সে এসএসসি পাস করছে আর কি। কিন্তু আমার ওই জায়গাটাতে খারাপ লাগে যে সে এসএসসি পাস করছে অথচ কিন্তু সে পড়াশোনা জানে না, জাস্ট হয়তো 7-8 পড়ছে এরকম।
তো সবার ভালো লাগতেছে, সবার সুন্দর লাগতেছে, তোমার সুন্দর লাগেনি?
হ্যাঁ আমার সুন্দর লাগছে, মানে তার চেহারা দেখে সুন্দর লাগছে, মানে আমার কোথাও না কোথাও থেকে মানে তাকে আমার কেন যেন ভালো লাগছে না, মানে আমার ভেতর থেকে
ওই প্রথম থেকে,
হ্যাঁ প্রথম থেকে। কিন্তু ছেলেটা আমাকে অনেক কেয়ার করত, ফার্স্ট যখন আসলো এক পর্যায়ে আমি তো তখন কোনো কিছুই বুঝতাম না, তার মধ্যে যে আমার আর তার মধ্যে যে ভালোবাসাটা তৈরি সেটা তৈরি হতে প্রায় 1.5 মাস লাগছে, 1.5 থেকে 2 মাসের মতো এরকম লাগছে। তো যখন এভাবে চলতে থাকে ছেলেটা কি বলবো, যখন আমাকে বিয়ে করে যে ফার্স্ট যে দিন, সেদিন কিন্তু খুব বেশি জিনিস বা শাড়ি গহন এরকম কিছু নিয়ে আসে না, জাস্ট কিছু, সেটাও হয়তো ধার করে নিয়ে আসছিল। তো 3 মাস পর আমার মাকে বলে যে আমি একটা ডিভোর্স করছি, তো সেই টাকাটা মানে ডিভোর্সটা হচ্ছে যে করছিলাম কিন্তু মানে আমি এত সালের মধ্যে বিয়ে করলে সেই ডিভোর্সটা মানে ডিভোর্সের টাকাটা আমি পাইতাম, কিন্তু আমার ওভার হয়ে এসে আমি সেই সালের মধ্যে বিয়ে করতে পারি নাই, তো ওখানে কিছু টাকা লাগবে, 3,000-4,000 টাকা লাগবে, তো আপনি যদি দিতেন তাহলে হচ্ছে যে আমার কাছে এই মুহূর্তে তো টাকা নেই, তাহলে আমি হচ্ছে যে টাকাটা হয়তো পাইতাম। তো মা ভেবে চিন্তে দেখে যে আমার তো জামাই আর তো ছেলে নেই, আর আমার বাবাকে ও এমন ভাবে কথা বলতো, মানে ছেলেটার একটা জিনিস ভালো ছিল, ছেলেটা মানে খুব সবার সাথে খুব মিশতে জানতো, মেশক টাইপের ছিল, যে আপনি পাগল হবেন না তার কথাতে, মানে তার কিছুতে আপনি পাগল হবেন না, তার কথাতেই আপনি পাগল হয়ে যাবেন, মানে এমন টাইপের ছিল। তো এভাবেই পটাইতে থাকে, তো মা টাকাটা দেয়, ইয়েটা করে, কিন্তু কোনো টাকা এনে দেয় না বা বলেও না যে এই কাজটা করছি, তো চলে এভাবে চলে। তখন তো আমিও,
আমি একটু ইন্টারাপ্ট করছি, আমার একটু টাইম চেক দিতে হবে।
ওকে প্লিজ তাড়াতাড়ি ফিরে আসিস।
হ্যাঁ অবশ্যই।
ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ,
আমরা চলে যাই সরাসরি আজকের অতিথির কাছে।
তারপর আমার মানে আমি তো তখন খুব ভালো বুঝতাম না, আমাকে যেটা বোঝাইতো ভালো লাগতো, কোথাও ঘুরতে নিয়ে যাইতো ভালো লাগতো, কোনো কিছু কিনে দেওয়া সেটাও ভালো লাগতো, কারণ আমার বাবা ছিল না, আমার কোনো বড় ভাই নাই যে আমাকে দেখবে বা এখানে নিয়ে যাবে বা একটা জিনিস দিবে সেটাতে আমি একটা গিফট পেলে খুব উৎসাহ হবে, এরকম তো পাই নাই, তো পাচ্ছি, আমার ভালো লাগতেছে। তো এভাবেই চলা শুরু হয়, চলতে চলতে 7 মাসের মাথায় আমি বেবি কনসেপ্ট করি।
বলো কি, ওই বয়সে?
হ্যাঁ ওই বয়সে। এটা হয়েছে মানে আমি তো বুঝতাম না, আমাকে যা খাওয়াইতো আমি তাই খাইতাম, আমাকে একটা পান এনে দেয়, মানে সাত দিন খাইতে হয় যাতে আমি বেবি কনসেপ্ট করি, মানে যাতে।
তোমার বয়স কত তখন?
আমি তখন ক্লাস এইটে পড়ি, যেরকম ওর বয়স হয় হয়তো তেরো
বারো অথবা তেরো
তেরো এরকম হবে। হ্যাঁ, তো আমি খাই তখনই ওই ওই খাবারটা, ওই পানটা খাওয়ার পরে বেবি কনসেপ্ট করি।
তারপর
যখন আমি বেবি কনসেপ্ট করার পরে আমার হচ্ছে যে এমন অবস্থা হলো যে যখন দেড় মাস যখন বোঝা গেল তখন থেকে আমি খুব অসুস্থ হতে শুরু করলাম। ওই হতো প্রতিদিন মাথা ব্যথা, তারপর এমন পেটে ব্যথা হতো যে আমি বাঁকা হয়ে যাচ্ছি, মানে যে আমার পিঠটা পেছনটা সামনে হয়ে যেত, ঘাড়টা পেছনে চলে যেত, এরকম হতো মানে ব্যথায়। তো এরকম হতে হতে বেশ কিছুদিন এরকম হতে লাগলো। তো ডক্টরের কাছে গেলাম, মা নিয়ে গেল আমার, নিয়ে যাওয়ার পর বলতেছে যে এত ছোট মানুষকে আপনারা বিয়ে দিচ্ছেন, তারপর আবার একটা বেবি, এ বাঁচবে কেমন করে? আমার মনে আছে ডক্টরের নাম ছিল শানু। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি বলল যে দেখেন, আপনি যদি এই মেয়েটাকে যদি এভাবে রাখেন তাহলে নেক্সট টাইমে এই মেয়েটার লাইফ রিস্ক আছে। তা আমার আমার ভালো পরামর্শ, যদিও কাউকে দিলে শুনে না, তবু আমি আপনাকে দিচ্ছি যে মেয়েটার লাইফটা নষ্ট করার দরকার নেই, যদি বিয়ে দিয়ে দিয়েছেন তো এভাবে বাচ্চাটা রাখার দরকার নেই, মানে উনি আমাকে বলে। তো অ্যাটলিস্ট মা সিদ্ধান্ত নেয়। আমি 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 ভাবতেছিলাম যে মানে আমার একটা অনুভূতি হচ্ছিল কেমন জানি, যে আমি একটা মা হচ্ছি, মানে কেমন জানি একটা ভালো লাগা কাজ করতেছিল আমার মধ্যে। তো এইরকম হয়, তো সবাই কান্নাকাটি করে যে আমার লাইফ রিস্ক শুনে, মা বোন সবাই, বিশেষ করে তো আমার নানি, কারণ আমার যদি কোনো কষ্ট হতো আমার মনে হয় আমার সব থেকে বেশি আমার নানিকে মনে পড়ত, আমার মাকে ততটা মনে পড়তো না, হয়তো আমার মায়ের জায়গা থেকেও মা আমাকে ততটা মিস করতো না। তো সবাই সিদ্ধান্ত নেয় যে রাখবো না। তো আমি একদিন হসপিটালে ভর্তি করলো, আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওই যে আজিম ছিল আমার সাথে, আমার মা ছিল হসপিটালে ভর্তি করার পর, সরি আমার আজিম ছিল আর আমি ছিলাম, ভর্তি হয়েছি। তো পাশেই যে হসপিটালে আমি ভর্তি হয়েছি তার পাশেই হচ্ছে যে আজিমের খালার বাড়ি। তো বলতেছে যে ডক্টর আসতে দেরি আছে, চলো তোমাকে আমি নিয়ে যাই ওখানে, নিয়ে একটু ঘুরাইয়া নিয়ে ভালো লাগবে। গেলাম, যাওয়ার পর এরই মধ্যে মা বাসা থেকে যা লাগে হসপিটালে নিয়ে আসতেছে আসতেছে। তো আমি যাওয়ার পর তো ওখানে গিয়ে একটা ভাবি, ওর ভাইয়ের খালাতো ভাইয়ের বউ, ভাবির সাথে কথা হয়। তো ভাবিটা বলে যে দরকার নাই, তুমি হচ্ছে এরকম বলো, মানে বলছি সবকিছু, তো বলতেছে দরকার নাই, ফেলানোর দরকার নাই, তুমি রাখো বেবিটা, রাখো, যদি ছেলে হয়, মানে ওদের চাহিদা ছিল ছেলের, যদি ছেলে হয় কি বেবি তুমি তো জানো না, তো ফেলানোর দরকার কি, দরকার নাই, যাও ভালো ডক্টর দিয়ে দেখো। আরো তো আমাদের ওখানে দুইটাই ডক্টর বেশি নাম করা, শানু আর হচ্ছে যে তাহসিন আজিজ বলে। তো ওনার কাছে বললো যে এর কাছে নিয়ে যাও ভালো হবে। তো নিয়ে গেল, নিয়ে গেলে উনি আর আমাকে কোনো ভালো পরামর্শ দেয় না। উনি আমাকে কি করে যে হ্যাঁ এটা আপনাকে কে বলছে, এই বয়সে বেবি হাজার হাজার মানুষের হচ্ছে, কোনো বিষয় না, আপনি হচ্ছে হবে, নর্মালি হবে, কোনো সমস্যা নাই, আমি আছি, ওষুধ দেয় নিয়মিত খাওয়াই। আর আমাকে তখন আর ওই হসপিটাল থেকে আমি চলে আসি, আসার পর ওই ডক্টর দেখাই আর কি। তো দেখানোর পর তো রইল, যখন ছ মাস সাত মাস মানে এরকম মাস যায়, তো আর আমার ওই ব্যথাটা উঠত, যতই আমি ওষুধ খাই আমার ব্যথাটা উঠত, আমি ঠিক থাকতে পারতাম না। তখন আমার কে আছে কে না আছে আমার কিছু মনে থাকতো না, আমি একদম আউট কন্ট্রোল হয়ে যেতাম আমার মধ্যে। তো হওয়ার পরে এরকম হলো, যখন এর মধ্যে আল্ট্রা করছিল হচ্ছে ছবার, ন মাসের মধ্যে আমাকে ছবার আল্ট্রা করে, করার পর কোনো কিছু ধরা পড়ে না। যখন ন মাস ফুল তখন করার পরে ধরা পরে যে ছেলে বেবি হবে। তো আমাকে বলে যে নর্মালি যদি করতে চান তাহলে মেয়েটা মারা যাবে, সেই মুহূর্তে আমাকে গিয়ে বলে এটা সিজার করতে হবে,
সেই ডাক্তার বলে তখন।
হ্যাঁ হ্যাঁ, তখন বলে, বলার পরে তখন তো সিজার করতে হবে, আমি তো সেটা মানে কি সেটাও জানি না। তো একটা হসপিটালে ভর্তি করলো, আর আমার টোটাল খরচ তখন বাবাই দিত, আমার মাই বহন করতো, ছেলেটা ও আজিমটা দিত না, আজিম কোনো কিছুই দিত না আমাকে। ওই একটা দোকানে জব করতো, মার্কেটিং আর কি, সেরকম না, মাসে 3,000 টাকা পেত, সেটা নিয়ে ওর বাড়িতে দিতে হতো, ওর খরচ ছিল, আমাকে কিছু না কিছু হলেও দিতে হতো, তো মাই বেশি দিত। বেবি যখন আমাকে হসপিটালে ভর্তি করে তখন পুরোটা খরচ আমার মায়ের ছিল, বাবার ছিল। ভর্তি করার পরে যখন আমাকে নিয়ে যাবে আর কি, তখন নার্স দেখে বলতেছে, এই মেয়েটাকে আপনার এত কষ্ট কেন দিচ্ছেন, আর এই বয়সে এটাকে করা আপনাদের খুব দরকার ছিল। আপুটা আমার মনে আছে, নার্স আপুটা আমার থেকে অনেক বড় হবে, মানে আমি যে এখন যে বয়সে আছি তার থেকেও বড় ছিল, তবুও সে বিয়ে করে নাই। মানে আমার দেখে তখন কেন জানি খুব খারাপ লাগতেছিল যে সবাই আমাকে দেখে এই কথাটা বলে, মানে যখন যে আমাকে দেখে না কেন, মানে এই কথাগুলো বলে, এই কথাগুলো শুনতে আমার খুব খারাপ লাগতো। তারপর হলো যখন নিয়ে যায় রুমে, আমি একদম পুরো একা, একটা রুম কেউ নাই, শুধু নার্স আসলো, আমার হাত বাঁধলো, পা বাঁধলো, পরে পিঠেতে একটা ইঞ্জেকশন দেয়, মানে এত যন্ত্রণাময় ছিল ইঞ্জেকশনটা যে একদম কি বলবো, মানে বোঝাতে পারবো না ব্যথাটা কেমন ছিল। তারপর আমাকে শোয়ায়, চোখ পর্যন্ত আমার বাঁধে, তারপর বাঁধার পর ওনারা কথা বলতেছিল আর বারবার আমার নিঃশ্বাস চলছে কিনা এটা দেখতেছে, কারণ আমি তো খুব অসুস্থ ছিলাম, কোনো কিছু খাইতে পারতাম না, অনেক কষ্ট হতো আমার। তারপর এক পর্যায়ে বেবিটা হলো, আমি শুনতে পেলাম যে কেউ কাঁদছে, মানে একটা বেবি কাঁদছে। তখন আমি যে কষ্টগুলো পাচ্ছিলাম, মানে তখন নিমেষে নেই হয়ে গেল, একদম একদম পানি, কিছু মনে হচ্ছে না আমার। তারপর আমাকে প্রায় 1.5 ঘন্টা রাখা হয়, অবশ্য আমি জ্ঞানে ছিলাম। 1.5 ঘন্টা পর আমাকে রুমে নিয়ে যায়, সবাই ধরে নিয়ে যায়, তিনতলা থেকে নিচতলায় নিয়ে আসে, কোলে করে সবাই 4-5 জন মিলে ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার পেন শুরু হয় একদম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, মানে সাধারণত ওটা সিজার যেহেতু ইঞ্জেকশন দেয় ঘুমের নাকি আমি জানি না, কিন্তু আমাকে দেওয়া হয় নাই, কি কারণে সেটাও আমি জানি না। আমার খুব ব্যথা করতেছে, আমি এতটাই ব্যথা করতেছে যে কে আমার মা, আমার কে আমার নানি, কে আমার কে, আমার কিছু মনে পড়ে, বেবিটা যে আমার কাছে সেটাও আমার মনে পড়তেছে না, মানে এতটাই ব্যথা করতেছে। তো এভাবে যাওয়ার পর আমি খুব কান্নাকাটি করতেছি, আমার মা কি মানে আচ্ছা মতো বলতেছি, বুঝতেছি মানে আমি কি বলতেছি আমি নিজেও জানি না। তখন নার্সকে ডেকে নিয়ে আসে, নিয়ে আসার পরে আজিম ডেকে নিয়ে আসার পরে ইঞ্জেকশন দেয়, আমি ঘুমাই যাই, আমার ঘুম ভাঙে ভোরে। তখন আমি বেবিটাকে দেখি, আমার অনেক ভালো লাগতেছিল। আজিমের মা আসলো, মানে আমার শাশুড়ি আসলো, সে এসে দেখে বলতেছে, যদি মেয়ে হতো তাহলে আমি আসতাম না, ছেলে হয়েছে বিধায় আসছি। আমার যখন বেবিটা পেটে ছিল তখন আমার মনে আছে ওর ভাই, তৃতীয় ভাই মানে যেটাকে বলে, তৃতীয় ভাই বলছিল যে ওর মায়ের 4টা মেয়ে, ওরও মেয়ে হবে। এমনকি আমার শাশুড়িদের সবার ধারণা ছিল যে ওর মায়ের মেয়ে, ওরও মেয়েই হবে, ছেলে আর হবে না। তো ছেলে হলো, সবাই খুব খুশি, বিশেষ করে আমার বাবা তো আরো বেশি খুশি, আমার 4টা মেয়ে, আমার মেয়ের ছেলে হলো, সবাই খুব খুশি, আমিও খুশি, আমার একটা ছেলে ভালো লাগা কাজ করতেছে, সবাই আমার ছেলেকে গিফট করতেছে, এতদিন আমি পাইতাম সেগুলো ও পাচ্ছে, ভালো লাগতেছে। তারপর শুরু হলো সেই ছোট্ট বাড়িতে আসলাম, যখন ছোট্ট একটা বেবি, অনেক অনেক মানে কি বলবো, আমিও ছোট, সেই বেবিটাও ছোট, আমি ওকে রাখতে পারতাম না, কোনো কিছু করতে পারতাম না। তারপরে আমার মা মানে কেমন, আমি আমি যদিও আমার সন্তান, মানে কেমন যেন ইয়ে হতো যে খুব মানে খুব জ্বালাইতো, ছোট ছিল, কিন্তু আমি আমি ওকে অনেক চেষ্টা করতাম যে রাখার বা ইয়ে করার, খুব একটা পারতাম না। মা তখন বকত যে হ্যাঁ তোর থেকে ছোট ছোট মানুষ এগুলা করে, এগুলো করতেই কেন করতে পারিস না, এই সে। তো আস্তে আস্তে সবকিছু শিখলাম, করতে শিখলাম, সবকিছুই করলাম। আস্তে আস্তে ও বড় হতে শুরু করলো। ও হ্যাঁ, এর মধ্যে আমার ও যখন সরি পেটেছিল, আমার একটু লাইন কস, ও যখন পেটেছিল ওর বাবা তখন কোনো কাজ করতো না, করতো না। আমার বাবাকে বলে যে আমি বিদেশ যাব আপনার মতোই, তো টাকা তো আব্বু বলে ঠিক আছে আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি কোনো একটা কোচিং এ ভর্তি হয়ে যাও, মানে বিদেশ যাওয়ার ট্রেনিং দেয় তো অনেক জায়গায়। তো ভর্তি হয়, তো বাবার টাকা দিয়ে ভর্তি হয়, 50,000 টাকা জমা দিয়ে ভর্তি হয়। ওখানে কাজ করতো, প্রতিদিন যাইতে হতো। তো যাওয়ার পর ওর একটা মেয়ের সাথে রিলেশন হয়, মেয়েটা অবশ্য ঢাকাতে ছিল, মেয়েটার বাসা। তো মেয়েটা প্রতিদিন ওর ফোনে লোড দিত আর মেয়েটার সাথে কথা বলত। তো মেয়েটা ছিল বিবাহিতা, ছেলে মেয়েটার একটা মেয়ে ছিল, তার হাজবেন্ড নাকি খুব খারাপ ছিল বলতো আর কি সে মেয়েটা। তো মেয়েটা তার লাভ ম্যারেজ অবশ্য ছিল। তো আজিমের সাথে ওর খুব ভালো সম্পর্ক হয়ে যায়। তখন আমি আমি ওর কাছ জীবন থেকে অনেক দূরে চলে যাই। এমন দেখা যায় তো যে আমি তখন তো বেবি কনসেপ্ট, আমি তো ব্যথা হতো আমার, এটা হতো সেটা হতো, আমি অসুস্থ থাকতাম। তো দেখা যায় তো মেয়েটার সাথে সারা রাত কথা বলতো আমার পাশে, আমার কোনো হিংসা হতো না।
তোমার পাশে বসে কথা বলতো? হ্যাঁ হ্যাঁ। কি ধরনের কথোপকথন?
মানে একটা মেয়ে একটা ছেলের মধ্যে যেরকম কথা হয়।
কি কি শুনছো? শুনি।
ওকে বলতো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এইসব অনেক কথা আমি পাশে শুনতে এসেছি। আমাকে বলতো যে আমাকে এভাবে বোঝাতো যে দেখো আমি তো ইনকাম করি না, তো এই জন্য আমি এর সাথে কথা বলি যাতে হচ্ছে যে আমি হাত খরচটা চলে যায় আর কি।
ও এই জন্য বিনিময় টাকা?
হ্যাঁ হ্যাঁ, এটা বোঝাইতো আমারে,
প্রীতি করতেছি বিনিময় টাকা ইনকাম করছি,
মানে এভাবে আমারে বোঝাইতো, মানে যা বোঝাইতো আমি তাই বুঝতাম। কারণ
তুমি কি বলতা?
আমি বলতাম যে আমি কিছু বলতাম না, আমি শুধু আমি মাকে বলতাম মা ও না এরকম কথা বলে। ও তখন মাকে বোঝাইতো, মা যখন বলতো যে আজিম তুমি এসব কি শুনতেছি, তুমি নাকি এরকম এরকম করো,
ওখানেও মাকে বোঝায় ফেলতো যে আমি টাকা ইনকাম করতেছি
এভাবে। হ্যাঁ এভাবে বোঝাইতো, মানে ওর বোঝানোর ক্ষমতাটা খুব ভালো ছিল।
ক্ষমতা যেমনই হোক, আমার চাইতে ক্ষমতা বোঝানো, ক্ষমতা যেমনই হোক বিষয়বস্তু কি কোনো ব্যাপার না।
আমি জানি না, কিন্তু
11-12 বছরের মেয়েরে বিয়ে করবো, এই বিষয়বস্তুটা কোনো ব্যাপার না, বাট বুঝে নিল তোমার মা।
হ্যাঁ মাকে বোঝাতো।
আরেকটা এক ছেলের মারে ভাষা খারাপ হয়েছে নি
না তো,
এক ছেলের মারে ব্যাপারটা তো তাই, এক ছেলের মারে রাত 2টার সময় লাভ ইউ লাভ ইউ করতেছে, লাভি ডাবি লাভি ডাবি করতেছে, তাও মায়ে বুঝে নিল বিষয়বস্তু কোনো ব্যাপার না। হিরে মেঘলা
কি জানি, অদ্ভুত।
আচ্ছা তারপর আমি ভাবতেছি আর কত অবাক হতে হবে।
বাবাকে বলতাম যে আব্বা হচ্ছে যে এরকম এরকম কথা বলে একটা মেয়ের সাথে ওর এরকম এরকম সম্পর্ক হয়েছে,
এই ধরনের কথা তুমি নিজে শুনতেছো পাশে শুয়ে, যে আমি তোমাকে ভালোবাসি জান লাভ ইউ, কিস টিসও দিত নি ফোনে?
আসলে তো আমি তো ছোট ছিলাম, আমার তো পেন হতো, ওষুধ খাইতাম, ঘুমায় যেতাম, ওরা কি করতো কি না করতো ওরকম হতো না, মানে বুঝতাম না, শুনতাম মাঝে মাঝে শুনতাম যে আমি ওর পাশে একদম পাশে, ও লাভ ইউ বলতেছে
জান আমার,
হ্যাঁ শোনায় এই সেই বলে কথা বলতেছে শুনতাম। কিন্তু আমি কোন প্রতিবাদ করলে পরে আমাকে,
যারা আত্মতৃপ্তিতে ভুগে মেঘলা উল্টাপাল্টা কথা বাইরে হয়ে যাবে, এখন কালকে হয়তো নিউজে আসতে পারে আমারে নিয়ে, আমার এসব পরিস্থিতির তো ভাষা তখন ঠিক থাকে না, তখন তো দায়িত্ব হচ্ছে আমার এই কন্ট্রোল করা। যারা আত্মতৃপ্তিতে ভোগে আমাদের বাঙালি জাতীয়তাবাদ এবং আমাদের সংস্কৃতিকে নিয়ে, জেনে রাখ মেঘলা আমরা হচ্ছে অনেক পিছিয়ে আছি আর নোংরামিতে দারুণ ভাবে আগায় আছি। বহির্বিশ্বে যেটা চলে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা চলে, সেটি হচ্ছে যে দে আর কমিটেড মেঘলা, দে আর ফ্রিকিং কমিটেড। এক মাসের সম্পর্ক যদি করে ওরা, ওই এক মাস ডেডিকেটেড থাকে তার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের প্রতি। আর আমরা চোখে হাজার জনার জেনা করতেছি বাইরে এসে, কল্পনাতে প্রতিদিন মাধুরী দীক্ষিত আর কারিনা ক্যাটরিনার কাছ থেকে ঘুরে আসতেছি, কোলে কোলে যৌবন শেষ হয়ে যাচ্ছে কল্পনাতে, বাস্তবে পরিস্থিতির চাপে আর সমাজের ভয়ে একজনের হাত ধরে থাকি। ভালো কে তাহলে? নোংরামের চরমে আছি আমরা। আত্মস্থ হওয়া, বিনা কারণে শান্তিতে পাওয়া, যে বড় ভালো আমরা, দেখো দেখো সব শেষ হয়ে গেল, কিভাবে বিচের মধ্যে ন্যাংটা হে উদম শুয়ে থাকে, ওগুলো বলার আগে আমাদের নিজের দিকে ফিঙ্গার পয়েন্টেড করা উচিত। এটা শুধুই তোমার সাথে না, এটাই চলতেছে এখন। ভেতরের অবস্থা, যে বাঙালি সংস্কৃতির কথা বলি, যে বাঙালিয়ানার কথা বলি, কতখানি নোংরাতে যে আমরা আকণ্ঠ নিমজ্জিত, কল্পনারও অতীত। এর চাইতে তুলনামূলকভাবে তারা ভালো যারা এক মাসের রিলেশনশিপ করে, বাট এই এক মাসের জন্য তারা ডেডিকেটেড থাকে ফর দ্যাট পার্টিকুলার রিলেশনশিপ, যেখানে আর কোন রকমের ভণ্ডামি বা বেইমানের আশ্রয় তারা নেয় না, অন্তত ওই সময়কালের জন্য। যখন পোষায় না চলে যায়, দ্যাটস ইট। আর আমরা ভালো লাগুক আর মন্দ লাগুক, সমাজের ভয়ে, পরিস্থিতির চাপে, ফ্যামিলির দোহাই দিয়ে সেই মানুষটার সাথে থাকি তো বটে, বাট সমানে যে না করে চলেছি, হয় চোখ দিয়ে নাই মন দিয়ে অন্য কারোর সাথে, না হয় ফোনে বা সশরীরে, এটা কোনোভাবেই ভালো কিছু না। যা তোমার ঘটনা তুমি বলতেছিলে, তারপর
তারপর আব্বুকে যদি বলতাম,
ভালোবাসি লাভ এটা সবই শুনতেছি,
হ্যাঁ হ্যাঁ, আব্বুকে যদি বলতাম, আব্বু ওই ছেলেটার, এই আজমের একটা ছেলের সাথে, মেয়ের সাথে রিলেশন সম্পর্ক হয়েছে, তো আব্বু বলতো ঠিক আছে আমি কথা বলবো, ওরা এত বড় সাহস, আমার বাড়িতেই থাকবে, আমার বাড়িতেই খাবে, আবার একটা মেয়ের সাথে কথা বলবে।
ফর্সার উপর আমি তো কালো, তিলও মিলে যাবে, নাহলে একটা চান্স নিতাম রে মেঘলা, কালো টাইপ কিছু এনে লাগাইতাম, কিন্তু আমার তো তিল আর আছে, তিল আর কালার তো বোঝা যাবে না,
বোঝা যাচ্ছে বেশ ভালো মতোই।
কঠিন অবস্থা রূপ দিয়ে, সেই আয়ামে জাহিলিয়ার যুগ থেকে রূপ দিয়ে মানুষ এভাবে মাত করে আসতেছে দুনিয়াকে, কেউ একজন পাগলের মতো খেটে চলেছে, তার ঘাম আর শরীরের পানি মিলেমিশে একাকার, খাটাখাটনি দিয়ে হালাল টাকা রুজি ইনকাম করার জন্য, আর কেউ দেখ শুধুই তার কথা বলা আর সৌন্দর্যটাকে পুঁজি করে মেয়েটাকে ভুল বাজাইছে, তার মারে বুঝিয়ে নিয়েছে, দিয়ে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করেছে, বিলাসিতার জন্য এক ছেলের মারে ধরছে, ওখানেও ইনভেস্ট হচ্ছে সৌন্দর্য আর মুখের কথা। বাহ, তারপর
তারপর আব্বু বলে যে তুমি এটা ঠিক করতেছ না, তুমি এরকম করতেছ কেন,
আজিমকে বলে,
হ্যাঁ আজিমকে বলে, আজিম বলতেছে যে দেখো, দেখেন আব্বু, মানে আব্বু বলে ডাকতো,
ওখানে বোঝাচ্ছে না,
হ্যাঁ হ্যাঁ ওখানে বোঝাচ্ছে, মানে একবার যে আব্বু ওর দিকে একদম, তা আমাকে বলতেছে দেখো ওর হয়তো হাত খরচ টরচ নাই, ও হয়তো আমাকে এভাবে বোঝাচ্ছে, তো আমি তো জানি না,
আজব ব্যাপার, তুমি বুঝলা, তোমার মা একটু ব্যাকডেটেড, সে বুঝলো, বাপ এত দেশ বিদেশ ঘুরে দুবাই থেকে বুঝে ফেললো, আচ্ছা তারপর,
তারপর আব্বু বুঝে যায়, তারপর হয় কি এক সময় আমি যখন দেখি যে ওরা প্রতিদিন, মানে একদিন দুদিন দেখতে দেখতে আমিও ভাবলাম যে দেখে আমি আজ ঘুমাবো না, দেখি ওরা কে কথা বলে, তো এরকম
বলো তোমাকে কথাগুলো কি কি বলে, যা যা মনে আছে আর কি,
একবার তো বললাম
আনসেন্সার্ড কথা নাকি, মানে অনেক ছোট বাচ্চা শুনে কিন্তু আমার প্রোগ্রাম প্যাচ খেয়ে যাবে কিনা,
একটা ছেলে একটা মেয়ের মধ্যে যেরকম কথা হতে পারে, মানে এখনকার রিলেশনশিপ বলেন আর পাঁচ বছর আগের বলেন, মানে সে কিন্তু কথাগুলো, হ্যাঁ হয়তো এখনকার একটু আধুনিকতার মধ্যে অনেক অনেক মানে মশলা বেশি থাকে, তখন হয়তো মশলাটা একটু কম থাকতো,
কম মশলাটা কি ছিল,
মানে বলতো যে আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য এটা করতে পারবো, ওটা করতে পারবো, মানে মাঝেটা যে কিস টিসও হইতো,
দিতো কিভাবে, কিস দিতো কিভাবে, তো ক্লান্ত হয়ে পড়ছে, কেমনে বোঝাবে গুরু, আমি এনভায়রনমেন্টটাকে রিকল করার চেষ্টা করতেছি, মানে কিসকে এইভাবে দিত, তুমি পাশে আছো রাইট, মানে তুমি টের পাচ্ছ, জান তুমি শুনতেছো পাশ থেকে, হ্যাঁ হ্যাঁ, কোন দেশের এনভায়রনমেন্টের বর্ণনা চলতেছে
বুঝতে পারছি না,
আমি তো এনভায়রনমেন্টের ভিতরে যাচ্ছি, কোন দেশের কথা বলতে, বাংলাদেশেই তো, রাজশাহী বিভাগ যে বললে,
হ্যাঁ
খবরদার বলবে না যে রাজশাহীতেই, অন্য কোথাও বিভাগ,
বিভাগ রাজশাহী,
তা ঠিক আছে,
তারপর
আমি আসলে ওই এনভায়রনমেন্টেই যাওয়ার চেষ্টা করতেছিলাম, ভাগ্যিস তোমার বয়স কম, তোমার বয়স কমের জন্য যেমন আফসোস হচ্ছিল, পুরো এনভায়রনমেন্ট গুলো আমি রিকল করতেছিলাম, যে এতটুকু একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সংসার বুঝে না, জীবন বুঝে না, সে মেয়েটিকে একটা ছেলের হাতে তুলে দেওয়া হলো, সে মেয়েটিকে সন্তান জন্ম দেওয়ার মতো পরিস্থিতিতে ফেলে দেওয়া হলো, যেমন মৃত্যুর সন্ধিক্ষণে মেয়েটিকে ঠেলে দেওয়া হলো, তখন যেমন আফসোস করছিলাম, এখন এইটা ভেবে ভালো লাগতেছে যে তুমি ছোট হওয়ার কারণে হয়তো ওটার গভীরতাটা টের পাওনি, না হলে কষ্টেই হয়তো তোমার জীবন চলে যেত, দুঃখে হয়তো তোমার কলিজাটা ব্লাস্ট হয়ে যেত, যে বিবাহিত মেয়ে বিবাহিত স্ত্রী পাশে শোয়া তাকে শুইয়ে রেখে এক ছেলের মায়ের সাথে সে পীড়িত করে আর জোরে জোরে চুম্মা চারটি দেয়, এই কষ্টই হয়তো তুমি শেষ হয়ে যেতে। ভাগ্যিস কষ্টটা তীব্রতাটা অনুখানে অনুভব করতে পারনি, বয়স কম ছিল বিধায়। তারপর আমি
বুঝতে ধরলাম যে ও হচ্ছে আমার প্রতি ততটা আগ্রহ না, তখন থেকে আমি ওর থেকে একটু দূরত্ব বজায় করতে শুরু করলাম। তারপর তো বললাম বেবি হলো, তারপর জীবন চলতে লাগলো, আমার ব্যস্ততা সবকিছু বেবিকে ঘিরেই হতে লাগলো, ভালো লাগা ভালো সবকিছু। তখন বেবিটা আস্তে আস্তে বড় হতে লাগলো, ছেলে ওর সাথে ওই মেয়েটার রিলেশনটাও আরো গভীর হতে লাগলো। পরবর্তীতে আমি ঝামেলা শুরু করলাম যে প্রতিদিন
বোঝা শুরু হয়ে গেছে তোমার চেঞ্জিং, মানসিক টানাপোড়ন শুরু হয়ে গেছে,
তারপর মানে আমার তো একটা ছেলে হলো, তো ওরও কিছু লাগতো, ও বড় হতে লাগলো ওরও কিছু লাগতো আমারও কিছু লাগতো।
কতদিনের মাথায় তোমার মধ্যে এই বোধগুলো তৈরি হওয়া শুরু হলো, এটা তো ঠিক হচ্ছে না?
আমার ছেলে তো হলো আমার বিয়ের সাত মাস পর কনসেপ্ট করি, তারপর তো নমাস পর ও হলো, তারপর ওর বয়সটা যখন পাঁচ ছ মাস হয় তখন থেকে
তুমি প্রোটেস্ট করা শুরু করছো যে না এটা তো ঠিক না।
হ্যাঁ, ওর কিছু লাগতেছে,
সব সময় ইনভলভ সেই মেয়ের সাথে, ওখানে চলেও যায়,
মানে দিনে মানে আমি যখনই দেখি ও যখনই বাসাতে ঢুকে দেখি যে ওর ফোনে 45 মিনিট এক ঘন্টা দু ঘন্টা ওই মেয়েটার নাম্বারে মানে
সবাইকে কনভিন্স করে নিয়েছে, কেউ কোনো আপত্তিও করতেছে না,
আপত্তিও করে না,
বাড়িতে ঢুকে কি গরম ভাত পাচ্ছে?
হ্যাঁ, আমার মাকে আমি ওর ছোট বোন আর আমার মা হচ্ছে মা,
চাকরি করতে হয় রে পেট চালানোর জন্য, দুই তিনটা চাকরি করা লাগে,
কি বলবো,
আল্লাহ যখন সৌন্দর্য বিলা ছিল কই যে ছিলাম কোনা কাঞ্চির মধ্যে, যত কম সময় আমাদের পিছনে দিয়েছে ছেলের পিছনে বেশি সময় দিয়েছে আল্লাহ, দেখ শুধু সুন্দর ইনভেস্ট করে জীবন পার করে দিচ্ছে, ঢুকলেই গরম ভাত, রাইট? ও ওটা তো ছেলে, আজিম আলিয়া নামের সাথে মিলে যাচ্ছে, তাই আর তুমি হচ্ছে,
আমি হয়তো এখন বৌমা হয়ে গেছি ওদের কাছে,
ও ওখানেই বৌম বৌমা নিজের মায়ের কাছে,
আমার মায়ের কাছে আমি বৌমা হয়ে গেছি,
কি বলো? তারপর
তারপর ওর থেকে আমি ঝামেলা শুরু করতে শুরু করলাম যে তুমি কেন ওর সাথে কথা বলবা, আমি আছি, তোমার একটা ছেলে আছে, তোমার একটা
মায়ের কিছুই বলে না,
না মা কিছু বলে না, বরং আমি যদি এটা নিয়ে ঝগড়া করতাম হয়তো ঝামেলা করতাম, ওটা দেখা যাচ্ছে ও খুব মিসবিহেভ করতো আমার সাথে, আরো
তোমাদের বাসাতে,
হ্যাঁ আমাদের বাসাতে এরকম করতো, আমি যদি কিছু বলতাম আমার সাথে ও বেশি রাগারাগি করতো, কারণ বাবা সবসময় ওকে সাপোর্ট করতো, আর ওই যে আমার বাবার মধ্যে আমার দূরত্বটা হয়ে গেল যখন একটা ছেলে আমার জীবনে আসলো, ও তখন বেশি বাবার সাথে কথা বলতো, আর তখন তো ছিল হচ্ছে আমি ছিলাম, কেউ ছিল না, মা আর আমি কথা বলার মধ্যে আমিই বলতাম বেশি, মা বলতো, তো ও আসাতে আমার সাথে ওই বাবার কন্ট্রাক্ট হতো না তেমন একটা, আমার বদলে ওই কথা বেশি বলতো, আর বাহিরে তো থাকতো, বাবা তো বেশি ইন্টারনেট ফোনে ফোন করতো, অনেক বেশি কাটতো, বেশিক্ষণ কথাও বলতো না, তো ওর সাথে বেশি কথা বলতো, তো আমাদের বাড়িতে হয়ে যায় কি যে মানে ছেলে, একদম ছেলে, মনে হয় যে আমার মা আর বাবার একদম ছেলে, কোনো ইয়ে নাই এতে, তো এরকম ঝামেলা করতে শুরু করি। মা এক পর্যায়ে বলে যে দেখো ও তো সবসময় ঝামেলা করে, তুমি এটা বাদ দিয়ে দাও, এটা তোমার করাটা ঠিক হচ্ছে না, তখন মা বলে, এমনকি মেয়েটার ছবি পর্যন্ত পাঠায়। তো একদিন ও একটা ডায়েরিতে রাখছে, তো ড্রয়ের চাবিটা হচ্ছে আমার ভুলে রেখে গেছে, তো আমি ওটা খুলছি, খুলে দেখি যে ওয়ার্ড্রপের খুলে দেখি যে ডায়েরি, তো আমি বের করে দেখি যে একটা মেয়ের ছবি, তো আমি সঙ্গে সঙ্গে মাকে দেখাই, সবাইকে দেখাই, দেখানোর পরে হচ্ছে যে তখন মা একটু রাগ দেখায় যে হ্যাঁ তুমি একটা মেয়ের ছবি নিয়ে আসছো, সাথে সাথে মানে আমার তো খুব রাগ হচ্ছে কেন জানি, তো আমি ওটা ওই মেয়েটার সাথে আমি সেদিন কথা বলি, কথা বলার পরে মেয়েটাকে বোঝায় যে এ আমার ছোট বোন, কিন্তু ও তোমাকে হয়তো খারাপ টারাপ ব্যবহার করতে পারে, তুমি কিছু মনে করো না, তো আমি খুব খারাপ বিহেভ করি, তো মেয়েটা হচ্ছে যে কিছু মনে করে না, তো আমি দেখি যে এটা তো ঠিক হচ্ছে না, তখন ওর ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা ছেলে ছিল, ছেলেটা যদিও নেশা করত তবু একটু ভালো ছিল, মানে আমাকে খুব পছন্দ করত আর কি, বন্ধুর বউ হিসেবে পছন্দ করত। তো ও বলে যে কেয়া অনেক ছোট, ওর সাথে এটা অন্যায় হচ্ছে। ও তখন ওই মেয়েটার নাম্বার যেভাবে হোক ওর ফোন থেকে চুরি করে, আজিমের ফোন থেকে চুরি করে ও হচ্ছে মেয়েটাকে ফোন দেয়, ফোন দিয়ে সমস্ত কিছু বলে দেয় যে ও ম্যারিড, ওর বউয়ের নাম কেয়া, ওর একটা বেবি আছে, এই সেই অনেক সবকিছু বলে দেয়। অ্যান্ড আজিম রাত 11টার দিকে বাড়ি আসে, সেদিন আসার পরে আমার সাথে কথা বলে না, মা খেতে দেয় খায় না, মানে আমি কোনোদিন ওকে খাইতে দিতাম না, কারণ যে হাজবেন্ড আসলে যে একটা সেবা আমি তো বুঝতামই না, মাই আগে পর থেকে মাই দিত, তো মাই চালাইতো, আমি কখনো দিতাম না, আমি আমার মতো থাকতাম, বেবি হলো তখন তো বেবিকে নিয়ে আমি বিজি থাকতাম। তো আসলো, মা বললো যে কি হয়েছে তোমার মন খারাপ কেন, কোনো কথার উত্তর না দিয়ে ও না খেয়ে রুমে আসে। তো আমি বলতেছি কি হয়েছে, মনটা খারাপ খারাপ দেখা যাচ্ছে, তখন আমাকে বলে যে ছেলেটার নাম ছিল সোহাগ, ওর ফ্রেন্ডের নাম, তো বলে যে সোহাগ সবকিছু, মেয়েটার নাম ছিল শোভা, শোভাকে বলে দেয় কি বলছো, তো বলছে যে ওর সাথে আমার তুমি আছো, মা বাবা এই সেই সবকিছু বলে দেয়।
এগুলো গল্প তোমার সাথে করতেছে?
হ্যাঁ, আমাকে বলতেছে। তো আমি তো মনে মনে একটু খুশি হচ্ছি যে ভালো হয়েছে। তো মেয়েটা দুদিন পর আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমার সাথে কথা বলে, বলছে হ্যাঁ আমার একটা বেবি আছে, তো আপনি কি ওকে ভালোবাসেন, তো বলছে হ্যাঁ আমি ওকে ভালোবাসি। তো আমি বলতেছি দেখেন আপনার যদি খুব ইচ্ছা থাকে ওর জীবনে আসার, তাহলে আমি সরে যাব, আপনি চলে আসেন। বলছে দেখো আমি তো ম্যারিড, আমারও তো একটা বেবি আছে, তাহলে হ্যাঁ আপনাদের যদি ভালো লাগার থাকে, ভালোবাসা থাকে, তাহলে আমি আপনাদের মাঝে কাটা হতে চাই না, তো আপনি চলে আসেন, আমি চাই না আপনাদের মাঝে থাকতে। তো আজিম তখন দেখে যে মেয়েটাকে যদি ও ধরে, তখন আমি জানি না আমার মেন্টালিটি তখন কেমন ছিল, মানে আমি আমার অনুভূতিটা বলতে পারি, তখন ও হয়তো ভাবে যে আমার আমার দিক থেকে কিন্তু অনেক কিছু পাবে, কিন্তু হয়তো ওই মেয়েটার কাছে গেলে নাও পাইতে পারে, এরকম আর কি। তো আজিম সিদ্ধান্ত নেয় যে ওই মেয়েটাকে আর ওর লাইফে রাখবে না। তো মেয়েটাকে বোঝায় দেখো যে তোমার তো বিয়ে হয়ে এসে, আর আমারও বউ আছে, বেবি আছে, তো তোমারও আছে, তুমি তোমার হাজবেন্ডের সাথে মিলায় নাও, ভুল তো হতেই পারে না। তো মেয়েটাকে অনেক বোঝানো টোঝানো, বোঝাইতে বোঝাইতে ওদের এক মাস লাগে বোঝানোর পরে, তো এক পর্যায়ে মেয়েটা বোঝে। তো আমার ফোন দিলে পরে তখন আমি বেশি পিক করতাম, আজিম ফোনটা বাসায় রেখে যাওয়া ধরলো মেয়েটার এর জন্য, তো আমি পিক করতাম, বলতাম যে আপু তুমি আর ফোন দিও না, তুমি যদি চলে আসো তাহলে আমি তোমার সিট ছেড়ে দেবো, কিন্তু তুমি যদি না
ছেড়ে দিবা
মানে আজিমকে ছেড়ে দেবো আর কি,
মানে বয়স ওরকম, কথাবার্তা ওরকমই ছিল।
তারপর এভাবে বলার পরে তো মেয়েটা বুঝতে শুরু করে, তো মেয়েটার ফোন দেয় না, দিত 15 দিন পর 10 দিন পর এরকম ভাবে কথা হয় তোদের মাঝে। তো আস্তে আস্তে মেয়েটা ওর জীবন থেকে দূরে চলে যায়। একদিন আমার ছেলেটা কিসের জন্য যেন কাঁদতেছে, তো আমি ওর পকেটে গিয়ে দেখি টাকা নাই, তো টাকা নাই, এখন আমার হয়তো হাতের গুতাতেই হোক পকেট থেকে 6 টাকা ছিল, পড়ে এসে হয়তো আমি বুঝতে পারি নাই। তো আমি কিছু না দিয়ে মাকে বলছি মা দিছে কিনে, তো ও বাসায় আসছে, এসে বলতেছে গিয়া আমার এই প্যান্টের পকেটে টাকা ছিল, কত টাকা ছিল আমি তো জানি না, তো বলতেছে যে টাকা ছিল তুমি নিছো, আমি বলতেছি না আমি তো কোনো টাকা নেই নাই, তো বলতেছে না তুমি নিছো, মানে ও যে কিছু একটা খেয়ে আসছে এটা আমি বুঝতেছি না, কারণ আমি তো জানি না, কিন্তু কেমন একটা
গন্ধ পাচ্ছি,
হ্যাঁ গন্ধ পাচ্ছি, ও করতে কি ওই ওটা খাওয়ার পরে অনেক চকলেট আছে না যে সেটা খাইলে পরে বোঝা যায় না, বা পারফিউম মারে এরকম কিছু করে আসতো, কিন্তু সেটা আমি বুঝতেছি কেন জানি। তো এর আগে আমি মানে পকেট যদিও
মানে গন্ধ দূর করার প্রয়োজন পড়তো তাই তো, তাহলে আমি মদই ধরে নিলাম আপাতত,
না
তাহলে
আমি টাকা তো নেই নাই, তো বলতেছে না অবশ্যই নিছো, টাকাটা কোথায় আছে, ও আমি যখনই তর্ক করতেছি যে আমি নেই নাই, তখন আমাকে মুখের উপর একটা তখনই আমার মুখের উপর একটা চট দেয়। সেদিনে আমার ফার্স্ট ওর সাথে মানে ঝামেলাটা শুরু হয়। আমাকে আমার মা বকত, বাবাও বকত, কিন্তু কখনো গায়ে হাত দিত না। মনে আছে ছোটবেলায় একদিন পড়তে বসছিলাম না, সেজন্য বাবা খুব মারছিল। আর একদিন আমি মা রাগ করছিল বিধায় ভাত না খেয়েছিলাম। আমার আবার অভ্যাস ছিল যে মা যদি বকত তাহলে আমি ভাত খাইতাম না, কিন্তু আমার যদি এমনি টেনশন হয় আমার খুব খিদা পায়, কিন্তু কেউ বকলে আমার খিদা পায় না। তো আমি না খেয়েছিলাম সেদিন আব্বু মারছিল, আমার মনে আছে। কিন্তু ও আমাকে ফার্স্ট যেদিন মারে সামান্য 6 টাকার জন্য, সেদিনই আমি বুঝি যে আমার লাইফটা কেমন হতে পারে। আস্তে আস্তে আমি মাকে সেদিন অবশ্য বললাম, মাকে, মা এসে বললো যে সামান্য 6টা টাকার জন্য তুমি ওর গায়ে হাত তুললা কেন। মাকে বললো যে আমি ওকে শাসন করতেছি, ও আমার পকেট থেকে টাকা চুরি করছে। আমি বলতেছি আমি টাকা নেই নাই, আর আমি 6 টাকা নিয়ে কি করব, আমার তো দরকার নেই কোনো কিছু। আমাকে মারলো, আমার খুব খারাপ লাগতেছে, আমার ছোট একটা বেবি, তারপর আমি অসুস্থ একটা শরীর নিয়ে। তো মা অনেক বোঝাইলো যে হাজবেন্ড হলে মারে, হ্যাঁ শাসন করে, অন্যায় করলে। আচ্ছা ঠিক আছে, ভালো। সকাল হলো, রুম পরিষ্কার করতে গিয়ে আমি আনলার নিচে মানে আনলাতে থাকে ওই 6 টাকাটা পাই। ও তখন ঘুমাচ্ছিল, ওই 6 টাকাটা নিয়ে এসে ওর মুখের উপর মারি আর বলি যে এই আনলার নিচে মানে প্যান্টটা তো রাখছে, ওটা পড়ে এসে হয়তো ইয়ে করতে গিয়ে তখন। তো ওই 6 টাকা আমি ওকে দিয়ে বলি যে আমি এত ছোট না যে সামান্য 6 টাকা কারোর পকেট থেকে চুরি করব। আমার বাবার পকেটে সবসময় অনেক অনেক টাকা থাকতো, কখনো বাবা বলতে পারবে না যে 5টা টাকা নিছি। মায়ের মায়ের বিছানার নিচে যদি কখনো হাত দেই 500-1000 টাকার নোট থাকে, কখনো হাত দেই না। আমার কখনো অভ্যাস ছিল না যে কাউকে না বলে কারো কোনো কিছু জিনিসে হাত দেওয়া বা নেওয়া। তো ওর ভুলটা বুঝতে পারে, আর ও তো নেশা করে আসছিল, ওর মধ্যে ছিল না। ফার্স্ট ওদিনই মাস শুরু হলো আমারকে, তারপর দিন যায়, আমার আমার চাওয়া, আমার ছেলের চাওয়া আমি ওর থেকে দাবি করতে থাকি, ও পূরণ করতে পারে না। আমার বাবা মা যদি কিছু দিত সেই টাকাটা মার থেকে নিত, প্রতিদিন ও 100 টাকা করে মার থেকে নিত খরচ, ভাবো। সেই টাকাটা নিয়ে গিয়ে কার্ড খেলতো।
ও বাহ, তোমার বাসায় থাকবে, খাবে, পকেট খরচও পাবে, রাইট?
হ্যাঁ।
ওর কি কোনো দায়িত্ব কাজ কিছু নাই?
না, কার্ড খেলতো। সবাই এসে আমাকে বলতো তোর হাজবেন্ড না গাঁজা খায়, মদ খায়, অমুক জায়গায় গিয়ে দেখ কার্ড খেলে। তো আমি একদিন মাকে বলছি, মা ভাত বাড়ো। মা বলতেছে কেন? টিফিন কি আরে ভাত বাড়ো, আমি ভাত নিয়ে যাবো। মা বলতেছে কার জন্য ভাত নিয়ে যাবি, তোর আব্বু তো দেশে নেই, তুই কার জন্য ভাত নিয়ে যাবি? তো আমি বলতেছি না আমি নিয়ে যাবো। তো মা বলতেছে আগে বল। তো আমি বলতেছি আজিম নাকি কার্ড খেলতেছে, তোর খিদা পাইছে না, ভাতটা নিয়ে যায়। তখন মা বলতেছে এটা করার দরকার নাই, মানে আমি ওকে লজ্জা দেওয়ার জন্য ভাতটা ওখানে নিয়ে গেলে যাতে আমি বয়ে নিয়ে যাচ্ছি এটা তো মানুষ দেখবে, এন্ড ও ওখানে অনেক মিলেই তো কাঠ খেলে, তাহলে ও নিশ্চয় লজ্জা পাবে, টাকা দিয়ে খেলে, ওটাকে কি খেলা বলে আমি জানি না কিন্তু কার্ড আমি বুঝি, তো খেলতেছে। তো আমি মা যাইতে দেন ওইভাবে, তো আমি নিজেই ছেলেটাকে নিয়ে চলে যাই, গিয়ে দেখি কাট খেলে সবার সামনে ওকে। শুধু গিয়ে বলছি এটা কি উচিত বলে চলে আসছি। তখন ও এসে আমাকে রুমের মধ্যে খুব মারধর করে, বলে যে তুই সবার সামনে আমাকে অপমান করছিস,
তোমার বাসাতেই?
হ্যাঁ আমার বাসাতেই। তুই সবার সামনে আমাকে অপমান করছিস।
তোমার মা কি করে?
মা মা এসে ওর মারটা থামায়, আগে থামানোর পর ওকে বলে যে তুমি এটা কেন করতেছো, তুমি নিজে অন্যায় করছো। বলতেছে যে হ্যাঁ আমি অন্যায় করছি, আপনি আমাকে বকবেন, কিন্তু আপনার মেয়ে আমাকে গিয়ে সবার সামনে অপমান করলো কেন? আমাকে বলতে পারতো, বাড়িতে যখন আসতাম তখন বলতে পারতো। এভাবে অনেকভাবে মাকে বোঝায়, আমি জানি না, মানে আমি হয়তো অক্ষম ছিলাম আমার মাকে বোঝানোর দিক দিয়ে, ও হয়তো সক্ষম ছিল আমার মাকে বোঝানোর দিক দিয়ে।
ছেলে এত বেশি ইম্পর্টেন্ট ছিল তোমার মা?
আমার মায়ের বা ফ্যামিলির কাছে এখনো ছেলে ইম্পর্টেন্ট। তারপর
তোরা কি জানিস যে ছেলেদের যুগ ফুরিয়ে আসছে বিভিন্ন জায়গায়? লাইক আমি লাস্ট যে তিনটা দেশ ট্যুর করলাম, লাইক মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সব জায়গায় ইটস রুলিং বাই, স্পেশালি বাই উইমেন। 90-95% মেয়েরা কন্ট্রোল করতেছে ওখানকার ইকোনমি। যখন একটা মেয়ে জন্ম নিচ্ছে সব পরিবারে, তারা ভাবতেছে দে আর ব্লেসড। একটি পরিবার কিন্তু একটি উপাখ্যান, এই পরিবারের আগা পিছা সবকিছু মিলিয়ে দেখ, সাবজেক্ট একটাই, সেটি হচ্ছে ছেলে নাকি মেয়ে। যে কারণে পরের কোন ধন যার মিনিমাম কোন কন্ট্রিবিউশন নাই তাকেও শিরোধার্য করে রাখা হচ্ছে ও ছেলে বলে। আপন নারী ছেড়া ধন কলিজার টুকরা, সেও পর হয়ে যাচ্ছে সে মেয়ে বলে। তারপর
তারপর এভাবেই শুরু হলো। আমাকে মাঝে মাঝেই যদি আমি ঝামেলা করতাম বলতাম তুমি কেন নেশা করো, তুমি এটা ছাড়বা, আর কন্টিনিউ তো সিগারেট খাই তুই, আমার মায়ের সামনে নাই, আমার সামনে নাই, আমার ছেলে নাই, সামনে সবার সামনে সিগারেট খাইতো, ওটা ছোট ধূমপান করলে সমস্যা হবে, ওর বললে শুনতো না, অনেক মানে সিম্পল কিছু নিয়ে ওর সাথে আমার খুব ঝামেলা শুরু হতে শুরু করলো। আমিও বুঝতে হয়তো শিখলাম তখন যে না, ওকে দিয়ে এভাবে জীবন চলবে না আমার। আমি আমাকে তো আমার তো টোটালি পড়াশোনা বন্ধ হয়ে গেছে তখন, তো আমি সিদ্ধান্ত নিয়ে আমি পড়াশোনা করব।
খেয়াপুর ভয়েসটা অনেক সুন্দর, সে কথাটি বলেছেন অনেক বন্ধুই, এবং তার সাথে সাথে এটাও বলেছেন যে অনেক কষ্টের গল্পটা, জানি না শেষ পর্যন্ত কি হবে, তবে এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রতিনিয়তই ঘটছে আমাদের দেশে। আচ্ছা, তারই একটা উদাহরণ হয়তো কে আপু আজকে ভালোবাসা বাংলাদেশে এসেছেন। আছেন আমাদের সাথে প্রিন্স, উনিও এই কথাটি বলেছেন যে অনেক খারাপ লাগছে। অ্যান্ড ফয়সাল যুক্ত হয়েছেন আমাদের সাথে, আছেন ইয়ামিন দেওয়ান উৎস, হিমেল খান অনেকগুলো কমেন্ট করে যাচ্ছেন আমাদের সাথে, এবং আছেন এই মুহূর্তে ওকে আরিফিন যুক্ত হয়েছেন, আছেন রায়ান আমাদের সাথে, এবং দেখিনি আর কারা কারা এসএমএস করেছেন। অর্ক আছেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, পার্থ রুবেলও আমাদের সাথে আছেন মতলব থেকে, কেয়া যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং আছেন এ এলাহি, উনি সিলহেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের এই গল্পটি শুনছেন, এবং আজকের এই গল্পটি সিলেক্ট করার জন্য উনি আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। আসলে অনেক মানুষের, অনেক বাংলাদেশে অনেক মেয়েদের জীবনে ঠিক এইরকম ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। কে আপু তার একজন উদাহরণ, আর কে আপুর সাথে আছেন এই কথাটি জানিয়েছেন, আর আছেন আমাদের সাথে এই মুহূর্তে লিপি, এবং উনি জানিয়েছেন গল্পের শেষটা শুনবো, দেখা যাক কি হয়। আর আছেন এই মুহূর্তে আমাদের সাথে মোসাম্মদ উম্মে সালমা, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে। জ্যোতি আছেন আমাদের সাথে খিলগাঁও থেকে, আছেন মামুন, উনি ওকে মালিবাগ থেকে যুক্ত হয়েছেন, এবং আমাদের এই কাহিনীটি শুনছেন, গল্পটি শুনছেন। এই মুহূর্তে আছেন আমাদের সাথে মাহাবুর খুলনা থেকে, এবং আছেন ওয়াজিব, এবং ওয়াসিফও যুক্ত হয়েছেন রায়ের বাজার থেকে, ওয়াফির আছেন আমাদের সাথে, আছেন ফেরদৌস রংপুর থেকে। এই মুহূর্তে আছেন মোহাম্মদ নূরে আলম, উনিও সিলেটের বন্ধু, সিলেট থেকে যুক্ত হয়েছেন। সাদিয়া আছেন আমাদের সাথে মিরপুর থেকে। বন্ধু, আপনাকে আরো একবার বলি, আপনি শুনছেন ঢাকা 90.4 দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, সাথে আছি মেঘলা, এবং আছেন গুরু এতেশাম, এবং আজকের অতিথি বন্ধু কেয়া, আর শুনছেন আমাদের এই অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ। সো আপনি আপনার মতামত জানাতে পারেন এসএমএস এর মাধ্যমে, এবং আমাদের ফেসবুকে যে অফিসিয়াল ফ্যান পেজ আছে সেখানটিতে আপনি আমাদের যে পোস্ট আপলোড করেছি সেখানে কমেন্ট করতে পারেন। তো জানিয়ে দিচ্ছি নিয়মটি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি বলছি www.facebook.com/90.4dhakafm। বন্ধু রিকোয়েস্ট করব বরাবরের মতো যে এই পেজটিতে লাইক করবেন আমাদের সাথে এবং আমরা যে পোস্টটি আপলোড করেছি আমাদের এই ফ্যান পেজে সেই পোস্টটিতে বন্ধু আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, যত খুশি ততবার চাইলে শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার বন্ধুদের কাছে। এবং আমরা চাই যে আমাদের এই পোস্ট ফেসবুকে আপনার বন্ধুদের মাঝে সব জায়গায় ছড়িয়ে দিন। আর অবশ্যই আমি জানি, আমরা জানি আপনারা অধীর আগ্রহে আমাদের এই প্ল্যাটফর্মে আসতে চান, আপনার জীবনের গল্প শেয়ার করতে চান। তো সেই জন্য আপনাকে SMS করতে হবে, নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB দেন স্পেস দিয়ে আপনার নাম বয়স এলাকা এবং ফোন নাম্বারটি লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আজকে যখন গুরু বলবেন ফোন লাইন ওপেন করবেন তখন কিন্তু ফোন করতে পারেন আমাদেরকে, এবং আপনিও কিন্তু আপনার ফোন নাম্বারটি আমাদেরকে SMS করে পাঠিয়ে দিতে পারেন, আমরাও ফোন করতে পারি স্টুডিও থেকে আপনাদেরকে। সো আপনি আমাদেরকে ফোন নাম্বার এবং আপনার নামটি পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। সো আর একবার রিফ্রেশ দিয়ে ফেলেছি, দেখিয়ে নিতে চাই এই মুহূর্তে নতুন নতুন কারা সংযুক্ত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানে ভালোবাসার বাংলাদেশে। নাজমুল আছেন ঢাকা থেকে এই মুহূর্তে, আবারও যুক্ত হয়েছেন রুমা মিরপুর থেকে, কামরুল ইসলাম মহাখালী থেকে আছেন আমাদের এই অনুষ্ঠান শুনছেন, করিমা আছেন রংপুর থেকে, রাহুল আছেন সিলেট থেকে এবং আছেন আশিক রাজশাহী থেকে, ইশরাত যুক্ত হয়েছেন, মাকসুদুল আছেন আমাদের সাথে আছেন কুইন রাজশাহী থেকে এবং রুবেল আছেন আমাদের সাথে কুমিল্লা থেকে, সোহেল রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, আছেন রাধা ওকে রুদ্র খুলনা থেকে আছেন, খাইরুল আলম নীরব ময়মনসিংহ থেকে আছেন, রেজা আছেন শ্যামলী থেকে, এবং আরেকটু ফেসবুকে দেখে নেই কারা কারা আছে। যেমন এই মুহূর্তে যুক্ত হয়েছেন স্বপ্নপুরী ওকে, অভিক যুক্ত হয়েছেন আমাদের সাথে আছেন, সোহাগ লিপিও আছেন, শাউন হোসেন যুক্ত হয়েছেন এবং লিখেছেন কে অপর জীবনের গল্পটি শুনে খারাপ লাগছে কিন্তু আমাদের সমাজে এটি প্রতিনিয়তই ঘটছে। আর আছেন আমাদের সাথে ইমরান আহমেদ, লিখেছেন আপু খুব খারাপ লাগছে, মানুষ কেন এত খারাপ হয়, উনি রংপুর থেকে লিখেছেন। শুভ খান আছেন, আর বন্ধু এই মুহূর্তে চলে যাচ্ছি গুরুর কাছে।
তার মানে সবাই অ্যালাইন রাইট,
এক্স্যাক্টলি,
প্রোগ্রামটা যেভাবে উপস্থাপিত হচ্ছে কেয়ার মাধ্যমে আমার বন্ধুরা ফুললি অ্যালাইন, তাই তো? আমি চলে যাচ্ছি আবার কেয়ার কাছে বাকি জীবনের কথাগুলো শুনে নি।
তারপর আমি SSC তে ভর্তি হওয়ার ট্রাই করি, বাট আমাকে কেউ ভর্তি দিতে চায় না, বিশেষ করে আজিম তো আরো না, মানে ও বলতেছে যে না আগে ভর্তি হতে দেওয়া যাবে না, ও অনেক কিছু বুঝে যাবে, ও বুঝতে শিখবে, দরকার নাই। তো আমি খুব জোর করি, তো আমি তো এর আগেই সেলাইয়ের কাজ শিখছিলাম, তো আমি কাজ করতাম, কিছু টাকা জমাইছিলাম, তো আমি ওপেন স্কুল যেটাকে বলে আমি জোর করি, তো আজিম আমাকে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমি তো তখনও ভালো করে বুঝতাম না যে সার্টিফিকেটটা কি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি পড়বো, আমার এটা আগ্রহ ছিল। তো ঠিক আছে, আমি পড়ার জন্য খুব চাপ দেই, তো বাবা বলে যে ঠিক আছে ও যখন পড়তে চাচ্ছে তাহলে ভর্তি করে দাও, শুক্রবার তো একটা দিন ক্লাস হয়, ও যাবে, সমস্যা কি, আর ওর ছেলে তো বড় হয়ে গেছে। হ্যাঁ, তো আমি ওপেন স্কুলে ভর্তি হই, ভর্তি হওয়ার পরে পড়াশোনা করতে থাকি, আমাকে করতে দেয় না কিন্তু আমার খরচটা দিয়ে আমি করতে থাকি, তারপরে দিতে শুরু করলো। তারপর SSC শেষ করি, SSC তে যখন ভর্তি হব, আমার রেজাল্ট আউট হলো, তারপর SSC তে যখন ভর্তি হব তখনও কেউ পড়াতে যায় না, ও তো আরো বেশি না। তারপর এক পর্যায়ে আমি বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, যে না আমি পড়বই পড়বো, আমার একটা টার্গেট ছিল যে আমি SSC শেষ করে আমি SSC মানে কলেজের বারান্দায় যাবই যাব, মানে আমার মধ্যে একটা জেদ আসে। তো আমি বলি যে ঠিক আছে আমি পড়বই, তো তখনও আমি আমার চেষ্টা দিয়ে ভর্তি হই, তখন মা বাবা সবাই রাজি হয়, তো ভর্তি করে দেয়। তখন পড়ি, পড়তে পড়তে হয় আমার পরীক্ষার সময় আসে, আসলে আমি তো BM শাখাতে, তো ফার্স্ট ইয়ারের রেজাল্ট ফার্স্ট ইয়ারে হয়ে যায়, এক্সাম ফাইনাল ফার্স্ট ইয়ারে হয়ে যায়, তো আমি এক্সাম দিব সেই সময়টাতে, তার কিছুদিন আগে, এক্সামের 3-4 মাস আগে একদিন হঠাৎ করে ওর সাথে আমার ঝামেলা হয়েছে, সে তো নেশা করে আসছে, এটা নিয়ে আমি খুব ঝামেলা করছি। তো মা আর ও আমাকে খুব মারছে, তো এটা নিয়ে আমি খুব রাগারাগি করছি। ও আমার করছে, আমার থেকে ফোন কেড়ে নিছে, তো আমার আরো বেশি রাগ হয়ে গেছে। আমাকে একটা ফোন দিছিল, সে ফোনটা কেড়ে নিছে। তুই তোর বন্ধুদের সাথে আলাপ আলোচনা করবি, কথা বলবি, এটা হতে দেওয়া যায় না, ও থেকে ফোন কেড়ে নিছে। আমার বেশি রাগ হয়ে গেছে, তো আমিও খুব বলি। তো বলার পরে হয় কি, এক পর্যায়ে আমাকে আমার মা আর ও আমাকে বাড়ি থেকে বলে যে তুই চলে যা এখন। আমার আব্বু ফোন করে, আব্বু বলে ফোন করে আব্বুকে বললো, মা আব্বু বললো যে তুমি চলে যাও আমার বাড়ি থেকে, তোমার আমার জায়গা নেই আমার বাড়িতে। তোমার আমি সেই
মুহূর্তে কি যেখানে বাপ মাও চলে যাওয়ার জন্য বললো, কি হয়েছিল সত্যি করে বলো তো?
আসলে সেদিন তেমন কিছু হয়নি,
নেশা করা নিয়ে তুমি প্রোটেস্ট করেছিলে, সেই নিয়ে সে মারধর করেছে, সেখানে সবাই তার পক্ষ কেন নিল?
সে বলতেছে যে না আমি নেশা করি নাই। আমি বলতেছি না, ওর নেশা করে আসছে আমি নিজে দেখছি, এমনকি আমি ওর থেকে ওর শরীর থেকে সেই গন্ধটা পর্যন্ত পাইছি। ও করছে কিন্তু ও কখনো স্বীকার যেত না, এমনকি আমার বংশের যে চাচাগুলো সেগুলো পর্যন্ত দেখছে।
তারা কোন পক্ষে?
তারা ওর পক্ষে থাকতো, কারণ ও যা টাকা নিত সে টাকাগুলো তাদের পেছনে খরচ করত। তারপর এরকম হলো, তো আমাকে যখন বললো বাড়ি থেকে বের হয়ে যেতে, আমি কোথায় যাব? আমি তখন আমার ব্যাগ যা ছিল গোছাই গোছাই নিয়ে আমি বাড়ি থেকে বের হই। বের হতে আমি যখন বাড়ি থেকে বের হয়ে একটা রাস্তায় আসি, তখন আমি ভাবি যে আমি কোথায় যাব।
কি সময় তখন?
আমার এইচএসসি ফার্স্ট ইয়ারের পরীক্ষার আগে, তখন হচ্ছে যে
দিনের বেলায়।
হ্যাঁ, দিনে।
তুমি বের হয়ে গেলে?
হ্যাঁ, আমি কিন্তু সারাদিন কিছু খাইও নি সেদিন।
এমনকি আমার মা বের হতে কেন বলছে তোমাকে?
আমি ওর সাথে ঝামেলা করছি, আমার মানে পুরোটো দোষ আমার উপর চাপাচ্ছে আমার ওই ও আজিম।
আর তোমার মা কি বলছে?
আমার মা ওর ওই যে ও বোঝাচ্ছে আমাকে, বলতেছে যে তুই কেন, ও তো নেশা করে না। আমি বলতেছি না, ও নেশা করে। বলছে তুই কেন তাহলে ওর সাথে ঝগড়া করিস, ছেলে মানুষ এগুলো করেই থাকে, কাঠ খেলেই থাকে, খেয়েই থাকে, এটা কিছু না, তোর বাবাও খাইতো, আমাকে এইভাবে বলছে।
তোমার বাবা কি বলছে?
আমার বাবা মা এইভাবে বাবাকে বোঝাইছে, এন্ড ও বোঝাইছে বাবা সেই তালেই আছে। তারপর আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি তো রাস্তায় গিয়ে ভাবছি আমি কি করব, আমি এখন কোথায় যাব আর কার কাছে যাব। আমি আমার একটা বান্ধবীকে ফোন করি যে আমি কি তোর কাছে আসতে পারবো, তো বলতেছে ঠিক আছে। আর
তোমার ছেলে?
আমি তো ছেলেকে কি করব, আমি কোথায় নিয়ে যাব? ও তখন বাসাতেই রয়েছে, আমি ওকে রেখেই যাই।
বয়স কত তখন ছেলে?
ছেলেটার বয়স তখন 3 বছর, 3.5-4 এরকম, 4 বছর।
বার হয়ে আসলে তখন কি করতেছিল বাচ্চা?
ওর আমি যখন স্কুলে যেতাম তখন থেকেই ও আমার মানে একটু করে দূর হতে লাগলো। ও আমাকে এমনি চাইতো, কিন্তু ও আমার থেকে ওর বাবাকে বেশি ভালোবাসত। তারপর আমি যখন এসেছি দেখি কন্টিনিউ কলেজে আসতাম, সারাটা দিন তো থাকতাম না, কারণ কলেজে এসে পড়া, অ্যাকাউন্টিং আমার ছিল, কোচিং করা, সময় তো ছিল না আমার। কিন্তু ওকে রাতে বেশি কাছে পাইতাম, তাছাড়া সারাদিন ওর কাছে থাকতে পারতাম না, সেই সময়টা আজিম দিতে পারতো ওকে। আস্তে আস্তে ও ওর দিকে হয়ে গেল। তো আমি
ওর তো কাজ টাজ নাই, কাট খেলা, নেশা করা আর বাড়িতে থাকা।
তো আমি আমার বান্ধবীকে ফোন করি, আমি ওর কাছে যাই। যাওয়ার পরে আমি ওখানে 3 দিন থাকি, 3 দিন পর আমাকে সবাই খুঁজে যে কই, আমি তো কারোর সাথে যোগাযোগ করি না। তারপর যাওয়ার পর আমাকে নিয়ে তখন সবাই খোঁজাখুঁজি করলো। তো এক পর্যায়ে আমি আমার বান্ধবীর বাসা থেকে বাড়িতে আসি, মা বললো কান্নাকাটি করলো, আমি বাড়িতে আসি। আসার পরে শুরু হলো আমার বংশের যেগুলো মাথা থাকে তারা আসলো, এসে আমাকে কোনো প্রশ্ন করে নাই, সোজা গরু পিটানোর লাঠি আছে ওই লাঠিটা দিয়ে একদম আমাকে সোজা পিটানো শুরু করলো।
কে এগুলো?
এগুলো আমার বংশের চাচারা, মাথা ছাড়া,
কোনো কারণ ছাড়াই,
কোনো কারণ ছাড়াই পিটানো শুরু করলো। আমি নিজেও জানতেছিলাম না আমি কি করব, কারণ আমার মার খাওয়ার অভ্যাস ছিল না। আজিমি যে তুই একটা চর লাঠি মারতো সেটাই আমাকে এত মারছিল যে প্রকাশ করার মতো না।
মারতেছে কি বলতেছে, কেন মারতেছে?
না আমি বাড়ি থেকে বের হইছি।
বাড়ি থেকে তো বের করে দেওয়া হয়েছে তোমাকে।
হ্যাঁ, কিন্তু আমি বারবার বলতেছি আমি নিজে থেকে যাইনি, আমাকে বের করে দিছে।
তখন
তখন ওরা বলতেছে না তোকে বের করছে, তুই কেন বাড়ি থেকে বের হলি?
ও বাইর করছে থাকবে কিভাবে, ও তাও কেন পড়ে থাকলি না?
আমাকে তারপর খুব মারধর করা হয় একদম লাঠি দিয়ে। সেই লাঠিটা একটা গরু মহিষ সহ্য করতে পারে, সেই লাঠিটা আমি সহ্য করতেছিলাম।
তোমার মা?
মা বারান্দাতে দাঁড়ায়ছে, মাকে ঘরে ঢুকতে দিচ্ছে না।
কি করতেছে সে?
সে কাঁদতেছে, আমাকে রুমে এসে বোঝাচ্ছে। পরে যখন মেয়েরা ওরা চলে গেল বলতেছে এর পড়াশোনা বন্ধ, টোটালি বন্ধ, এ বাসার রুম থেকে বেরোবে না। তো আমি
যখন খবরদারি ব্যাপার সে তখন চলে
আসে। আজিম গিয়ে বলছে ওরা এসে আমাকে মারছে,
তো আজিম মাস্তি করে এদের সাথে নিয়ে।
তারপর যাওয়ার পর গেল, মা বোঝাইলো। আমি তো তখন ভাবতেছি আমি কিভাবে, আমার সামনে পরীক্ষা, আমি কিভাবে পড়াশোনা কমপ্লিট করব, আমার তো পড়তে হবে। তো আমি তখন পড়ার জন্য আমার বাবাকে বলি, বাবা বলে যে না তোমার সবাই বলছে তোমার পরীক্ষা দেওয়া যাবে না। আমি বলি যে না আমি পরীক্ষা দিবই তো। তারপর পরীক্ষা দিতে দিতে যায় না, তখন আমি বলি দিবই।
যা বলছো সত্য বলছো? সব
সব সত্য বলছি।
তুমি জানো যে আমি অত সম্মানী না হলে মানুষ আমাকে অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে?
হ্যাঁ অবশ্যই জানি, কারণ আপনার এই প্রোগ্রামটা আমিও শুনি।
মিথ্যা বলো না কিছু।
কিছু মিথ্যা বলছি?
কেউ তোমার পক্ষে নাই, তোমার জন্মদাতা জন্মদাত্রী কেউ তোমার সাথে নাই?
আমি কাউকে পাই নাই।
কেন এরকম তোমার সাথে হয়েছে?
একটা জব করতেছিলাম 31 তারিখে সার্সি মানে একটাতে জয়েন্ট
করা। পড়ালেখার কি অবস্থা?
আমি ইন্টার পরীক্ষা দিয়ে ঢাকাতে চলে আসছি, এখন অনার্স এর দিকে ভর্তি হব।
বাড়ির সাথে সম্পর্ক
কোনো কিছুই নাই?
কবে থেকে নাই?
আমি পরীক্ষা দেওয়ার পর আমি ঢাকাতে আসি যখন, তখন থেকে একদমই নাই। মানে তারা তো আমাকে কোনো খরচ দিত না। আমি তো এসএসসি যখন ফার্স্ট ইয়ার পরীক্ষা দেই তখন আমি সিদ্ধান্ত নেই যে আমি এই ছেলেটাকে ডিভোর্স দিব, আমি এর সাথে থাকতে পারবো না। তো আমি ডিভোর্স দিয়ে দেই গোপনে। আমাকে তো টাকা দিত না মা বাবা কেউ। টাকা
কিভাবে ডিভোর্স দিলে?
আমার স্বর্ণের দুল ছিল, চুড়ি ছিল, হার ছিল।
নিজে নিজেই করলে সব?
হ্যাঁ। আমি
কে ইনফ্লুয়েন্স করলো তোমাকে, কে বুঝালো যে এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলো?
আসলে আমি যে লয়ারের মাধ্যমে ডিভোর্সটা দিই সেটা ছিল আমার বান্ধবীর বাবা।
বান্ধবীর বাবা কি রিকোয়েস্ট করলা যে আমার আর সহ্য হচ্ছে না, পরিস্থিতি এইরকম? তোমার বাড়ির লোকজন?
আমার বাড়ির লোকজন কেউ জানতো না।
যখন জানলো?
ওরা জানলো পরে, অনেক পরে জানলো।
জানার পরে?
জানার পরেটাই তো আমি ডিভোর্সটা যখন দিব, আমাকে এক্সাম দিতে আসতে হতো, আমাকে টাকা দিত না। আমার যখন পরীক্ষা শুরু হলো তখন আমার ফ্রেন্ড সার্কেলে সবাই জানতো। তোমার মনে আছে আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড একটা ছেলে একটা মেয়ে ছিল, নাম ছিল জিনিয়া আর মুরাদ। তো জিনিয়ারা অবস্থা ভালো না অতটা, কিন্তু মুরাদদের অবস্থাটাও খুব একটা ভালো না, কিন্তু ও আমাকে কন্টিনিউ টাকা দিত যে তুই শুধু এক্সামটা দে, আমরা সবাই চাই তুই পরীক্ষাটা দে।
বন্ধুদের এই সাপোর্টটা ছিল?
হ্যাঁ সাপোর্টটা ছিল। তো ও আমার যাতায়াতের খরচটা দিত প্রতিদিন, কলেজে পরীক্ষার যে ইয়াতে কেন্দ্রতে আসবো সেটার পরীক্ষা দিত। তো এভাবে করলাম। তো আমি আমার একটা চুড়ি ছিল ওটা বিক্রি করি, বিক্রি করে ওকে ডিভোর্স দিই।
ডিভোর্স দেওয়ার খবর জানার পরে কি হলো?
তারপর আমি বাড়িতে তো ঝামেলা করতাম, তো এই জন্য আমাকে বলে যে আমার ঘরে ভূত আসছে, এই জন্য আমাকে কবিরাজে বাড়ি নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ফার্স্ট একদিন কবিরাজে বাড়ি নিয়ে যায় যে ওর ঘরে ভূত আসছে, এজন্য আজ মানে আমার হাজব্যান্ডের সাথে আমি রাব বিহেভ করি। তখন যে ডিভোর্স দিছে ওরা কেউ জানে না, রাব বিহেভ করি। তো আমি বলতেছি যে না আমি যাবো না। তো বলতেছে না চলো ভালো হবে, তোমার ভালো লাগে না তুমি চলো। তো আমি গেলাম, গিয়ে দেখি যে
কবিরাজি আমার সাথে মানে আমার থেকে ঠিকানা নিচ্ছে, আমার ঠিকানা নিচ্ছে, আমার নাম টাম আমি কি করি এই সেই, মানে আমার ভালো লাগে না তখন ওই ওনাদের কথাবার্তা বা কাজ কোনটা আমার ভালো না। আমি বলতেছি দেখেন আমি আপনাকে কিছু বলবো না, কবিরাজকে বলতেছি আমি একদম স্ট্রেটলি বলতেছি আমি কিছু বলবো না আপনাকে। তো বলতেছে কেন বলবো না, আব্বা বলতেছে যে তুমি বলো এক্সামের আগে চলে আসছে। তো আব্বু বলতেছে তুমি বলো, তো আমি বলতেছি না মানে আমাকেই বলতে হবে সবকিছু, ওনাদের বললে হবে না এই জন্য আমাকেই বলার ট্রাই করতেছে। তো আমি বলতেছি না আমি বলবো না, তো আমাকে বলানোর ট্রাই করে আমি বলি না, এক পর্যায়ে বলি না। তখন আমার বাবা আমাকে ওইখানে কমসে কম ওই কবিরাজের বাড়িতে 50 জন ফ্যামিলির লোক আসছে প্লাস কবিরাজের বাড়ির আদার্স তো আছে গ্রামের, আমাকে ওইখানেই পিটানো শুরু করে আমি যে বলি নাই সেজন্য। আমার আব্বু আমার দুইটা হাত ওখান থেকে দড়ি নেয় সামনের দিকে বাঁধে বেঁধে পুরাটা রাস্তা আমাকে মারতে মারতে নিয়ে আসে, সিএনজি নিয়ে এসল। তারপর নিয়ে আসার পর বাড়িতে নিয়ে এসে আমাকে আমার আমার রুমে ছোপা ছিল ছোপার পায়ের সঙ্গে বেঁধে রাখা, এমনকি খাবার ওয়াশরুম কোথাও যেতে দেয় না। আমি তখন বলি মা আমি ওয়াশরুমে যাবো, তো মা নিয়ে যা হাতটা করে নিয়ে যা। রুমে আসার পরে বললাম মা আমার খুব পানি পেপা সবাই একটু পানি দিবা, মা আমাকে পানি দেয়। আমি কি করবো বুঝতে পারতেছিলাম না, যা আমার মনে হচ্ছিল আমার লাইফটা একদম আমি শেষ করে দেই এরকম মনে হচ্ছিল। তো আমি সিদ্ধান্ত নেই, আমার কাছে বিষ ছিল আমি ওটাকে পানির মধ্যে দেয় আর খাই। আমার মা দূর থেকে দেখে ফেলে, কারণ আমার রুম তো আমার তো হাত একটা বাধা রয়েছে এক হাত, আমি তো রুম লক করতে পারতেছি না ওইদিকে যাইতেই পারতেছি না। আমি খাই মা এসে আমার মুখের উপর জল দেয় আর গ্লাসটা পড়ে যায়। দুঃখের বিষয়টা আমি সারাটা দিন কাঁদছিলাম, কারণ আমি বিষটা বেশ খাইতে পারি নাই হালকা খাইছিলাম, আমাকে কেউ ডক্টরের কাছে নেয়নি। যখন ব্যথাতে আমি খুব খুব গড়াগড়ি পাচ্ছি পুরাটা মেঝেতে ফ্লোরতে, তখন আমাকে আমার এক প্রতিবেশী ভাই আর আজিম নিয়ে হসপিটালে ভর্তি করে। হসপিটালে ভর্তি করার পর আমাকে 26টা স্যালাইন লিখে উনি দেখতেছি আমাকে কিভাবে যে ওয়াশ করলো, মানে আমি আমার মনে হচ্ছে আমি দোজকের আজাব কাকে বলে আমি সেটা পাচ্ছিলাম। আমাকে নিয়ে আসার পরে ওয়াশরুম থেকে আমি সুস্থ হলাম একটু, আমি হসপিটালে থাকার অভ্যাস নেই আমার খুব খারাপ লাগতেছিল, আমি দুদিনের মাথায় একটু সুস্থ বোধ করি, আমি বলি আমি এখানে থাকবো না পালাইয়ে চলে আসি আমি বাড়িতে, আমাকে নিয়ে আসে পালাই হসপিটাল থেকে। নিয়ে আসার পর আমার এক্সাম হচ্ছিল,
গুরু নির্দয়ের মতো আমাকে একটু থামাতে হচ্ছে প্লিজ, আমাকে একটু টাইম চেক দিতে হবে রাত একটা।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত একটা।
এই প্রথম বাংলাদেশে তৈরি আবহাওয়া উপযোগী ফ্রিজ নিয়ে এলো যমুনা ইলেকট্রনিক্স, মনোমুগ্ধকর ডিজাইন, 6-layer PVC কোটিং গ্লাস ডোর, টেম্পার্ড গ্লাস শেল, ময়েশ্চার রেজিস্টেবল কেস আর মাল্টিপল ড্রয়ার খাবারকে রাখে সতেজ ও দুর্গন্ধমুক্ত, সেরা কুলিং পারফরমেন্স, দীর্ঘক্ষণ লোডশেডিং এও খাবারকে রাখে তরতাজা, হাই এফিসিয়েন্সি কম্প্রেশন, ভিতরের তাপমাত্রাকে সঠিকভাবে করে নিয়ন্ত্রণ, সাশ্রয় করে 65% বিদ্যুৎ, দেশের জন্য যমুনার পণ্য।
বন্ধু আমরা শুনছি কে আপুর গল্প, জীবনের গল্প। বন্ধু যারা এইমাত্র আমাদের সাথে সংযুক্ত হলেন তাদেরকে আমি বলছি যে শুনছেন ভালোবাসার বাংলাদেশ, আমাদের এই অনুষ্ঠানটি আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 থেকে, দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ। মেঘলা এই মুহূর্তে আপনার সাথে আছেন, গুরু এতেশাম এবং আছেন আজকের অতিথি বন্ধু, তার জীবনের গল্পই আমরা শুনছিলাম। আরো অনেক গল্প শুনবার বাকি আছে, আরো অনেক কিছু বলবার বাকি আছে, তার সবকিছু শুনবো। তবে তার আগে কিছু টেক্সট নিয়ে নিচ্ছি আমি। আমার সাথে আছেন এই মুহূর্তে জহিরুল ইসলাম, আছেন অর্পণা এবং যুক্ত হয়েছেন জুথি, লিপিও আছেন আমাদের সাথে এবং আছেন আরো অনেক বন্ধু যেমন প্রিন্স আছেন, আছেন সজীব এবং এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে নাজমুল হোসেন। ওকে, উনি আমাদের এই গল্প শুনছেন, আমাদের এই প্রোগ্রামটি শুনছেন এবং আছেন মেঘলা আকাশ। শ্যামল কুমার যুক্ত হয়েছেন আর বন্ধু আছেন আরো অনেকেই। আরো কিছু টেক্সট পড়বার আগে আমি শুধু
শেষ মুহূর্তে আমি চলে যাচ্ছি আবার কেয়ার কাছে, কেয়ার শেষ করতেছি একদম শেষের মুহূর্তে, শেষের দিকে আমরা।
তারপর আমি এভাবেই করার পরে আমি ওকে ডিভোর্স দিয়ে দিলাম। বাড়িতে আসার পরে কয়েকদিন গেল, আবার ঝামেলা শুরু হলো। ওরা সবাই জানাজানি হলো যে আমি ওকে ডিভোর্স দিয়ে দিছি। তারপর আমার পরীক্ষা আবার শুরু হলো, শুরু হতে হতে আমাকে আর পরীক্ষা দিতে দেওয়া হয় না। তখন আমি কি করব, আমি পালাইয়ে চলে আসি বাড়ি থেকে, এসে এক আন্টির হাতে পায়ে ধরে আমি তার বাসাতে থাকি, থেকে আমি পরীক্ষাটা পালিয়ে দিই। আমার বাবা পরীক্ষা দিতে দিবে না, দেখে পরীক্ষার কেন্দ্রের সামনে, গেটের সামনে এসে বসে থাকে। আমি কি করব, আমি কিভাবে পরীক্ষা দিব? আমি
পরীক্ষা যেন না দিতে পারো তাই,
হ্যাঁ, আমি কত ইঞ্চিতে উঠে দেওয়াল বয়ে এসে আমি পরীক্ষা দেই, শেষ করি। আমাকে আমি সত্যি আমার স্যারদের প্রতি কৃতজ্ঞ যে আমাকে তারা হেল্প করছিল।
কিভাবে
আমাকে, মানে আমার বাবা যে বসে আছে তারা আমাকে সবসময় বলতেছিল যে তোমার বাবা আছে, তুমি পরীক্ষা দিতে দিবা কেমন করে? আমি বলতেছি স্যার আমাকে যেভাবে দিতে হবে, বলতো পেছনে দেখো একটা গেট, আমি তো চিনি না। সেই গেটের স্টেপ স্টেপ আমাকে পার হতে হয়েছে, লাফায়ে, মানে পা দিয়ে বয়ে লাফায়ে পার হতে হয়েছে। তো পার হয়ে আমি পরীক্ষাটা শেষ করি।
পরীক্ষা দিলে কি হবে, জজ ব্যারিস্টার হয়ে যাবে, তখন বাড়ির কন্ট্রোলে থাকবে না তাই, না কিসের জন্য?
না না, আমার, আমি পরীক্ষাটা দিতে যাচ্ছিলাম, আমি আমার পায়ে দাঁড়াতে চাই।
তোমার বাবারা তো বাধা দেওয়ার কারণটা কি?
আমি, হ্যাঁ, পড়াশোনা শিখবো, সবকিছু বোঝা শিখবো, আজিমকে পাত্তা দিব না, মানে মেইনলি তারা তাকে ছাড়তে চায়।
ওই ছেলে থাকে কই, খুঁজে দিতে পারবা? আমি আর পা ধরে একটু পড়ে থাকতে চাই যে কেমনে আরেকজনের বাপ মা কে এভাবে ম্যানেজ করা যায়। ইনফ্যাক্ট এই ট্রিটমেন্টটা শুধু আমার জন্য না, আমার মতো জামাই যারা আছে গোটা বিশ্বব্যাপী সবারই মনে হয় শিক্ষাটা নেওয়া উচিত, তাহলে কারোরই কোনো শ্বশুর শাশুড়ির সাথে গ্যাঞ্জাম হবে না। কঠিন কথা বললে তুমি।
তারপর এভাবে আমি পালাই রংপুর চলে আসি, পরীক্ষা শেষ হয় আমি রংপুর আসি, রংপুর একজনের কাছে থাকার পরে।
এই ছেলে কি হুকুম টুকুম শুনে খুব, তার বাপ, তোমার বাপ মায়ের?
হ্যাঁ হ্যাঁ, আমার বাবা যা বলবো তাই করবে,
মানে চাকর বাকর টাইপের যে কিছু থাকে না অ্যাক্টিভিটিস।
আমার বাবা যদি বলে তুমি ওই মানুষটাকে খুন করে আসো, ও বোধহয় তাই করবে, মানে এরকম
এইভাবে মন নিয়ে নিয়েছে।
হ্যাঁ হ্যাঁ, তারপর আমি রংপুর আসি, যার মাধ্যমে আমি হেল্প পাই। সে আঙ্কেলটার নামে আমার বাবার অনেক মিথ্যা টিথ্যা কেস টেস দেয়, তো আঙ্কেলটা আমাকে ফোন করে বলে যে কে তোমার জন্য আমি ফেসে যাচ্ছি, আমি এখন কি করব। তো আমি রংপুর থেকে আসি।
অনেক 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 বিষয়, এই বিষয়গুলো মোরাল অফ দ্য স্টোরি আমাদের কাছে দাঁড়িয়ে গেছে।
তো আমি রংপুর থেকে আসার পর আমাকে আমার বাবারা সবাই মিলে নিয়ে আসে, নিয়ে আমাদের প্রধান যে তাদের বাসা থেকে আমি আসি, তাদের বাসায় আসি। তারপর আমাকে সবাই গিয়ে নিয়ে আসার পর আমার বাবারা আমাকে বাড়িতে নিয়ে আসে, নিয়ে এসে মাছ উঠানে বসায়। আমাদের উঠানটা অনেক বড়, তো মাছ উঠানে বসানোর পর আমার বংশের ছোট বড় মাথা যে যা ছিল সবাই মিলে আমাকে এতটা মারধর করে যে আমি লাইফে কোনোদিন এরকম মার খাইনি। আমার ছোট ভাই বোন, আমার দাদা, আমার চাচা, প্রতিবেশী সবাই, আমার দুইটা বাড়ির দুইটা গেট ছিল, সমস্ত কিছু তালা দেওয়া, আমি কোনো দিক দিয়ে যেতে না যাইতে পারি। আমার ছোট কাকা পলিটিক্স করে খারাপ কাজের সাথে জড়িত থাকে, সে আমাকে এত মারধর করে আমি বলতে পারবো না। আমাকে মারার পর তার 10 মিনিট পর আমাকে ট্রিটমেন্ট করা।
মারার কারণ?
কারণ আমি ওই যে বাড়ি থেকে পালাই গেছি, আমি সমাজ বিরোধী কাজ করছি, আমি তাদের সম্মান হানি করছি, আমি তাদের মান সম্মান সব ডুবাই দিছি। তারা যখন পলিটিক্স করার সময় মানুষের টাকা মারে, তখন তাদের মান সম্মান যায় না, আমার এটাতে খুব লাগতো। আর আমি যখন, আমি বাঁচার তাগিদে, আমার ইচ্ছা পূরণের তাগিদে যখন বাড়ি থেকে বের হচ্ছি, তখন তাদের মান সম্মানে আমার শুধু এটা একটাই জেদ হচ্ছিল, আমি কেন, মানে আমি এই সমাজে থাকতে চাই না যে সমাজ কারো ইচ্ছার দাম দেয় না। একটা মেয়ে যদি সে পড়াশোনা করতে যায়, নিজে পায়ে দাঁড়াতে চায়, তার হাজবেন্ড যদি মারধর করে সেটাতে প্রতিবাদ করতে চায়, তাহলে সেটা ধর্ম বিরোধী হয়, সমাজ বিরোধী হয়, খারাপ হয়। আমি তাদের কাছে একটা খারাপ প্রমাণিত হয়ে গেলাম। মানে আমাকে এমন ভাবে করতেছে যে একটা মেয়ে খারাপ পথে গেলে, মানে এক পর্যায়ে আমরা কি খারাপ ভাষাতে যেটাকে বলি, সেই পর্যায়ে আমি চলে গেছি। আমাকে এমন ভাবে সবাই পিটাচ্ছে আর বলতেছে। আমি যখন রংপুরে পালাই তার আগে আমার বাবা আমার আমার হাত ধরে বলতেছিল, আমি তোকে বলতে খারাপ লাগতেছে ভাষাটা মুখে আনতে, পত্নীর দামে নিয়ে তোকে বিক্রি করে দিয়ে আসবো। আমি যখন আমার বাবা মুখ থেকে আসলে সকলে আমি সিদ্ধান্ত নিই, আমি আর এদের কাছে থাকবো না, আমি এদের কাছ থেকে চলে যাবো। তারপরে আমার রংপুরে যাত্রা আসা, তারপর আমাকে এভাবে ওরা মারা, আমার আমার শরীরে মনে হয় এখনো সেই দাগগুলো আছে। ছোট বড় সবাই আমাকে, মানে আমার না গেটের বাইরে বাড়ি সবাই, মানে আমি মনে হচ্ছে একটা জোকার, সবাই আমাকে দেখতে আসতেছে। মানে আমি বোঝাতে পারবো না সেই মুহূর্তটা। এভাবে আমি পার করি, আমাকে কারোর সাথে মিশতে দিত না।
কে আর মাকে ফোনে নেওয়া হোক,
আমাকে কারোর সাথে মিশতে দিত না, কোনো কথা বলতে দিত না, শুধু একটা রুমে আমি একা একা থাকতাম।
সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছো এখন ঢাকায়?
হ্যাঁ, আমি এখন সব ছেড়ে ঢাকায়। আমার আব্বু আমাকে মাঝে মাঝে শুধু মিথ্যা আশ্বাস দিত। আমি যখন ডিভোর্সটা দেই, তারপর আমাকে মারার পরে আমাকে আবার ইমপ্রেস করে, জোর করে আবার ওই ছেলেটার সাথে বিয়ে দেয়।
আবার কি ছেড়ে চলে এসেছো?
আমি আবার ডিভোর্স দিই, দিয়ে আমি একবারে চলে আসি ঢাকায়।
কারোর সাথে এখন আর যোগাযোগ নাই?
কারোর সাথে না। আমি যেদিন ঢাকায় আসি সেদিন আমার কাছে টাকা ছিল না। আমার আমি আমি অনেক কাজ করতাম, তো আমার ক্ষেত ছিল, সেই ক্ষেতেরই ফসল বিক্রি করে আমার মায়ের কাছে বিক্রি করে আমি আসি। তবু আমার মা আমাকে 10টা টাকা দেয়নি। আমার মা কখনো আমাকে মারলে যদি প্রতিবাদ করতাম, মাকে বলতাম, মা বলে মা হাজবেন্ড হলে না মারে, এটা মেনে নিতে হয়। ভালোবাসার
বাংলাদেশ
স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানে। আপনার হয়তো জানবার কথা না, কিন্তু আমাদের অনুষ্ঠানটি যখন প্রচার হয় দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ লক্ষ মানুষ আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত থাকে, এবং যে অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছে আপনার কন্যা সন্তান কিয়া, আপনি আমার মা তুল্য, আমি অনুষ্ঠানের উপস্থাপক এহতেশাম, আপনি আমার মা তুল্য। যখন মায়ের প্রসঙ্গ আসে আমি এহতেশাম স্বভাবতই অনেক বেশি আবেগপ্রবণ হয়ে উঠি। আমি বিশ্বাস করি আপনি সহ পৃথিবীর সমস্ত মা সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। আপনার মতো মারা যদি পৃথিবীর আলো না দেখত, আপনাদের মতো মারা যদি পৃথিবীতে না আসত, খোদার কসম এই পৃথিবী সত্যি অসম্পূর্ণ থাকত। কিন্তু আপনি জেনে কষ্ট পাবেন, আপনি জেনে অবগত হন, এটা ভেবে যে আপনার কেয়া ভালো নয়। আপনার কেয়ার জীবন যত বেশি উত্থান পতন কষ্ট দেখেছেন, তার চাইতে অনেক বেশি কষ্ট আছে এটা ভেবে যে এই জন্মে মায়ের ভালোবাসা সে ভালোবাসাটা পরিপূর্ণভাবে পাওয়া হলো না। আপনার সাথে আমি যতদূর জানি আপনার মেয়ের যোগাযোগ হয় না বহুদিন। আপনার মেয়ের শুধু পাগলের মতো একটা চেষ্টাই করছে যে কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে আবার গর্বের সাথে মাথা তুলে দাঁড়ানো যায়, সন্তানটাকে নিয়ে কোন রকমে বাঁচার চেষ্টা করা যায়। আপনাদের উপরে তার কোনো আক্ষেপ নাই, কোনো ক্ষোভ নাই, কোন রকমের কোনো অভিমান নাই, শুধু বারংবার একটা কথাই বলছে যে আমি তাদেরই তো নারী ছেড়া ধন, আমার বাবা আমার মা, এর চাইতে ইম্পর্টেন্ট কিছু নাই আমার পৃথিবীতে। এই মানুষগুলোকে যদি আবার তার জীবনে তার মতো করে ফিরে পাওয়া যেত। কথা বলুন আপনার মেয়ের সাথে।
হ্যালো মা।
হ্যালো। হ্যালো
মা, তুমি ভালো?
ভালো নাই।
কি করবে তো?
আপনার মেয়ে আসলেই ভালো নাই
মা।
হ্যাঁ কিন্তু
আপনার মেয়ে ভালো নাই কিন্তু আপনি কি ভালো আছেন? লক্ষ লক্ষ মানুষ, আমি শুধু না বিশ্বাস করেন, লক্ষ লক্ষ মানুষ শুধু একটা কথাই জিজ্ঞেস করতেছে, আজকের এই আধুনিক পৃথিবীতে কোন সন্তানের পড়ালেখা করতে চাওয়াটা কি দোষের কিছু?
ভালো থাকতে পারে
মা আমার, আমি সহ বিশ্বের লক্ষ লক্ষ মানুষ প্রশ্ন করতেছে আমাদের এই অনুষ্ঠানে, দেশ এবং দেশের বাইরে থেকে, সিঙ্গাপুর, বাহরাইন, মালয়েশিয়া, বাংলাদেশের প্রত্যেকটি কর্নারে আপনাদের এই অনুষ্ঠানটা এখন পৌঁছে যাচ্ছে। সব একটা কথাই বলতেছে যে একটা সন্তান যদি পড়ালেখা করতে চায় সেটা কি দোষের কিছু?
আমি আপনারা কিছুই বলতে পারবো, বাবা বলতে পারবে।
আমরাও তাই জানি যে বাবা যে সিদ্ধান্তটা নিবেন, আপনি আজ্ঞাবহ স্ত্রী হিসাবে বাবার সিদ্ধান্তের বাইরে আপনি যাবেন না, সেটা আমরা অবশ্যই জানি। কিন্তু আপনার সন্তান ভালো নেই। দেন ওনাকে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আমরা একটি অনুষ্ঠান করি, আপনি আমার বাবা তুল্য, আপনি অভয় দিলে বিনয়ের সাথে আপনাকে প্রশ্নটা করতে পারি। সেটি হচ্ছে যে আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? যে আমরা এই অনুষ্ঠানটি করি যেটির নাম ভালোবাসার বাংলাদেশ, যেখানে আমরা মানুষের জীবনের কথাগুলো বলি, জীবনের সবাই তো শুধু প্রবলেমের কথা বলবার চেষ্টা করে, আমরা চেষ্টা করি কিভাবে যে কোনো প্রবলেম সলিউশনের জন্য সবাই মিলে চেষ্টা করা যায়। এবং আমরা যখন অনুষ্ঠানটি করি প্রায় দেশ বিদেশের প্রায় 40-45 লাখ পিপল আমাদের সাথে থাকে এবং তারা অনুষ্ঠানটি শোনে। আপনার মেয়ে কে আজকে অনুষ্ঠানে উপস্থিত? তারা তার এই অনুষ্ঠানে এসে কথা বলবার পিছনে একটি উদ্দেশ্য ছিল, যেটি আমাকে সে বলেছে অনুষ্ঠানে আসার আগ মুহূর্তে, যে আমি আমার বাবা মাকে অনেক বেশি শ্রদ্ধা করি, ভালোবাসি। স্পেশালি আপনার কথা বলেছে যে আমার বাবার মধ্যে কি এক স্পেশাল কানেক্টিভিটি ছিল, কি রকমের এক অদ্ভুত শক্তি ছিল যে আমি কে যখনই কষ্ট পেতাম, যখনই হোঁচট খেতাম, যখনই সামান্যতম কষ্ট পেতাম, কেমনে কেমনে জানি আমার বাবা সবকিছু টের পেয়ে যেতেন। শুধুমাত্র বাবা এবং সন্তানের সম্পর্ক এটা না, এটা অবশ্যই আল্লাহর অশেষ রহমত, অতি পার্থিব কোন রিলেশনশিপ, যে কারণে আমার বাবা অটোমেটিক টের পেয়ে যেতেন, জেনে যেতেন যে আমার সন্তান মনে হয় কষ্ট পেয়েছে বা ব্যথা পেয়েছে বা হোঁচট খেয়েছে, কোনো কিছু নেই। সেই সন্তান আমি আমার ব্যক্তিগত পড়ালেখার জন্য, ব্যক্তিগত চাওয়ার জন্য এসব করতে গিয়ে সেই বাবার কাছ থেকে অনেক বেশি দূরে চলে এসেছি। কোনোভাবেই আমি বাবার কাছ থেকে দূরে থেকে ভালো থাকতে পারি না, আমি আবার আমার সেই বাবাকে, সেই ভালোবাসার জায়গাটাকে আবার ফিরে পেতে চাই। আপনার অনুষ্ঠানের মাধ্যমে সেই আহ্বান কি করা যায় আমরা চেষ্টা করছি আপনার কাছে সেই কারণে ফোনে পৌঁছাতে, সেই আহ্বানটা নিয়ে যেতে, আপনার সন্তানকে কি সেই ভালোবাসার দরজাটা আবার দেয়া যায়? আমি সেই অনুরোধ, সেই প্রশ্নটাই রাখছি আপনার কাছে, যে সন্তান হিসেবে আপনার সন্তানকে কি সেই ভালোবাসার দরজাটা আবার দেয়া যায় যে সন্তানের জন্য আপনি পাগল হয়ে থাকতেন বিদেশ বিভুঁয়ে, যেখানেই থাকতেন পাগল হয়ে থাকতেন আপনার কি আর সন্তানটির জন্য?
আমার কাছে ছেলে ছেলে ধরার সবসময় বাবা মার কাছে ভালোবাসার পুতুলি থাকে বললেন।
অবশ্যই তাই, এবং আপনার কথাই বারংবার ঘুরে ফিরে প্রথম থেকে বলছিল।
ছেলেবেলায় তো বুঝতে পারেনি, ছেলেটা ভুল করিয়ে ফেলেছে, তার ভুলের খিচানো তো দেখছে,
আমি আমার ওই বাবাকে ফিরে পেতে চাই যে বাবা হাজার মাইল দূরে থেকে অটোমেটিক টের পেয়ে যেতেন আমি কোনো কষ্ট পেলে। আপনি যখন সৌদিতে ছিলেন, দুবাইয়ে ছিলেন, সেই দিনগুলোতে অটোমেটিক টের পেয়ে যেত আমি আমার বাবার সেই স্নেহ, সেই ভালোবাসা, সেই মহব্বত আমি আরেকবার কাছ থেকে পেতে চাই। বাট আমার একটা প্রশ্ন আছে, আপনার সন্তান যদি পড়ালেখা করতে চায়, আপনার সন্তান যদি পড়ালেখার জন্য চেষ্টা করতে চায়, পড়ালেখার অনুমতি আপনি দিতে পারবেন না? আজিমের ব্যাপারগুলো কি সবকিছুকে আপনার কাছে সঠিক মনে হয়েছে? নিজের নিজের ঔরসজাত সন্তানের চাইতে আজিম যে তথ্যগুলো দিয়েছে সেগুলো কি আপনার কাছে কি যৌক্তিক মনে হয়েছে সব, বা সঠিক মনে হয়েছে? আজিম যে তথ্যগুলো আপনাকে দিয়েছে, আজিম যেভাবে আপনার সাথে কমিউনিকেশন রেখেছে, আপনার সাথে বিভিন্ন রকমের তথ্য দিয়ে আপনাকে চেষ্টা করেছে বুঝানোর, সেগুলো সবই কি সঠিক মনে হয়েছে? আপনার ঔরসজাত সন্তান কি আর কথাগুলোকে, কি আর তথ্যগুলোকে আপনার কাছে সঠিক মনে হয়নি কখনো?
আমি কিয়া সবসময় সঠিক মনে করি, আমি কিয়াকে এটি কই যে তুই আজিমের সাথে সংসার করে দিলে আর কোন সমস্যা নাই?
সমস্যা নাই,
আজিমের সাথে সংসার করা লাগছে এটা কোনো আমার কথা না, ওইটা কোনো সাবজেক্ট না, কিন্তু আজিম একটি তা লাগছে, আজিম একটি সবকিছু ছাড়িয়ে দিয়ে তাই বেঁচে থাক।
যদি আজিমের সাথে সংসার না করে এটা কোনো ব্যাপারই না আপনার কাছে?
কি করবো, আমার মেয়ে যেতে আমার যেতে তার স্বামী না পায় সেটা তোমার কিছু করার ছিল না, তাই না?
যে ছেলে দিনের পর দিন কোনো কিছু না করে ভরণ পোষণের দায়িত্ব না নিয়ে আপনার পাঠানো কষ্টার্জিত, আমরা নিজেও আমি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করি, সেখানে দেখেছি আপনাদের মতো মানুষ কত বেশি কষ্ট করে বিদেশ বিভুঁয়ে টাকা পয়সা ইনকাম করে। শুধু তাই না, আপনার মতো মানুষগুলো বিদেশে কাজ করে দেখে বাংলাদেশের অর্থনীতি চলে, বাংলাদেশের পেট চলে, কারণ বাংলাদেশের রেমিটেন্সের এই টাকা দিয়েই কিন্তু বাংলাদেশের অর্থনীতির চাকা সচল হয়। সেই আপনারা এত কষ্ট করে টাকা পাঠান, আর আজিম পায়ের পরে পা তুলে যতটুকু আমি তথ্য পেলাম সে কোন রকমের কাজকামের মধ্যে ইনভলভ না থেকে বাড়িতে বসে বসে সে খায় এবং বিভিন্ন সময় বিভিন্ন কারণে আপনার মেয়ের সাথে অত্যাচার করে যতটুকু শুনলাম আপনার মেয়ের মাধ্যমে, এটার সাথে
ঠিক আছে, ঠিক আছে। তারপর আমি তো সেটাকে বলেছিলাম, তাকে আমি একথা বলেছিলাম যে তুই লেখাপড়া করবি, বাড়িতে থাকিয়ে লেখাপড়া কর, আদিমের সাথে আদিমের ভাত খাবিলা,
সমস্যা নাই
না, তার সঙ্গে কথা বলেছিলাম, আমি যতদিন বাকি আসছি সন্দ বছর আমি বসে খাওয়াবো, আমার আল্লাহ যেটুকু কষ্ট করে নিজে করেছি ও সাথে যান, তারপরও মনে করেন সে এমন একটা দেশ করে দিয়ে কোন ছেলের সাথে ভালোবাসা করছে, সেই ছেলে
আমি 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 আপনাকে ফোনে রেখে একটু কেয়ার সাথে কথা বলতে চাই। কেয়া,
আমি তো তাকে জিজ্ঞাসা, আমি তাকে এত সুন্দর করে ইয়ে করেছি, তারপর আমার কাছে তুই কিটা, তুই আমার খাওয়াইছিস পড়াইছিস, তোর লোক আমার হিসাব শেষ।
আপনি একটু কাইন্ডলি আমার সাথে ফোনে থাকবেন, অনুরোধ করছি আপনি ফোনে থাকবেন। বাবার সাথে কথোপকথনের সময় তোমার কথার ধরন কি তাই ছিল? বাবার সাথে যখন কথোপকথন হয়, আমি একদম স্পেসিফিক বলছি কি, আর অন্যদিকে যাবে না, যেহেতু ন্যাশনাল একটা চ্যানেল এইটা, গোটা বাংলাদেশের মানুষ প্রোগ্রাম শুনতেছে, দেশের বাইরে থেকে সবাই শুনতেছে আমাদের অনুষ্ঠান। বাবার সাথে কথা বলতে গিয়ে তোমার ভাষা কিরকম ছিল, সেই বাবার প্রসঙ্গে কথা বলছি, যে বাবা তার জীবনের জীবন যৌবন সমস্ত কিছু শেষ করেছে দেশের বাইরে গিয়ে শুধুই তোমাদের পেট চালানোর জন্য, তাকে কি তুমি এইভাবে কথা বলেছিলে যেভাবে উনি কথা বললেন?
না, আসলে আমি আমার বাবাকে অনেক লাভ করতাম, সেটা আমার বাবাও জানে।
বাবাকে ভালোবাসি সে খবর তো আমরা জানি, আমরাও শুনলাম, ওই প্রসঙ্গে কথা যাচ্ছি না। যে ল্যাঙ্গুয়েজে কথা বললেন উনি, সেই ল্যাঙ্গুয়েজে কি বাবার সাথে কথা বলেছিলে তুমি?
না, আমি বাবার সাথে এভাবে কথা বলি না। আর আব্বু যেটা আমার আন্টিকে বলে কথা দিল আমাকে, সেই কথা
আমি এত ডিটেলসে যাচ্ছি না। যে কোনো কারণেই হোক, রাগে হোক, ক্ষোভে হোক, অভিমানে হোক, বাবার সাথে কি এই টোনে কথা বলেছিলে যে তুই আমাকে খাওয়াস না পড়াস না? আমি তো
জীবনে আমার বাবার সাথে তুই করে কথা বলিনি, আগে তুমি করে বলতাম, বাট আমি যখন ঢাকাতে চলে আসি তখন আপনি করে বলছি। এটা আমার বাবা
যে আপনি আমারে খাওয়ান নি পড়ান নি, আপনি আমার মাথার সাথে মাথা ঢাও ঘামান না,
আমি বলছি যে আপনি যখন আমার পড়াশোনার খরচ দিবেন না, সেহেতু আমার আর আপনার দিকে কিছু চাওয়ার নাই। আমি যেহেতু এতটাই মানে পড়তে চাইছি, দেখে আমি সমাজ বিরোধী হয়ে গেছি, সমাজের নিয়ম ভাঙছি, মান সম্মান শেষ করছি, সেহেতু হচ্ছে
শুধুই কি পড়তে চাওয়া?
হ্যাঁ, আমার শুধু পড়তে চাওয়া ভালো লাগে।
এক সেকেন্ড, আমরা অনুষ্ঠান এখানে করতে বসেছি, একটা সলিউশনের চেষ্টা করি, ইট ডাজেন্ট মিন যে আমাকে তুমি যা বুঝাবে সেইভাবেই কথা বলবো। আবার পাশাপাশি এটাও সত্য না যে উনি যেসব কথা তথ্য ভুল বলবে তার প্রেক্ষিতে আমি তোমাকে কিছু বলবো। শুধুই কি পড়তে চাওয়া, নাকি এর সাথে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ ছিল? আজিমের যে বর্ণনা আমি শুনেছি, উনিও আমার সাথে সহমত, আপনি তো আমার সাথে একমত, যেটা আপনি আমাকে বললেন সেটি হচ্ছে আজিম যদি খারাপ হয়ে থাকে, আজিম যদি ভালো ছেলে না হয়ে থাকে, এটা তার কাছেও কোনো ম্যাটার করে না। আমি বলছি যে তুই প্রয়োজনে তার সাথে সংসার করিস না, আমি তোর ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছি, এটা নিয়ে টেনশন করবার কিছু না, যেটা উনি ন্যাশনাল চ্যানেলে আমার সামনে বললেন। আমি বলছি যে তুমি রিলেশনশিপের বাইরে, তোমার সম্পর্ক যখন তালমাটাল, তার সাথে যখন রিলেশনশিপে তুমি থাকতে চাও না, তখন তুমি এর বাইরে অন্য কোন সম্পর্কের সাথে জড়িয়ে পড়ো কিনা, যেটা উনি বললেন সম্পর্কে জড়িয়ে পড়ো, তার সাথে কিসের সম্পর্ক তোমার, প্রেমের সম্পর্ক তৈরি হয়?
না, আসলে ঠিক বেসিক্যালি সেরকম না, প্রেমের সম্পর্ক সেরকম হয় না। মানে আমি আমার বাবা মা যখন আজিমকে বারবার, আমি একবার ডিভোর্স দিছি, তারপর আমাকে আবার ওর সাথে বিয়ে দিচ্ছে, মানে এর মাঝে আমি কি করবো? আমার তার সাথে জাস্ট ফ্রেন্ডশিপ তৈরি হয়, তো আমি ওই ছেলেটাকে বলি দেখো আমি তো মারা যাবো।
এটা এটা কি প্রেমের কোন সম্পর্ক বা এই ধরনের কোন কিছু? আমি গাইড করো না আমাদেরকে।
না, আমি কোন কিছুই আপনাদের থেকে গোপন করতেছি না। আমি তাকে শুধু বলি যে তুমি হ্যাঁ, তুমি শুধু হ্যাঁ বলো যে কে, আমি মেনে নিতে রাজি, কিন্তু বাট ওর ফ্যামিলির কেউ জানে না, শুধু হ্যাঁ বলতে বলছি, ও আমার বন্ধুত্বের খাতিরে শুধু হ্যাঁ বলছে।
ন্যাশনাল চ্যানেলে কি তুমি সাহস করে তাহলে এই কথা বলতে পারবে, এই কথা এখন বলতে পারবে যে তোমার বাবা মা যদি তোমার নিঃসন্দেহে পড়ালেখার বিরুদ্ধ চারণ করবার মতো কোনো বাবা আপাতত আমার মনে হয় না এই বাংলাদেশে আছে, আজকের তারিখে আছে, কিন্তু তুমি কি কথা দিতে পারবে যে উনি যদি সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তোমার নিয়ে নেয়, পক্ষান্তরে তুমি কখনো এই ধরনের রিলেশনশিপের সাথে জড়িয়ে পড়বে না, তোমার বাবা মা যে ধরনের সিদ্ধান্ত তোমার জন্য সঠিক মনে করবে সেরকম সিদ্ধান্ত তোমার জন্য নিতে পারে, এই এই কথা কি তুমি দিতে পারবে এই ন্যাশনাল চ্যানেলে?
অবশ্যই দিতে পারবো, কারণ আমি ওর মন থেকেই চাই এটা।
তোমার প্রেমময় কোনো সম্পর্ক নাই ওই ছেলের সাথে?
না,
ওর সাথে ভবিষ্যৎ কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নাই?
না।
আর ইশিওর?
হ্যাঁ,
দেখো এটা ডকুমেন্টেড থাকে।
হ্যাঁ অবশ্যই,
এতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রোগ্রামটি শুনতেছে। প্লিজ বলেন, আপনি তো শুনলেন আপনার মেয়ে আপনাকে যে অন ইয়ার যে কথাটি বললো, জি বলুন।
তাহলে আমার কথা পুরোটা কথা, আমি যেমন বিদেশে ছিলাম, বিদেশে থাকতে আছি বাড়িতে, বিভিন্ন রকমের কথা শুনি, একটা ছেলের লোকের চব্বিশ ঘন্টার কথা করে, আমি তো এক কথা মানে আমরা তো অন্য গ্রামের মানুষ, সমাজভুক্ত মানুষ, তাই না?
অফকোর্স, সমাজভুক্ত মানুষ আমরা যারা শহরে থাকি,
সমাজভুক্ত, সমাজের লোকজন একজন এক কথা কয়, তোরা তো মেয়ে কি খালি ছবি না, কিন্তু নিয়ে কোন মেয়ে আছে, আস্তা তারা আমার স্বাস্থ্য ভাইরা নিজের জন্য মারাও মারো মারাও সে অসংখ্যা,
একবার না বহুবার মারছে
পরে আমি বোঝা টোজা নিয়ে খাইছি মেয়েটার পরে আমি গেছি বাপরে তুই আগুনের ভাত খাবলে আগুনের ডিফোজ দিতেছি আগুনের মতন আগুনের ভাত খেতা দিছি আমি
আমাকে একটু জানাবেন আজিম কি আছে আপনার সাথে এখনো
না না
ওকে বের করে দিয়েছেন আপনি
গ্রামের মানুষ আমার তুই এইভাবে চললে পরে মানুষ আমার তো খারাপ হবো ঠিক আছে তুই আগুনের ভাত খাবি না তুই ছেলে আছে ভবিষ্যতে তোর দুই খাওয়া করা লাগে তোর পরীক্ষা শেষ করবি লেখাপড়া যদি মানুষ কিন্তু এক কথা করে তোর মেয়ে এগুলো পরিবার তোর মেয়ে গোটা পরিবার তোর মেয়ে গোটা পরিবার বিভিন্ন ধরনের কথাবার্তা তো আমার অসহ্য হয়ে গেছে
সারাদিন এই বিদেশ থেকে আসার পর থেকে আপনার কানের মধ্যে শুধু পোক করতেছে হাজার রকমের কথা রাইট
ও বিভিন্ন লোক অনেক এলাকার লোকের তো বাইরের লোক কয় তোর মেয়ে চলাফেরা ভালো না তোর মেয়ে যেটা মেয়ে যেটা মেয়ে এলাকার কোনোদিন যেটা মেয়ে কোনো তারপরে এগুলো দশে বিপদ দিয়ে দিচ্ছিস তুই ঠিক আছে আমি মনে হয় খারাপ করতে পারি তুই বাইরে বসিস আমার আল্লাহ যদি আলগুন ভাত কিন্তু আমি যদি খাটি পারি তুই খাওয়াতে পারো যুক্তি করি সে ঘরের পাখি জবর পাখি করে সে পাখি টপ পায়ে সে একটা দুটির সময় চলে গেছে সকালবেলা মনে করেন যে আবার তো জুতা দিয়ে মানুষ বাড়িনি একজন এক কথা পাড়ার লোক গ্রামের লোক তারপরে কত কিছু করার পরে সেই
পরীক্ষা দেওয়ার কোন ব্যাপার ছিল
পরীক্ষা দেওয়ার ভিতরে আমি চেষ্টা
পরীক্ষা দেওয়ার পরের ঘটনা এটা
পরে মনে করেন যে কথা বলে রাজ্যটির সময় উঠি এক কেলের লেগে চলে যেত পরে খবর পাতি পাতি বাড়িতে শুনলাম তো অবক কেলের চলে যেত তার বাড়ি ঘর কত সুস্থ হয়ে তার বাড়ি ঘর পর্যন্ত রাত্রি থেকে যায় রাতের রাত্রির ভিতরে তোমার আমার আমার ভাই ছিল আমার ভাই ছিল তোমার ছেলে আমি ছিলাম বললাম তাই রাতের রাত্রির ভিতরে আমার মেয়ে আমার বাড়ির ছেলে আছে তোকে ইন্দা যাত্রা করে তোর বাড়ি ঘর আনন্দ বললে লাস্টে বাড়ি ঘর পর্যন্ত ভাঙা বললি কত কিছু করা হলো তারপরে আজ পর্যন্ত বাড়িতে এলাকায় আসিস আজ পর্যন্ত এলাকায় ঢুকতে পারি আসে রাত্রি আসে রাত্রি চলে
যায়
ওই ছেলে যে ছেলে রাত্রি চলে গেছে
আমরা আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি আপনাকে শুধু একটা কথা বল আমি এই কথাগুলো ডিটেলস এই কারণে শুনছি না কারণ আপনার দিন শেষে আমরা হয়তো আমাদের মতো বাড়ি ফিরে যাব দিন শেষে আপনাকে হয়তো আপনার মেয়ের কাছে ফিরে আসতে হতো বা মেয়েকে হয়তো আপনার কাছে ফিরে যেতে হবে কারণ এই জন্মে আমাদের তার পরজন্ম নাই ইসলাম ধর্মে এই জন্মে যে আপনাদের ঔরসে জন্ম নিয়েছে একে আপনি কোনোভাবে অস্বীকার করতে পারেন না তাই ন্যাশনাল চ্যানেলে যেহেতু কথাবার্তা আমরা বলছি আমি চাই না যে মেয়ে বাবার বিরুদ্ধে এবং বাবা মেয়ের বিরুদ্ধে এমন কোন তথ্য এখন দেখ ন্যাশনাল চ্যানেলে যেটি আমাদের এই মেয়েটাকে নিয়ে তো সামনের দিকে এগুতে হবে আমরা তো ফেলে দিতে পারতেছি না বাবা হিসেবে আপনি তো পর করে দিতে পারবেন না তাই এমন কোন তথ্য আমরা আপাতত নিয়ে আসতে চাচ্ছি না এই ন্যাশনাল চ্যানেলে যেটা আমাদের এই সন্তানকে নিয়ে যখন ভবিষ্যতে আমরা কোথাও গিয়ে দাঁড়াবো আমাদেরকে তো আবার ভবিষ্যতে কারো না কারো কাছে পাত্রস্থ করতে হবে তখন আমাদের এই মেয়েকে পাত্রস্থ করতে সমস্যা হয় তাই আপনার সাথে আমি এই আলাপটাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না শুধু অনুরোধ করতে চাচ্ছি লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে আপনার কাছে আপনি কি আমাদের হয়ে নিজের মাথাটা ঠান্ডা করে যেহেতু দিন শেষে কথা একটাই যে সন্তান আপনার আপনার কুলেজার টুকরাই সন্তানের জন্য সমস্ত রাগ খেদ সমস্ত কিছু ভুলে গিয়ে মেয়েটারে কি আপন করে নিতে পারবেন?
আমি তো
অনুরোধ এইখানে সমস্ত লক্ষ লক্ষ মানুষকে হাজারে নাজের জেনে আমি শুধু আপনার মেয়ের কাছ থেকে একটা পাকা কথা নিব। প্রথম কথা যে তোমার জীবনে যে উত্থান পতন, আরেকটি কথা আমি একটু জেনে নিই আপনার কাছ থেকে, ওই আজিম ছেলে কি আপনার বাসাতে এখনো আছে?
ছিল।
এক সেকেন্ড তুমি থামো, তোমাকে তো জিজ্ঞেস করিনি ভাই, তুমি তো প্রয়োজনের চাইতে বেশি কথা বলো মাঝে মাঝে দেখি। আজিম কি আপনার বাসাতে আছে?
না না, ও বাসাটি অনেক আগে চলে গেছে, আমার লগে ইংলিশ চলে যায় আর কি, আমার লগে ইংলিশ আগে থাকে।
সন্দেহাতীত ভাবে আপনার সাথে তো তার আর কোন সম্পর্ক থাকার কথা না, সম্পর্ক কি আছে কোন রকম? সেইটাই খুশি হলাম যে সম্পর্ক নাই সে সম্পর্কটা আপনি টিকিয়েও রাখেননি, শেষ করে দিয়েছেন। আমি একটু আপনার সাথে কথা বলবো, একটু শুধু সময় নেই তোমার কাছে, আমার শুধু একটা একটা কথা জানার, সেটি হচ্ছে যে ছেলের সাথে সম্পর্কের প্রশ্ন আসতেছে সেই ছেলের সাথে তুমি আকণ্ঠ নিবজ্জিত ভালোবাসায়, এই তো অবস্থা, সেটা বুঝা গেছে, সেটা বুঝে নিয়েছি আমি। বাবা যদি না চায়, তোমার ফ্যামিলি যদি না চায়, সেক্ষেত্রে তোমাকে মনের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। তোমার প্রথম কাজই হচ্ছে সমাজে এখন আপাতত সার্ভাইভ করা। ওই ছেলে আপনাকে বলে এই ছেলে বলে আমি আপনাকে বলি অন বোর্ড, আমি আপনাকে বলি রবিল সাহেব আপনাকে আমি একটা কথা বলি, আমি যে কথাটা অনুষ্ঠানের শুরুতেই আপনাকে নেয়ার পরই বলেছি, এই কথাটা একবার না আমি হাজারবার বলি অনুষ্ঠানের মধ্য দিয়ে, যে বাংলাদেশটা টিকে আছে, মুক্তিযোদ্ধারা যেমন দেশটাকে স্বাধীন করেছিল ঠিক সেই রকম ভাবে এই দেশটা যে টিকে আছে, দেশটা যে এখনো তলিয়ে যায়নি শুধু আপনাদের মতো রবিউলরা দেশের বাইরে কাজ করে বলে, রেমিটেন্স যদি আসা বন্ধ হয়, এই যে বাংলাদেশ নিয়ে যে গর্ব, এই যে অহমিকা, যে আস্ফালন, সব পানিতে তলানিতে এসে ঠেকবে। রেমিটেন্সের টাকা দিয়েই এদেশের অর্থনীতির চাকা ঘুরে, আর কিছু মানুষ ঘাম ফেলে, এই কৃষক অথবা এই যে গার্মেন্টস শ্রমিকরা, যাদের মাধ্যমেই বাংলাদেশের অর্থনীতি। সো আপনাকে যা আপনাদেরকে বা আপনাদেরকে যারা সম্মান করতে জানে না, তারা আসলে বেকুবের বোকার স্বর্গে বাস করতেছে, তারা দেশ দুনিয়া সম্বন্ধে কোনো খাপ খবর রাখে না। তোমার বাবার মতো যারা বাইরে থাকে, তারা শুধু পরিবার চালায় না, এই দেশটারে চালায়। এই রেমিটেন্স আসা বন্ধ হোক, এদেশের কোনো কিছুই আর থাকবে না। এই কথাটা আমি শুধু আজকে বলতেছি না রবিউল সাহেব আপনাকে শোনানোর জন্য, আমি প্রতিদিনই অনুষ্ঠানে মাঝে সাঝে এই প্রসঙ্গগুলো তুলে নিয়ে আসি, এবং আমি দেখেছি রবিউল সাহেব সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন জায়গাতে পাগলের মতো খাটতেছে মানুষ শুধু তার ফ্যামিলিকে বাঁচিয়ে রাখার জন্য, এটা আমরা দেখতেছি। সত্য সত্য 100% সত্য, সেই জন্য অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক শ্রদ্ধা। কিন্তু এখন আসল কথায় আসি, অনুষ্ঠান শেষ করার কথা এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে, কিন্তু আমি ব্যস্ত হয়ে গেছি রবিউল সাহেব, এটার একটা সমাধান অবশ্যই হওয়া উচিত। আপনার কাছে শেষ সময়ে লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে শেষবারের মতো অনুরোধ করতেছি অন ইয়ারে আপনার কাছে আমি পাকা কথা নেওয়ার চেষ্টা করছি, যদি এই কথাটা দেয় তাহলে আমি আপনার কাছে কেয়ার পক্ষ থেকে একটা অনুরোধ রাখবো, সে তার আগে একটু তোমার কাছে শুনে নি, যদি না পারো আমি এতেশাম আমাকে স্ট্রেট না বলে দিও, আর যদি পারো তাহলেই শুধু হ্যাঁ বলো। ওই ছেলেটা রেখে ছাড়তে পারবা তুমি? বুঝে বলো যে ছেলেটাকে নিয়ে বাবার মধ্যে এই পরিমাণ তিক্ততা তৈরি হয়েছে, যে ছেলের সাথে পালিয়ে যাওয়া নিয়ে অসম্ভব রকমের সমাজভুক্ত একটা মানুষকে বেজ্জত হতে হয়েছে, তার কথা অনুযায়ী যে ছেলে তোমার বাবাকে গালিগালাজ করে বলে তুই তো একটা লেবার, লেবার খেটে আমার কি 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 কাজ করতে পারবি, বাবার অস্তিত্বকে বাবার শ্রদ্ধাকে যে অস্বীকার করে, তুমি তোমার সাময়িক ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে সেই ছেলেটাকে মূল্যায়ন করবে নাকি বাবার দিকে চিন্তা করে তুমি সেই ছেলের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবে? যদি না পারো অহেতুক মিথ্যা কোন তথ্য আমাদেরকে দিও না। তোমার কাছে সম্মানের না হলেও, তোমার কাছে এই জিনিসটা, এই প্রোগ্রামটাকে পবিত্র না মনে হলেও, এই প্রোগ্রাম অনেকের কাছে অনেক বেশি পবিত্র। প্রতি বছর হাজার হাজার পিচ কাপড় তুলে আমরা পথশিশুদের কাছে পৌঁছে দিই এই অনুষ্ঠানের মাধ্যমে, লক্ষ লক্ষ টাকা তুলে দিই আমরা কোন একজন অসুস্থ মানুষকে এই অনুষ্ঠানের মাধ্যমে, বহু সমস্যার সমাধান হয়ে যায় এই অনুষ্ঠানের মাধ্যমে, কারণ এই অনুষ্ঠানের প্রতি মানুষের সেই শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। না পারলে বলো না, কোনো বাধ্যবাধকতা নাই, এটা কোনো প্যারালাল কোনো গভর্নমেন্ট বা প্যারালাল কোনো আদালত আমরা চালাচ্ছি না। যদি পারো তবেই কথা দাও, বাবা ফোনের ওদিকে আছেন, লক্ষ মানুষ তোমাকে শুনতেছে দেশ বিদেশ থেকে, আদৌ কি তোমার পক্ষে সম্ভব এই ছেলেটাকে ভুলে থাকা, পর করে দেওয়া, এই ছেলেটার সাথে সম্পর্ক না রাখা সম্ভব?
হ্যাঁ অবশ্যই সম্ভব, কারণ আমি বাবাকে বলছিলাম।
প্রসঙ্গ বাদ দাও, এখন আমাদেরকে কথা দাও, সম্ভব?
হ্যাঁ সম্ভব,
সম্ভব এই ছেলেটাকে দূর করিয়ে রাখা?
হ্যাঁ অবশ্যই।
আপনার কাছে শেষ একটা অনুরোধ জানাচ্ছি রবিউল সাহেব, একদম শেষবারের মতো, একদম শেষবারের মতো, যদি সত্যি তাই হয় যে এই এই যে ছেলের কথা বললেন, এই ছেলের নামটাও আমি শুনতে চাচ্ছি না যেহেতু এর প্রসঙ্গটা এখান থেকে শেষ হয়ে যাচ্ছে, এর সাথে কোন রকমের কোন কমিউনিকেশন, কোন রকমের কোন সম্পর্ক, কোনো কিছু আপনার মেয়ে রাখবে না। শুধু তাই না, আপনার মেয়ের কথা অনুযায়ী আপনারা যেভাবে চিন্তা করেন সেভাবেই সে তার জীবন নির্বাহ করার চেষ্টা করবে, বিনিময়ে, সবকিছুর বিনিময়ে। আমিও চাচ্ছি তার হয়ে, প্লিজ তাকে শুধু, তাকে শুধু পড়ানোর সুযোগটা দেন। ওই প্রসঙ্গ তো শেষ রবিউল সাহেব, সেও কথা দিয়েছে এবং সে যদি এই কথা ভবিষ্যতে এরপরে আর না রাখে, এতগুলো মানুষের সাথে কথা দেওয়ার পরে আপনি আর তার মুখের দিকে চোখ তুলে কখনো তাকায়েন না, শেষ সুযোগটা দেন আল্লাহর হস্তে, শেষ সুযোগটা দেন। এবং আমিও সবাইকে সাথে নিয়ে আপনার কাছে অনুরোধ করতেছি, প্লিজ আল্লাহর হস্তে ওকে পড়ালেখার সুযোগটা শুধু দিয়েন। আপনি প্লিজ প্লিজ আপনি আপনি না করেন না, যা হবার হয়েছে, যা হবার হয়েছে রবুল সাহেব, সামনের দিকে তাকায় সবকিছুকে পর করে দিয়ে, সব বাদ দিয়ে, সবকিছুকে পেছনে ফেলে দিয়ে শেষ অনুরোধটা করতেছি, পড়ালেখার সুযোগটা আপনি দিয়ে, আপনি শুধু পড়ালেখার সুযোগটা দিন আল্লাহর হস্তে, গোটা দুনিয়া পড়ালেখার কথা এখন বলতেছে রবুল সাহেব,
পড়ালেখার সুযোগটা।
আপনি, আপনাকে কেউ বেঁধে রাখেনি রবিউল সাহেব, যখন যে মুহূর্তে মনে হবে যে আপনার মেয়ে নোংরামি করতেছে আপনি পর করে দিয়েন, কোটে গিয়ে ত্যাজ্য সন্তান যেটা করে আপনি পর করে দিয়েন, আপনি আপনি যদি মিনিমাম কোন নোংরামের খবর পান, দুনিয়া এখন অনেক ছোট হয়ে গেছে রবিউল সাহেব, যে কোনো খবর ঘটলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে, শুধু পড়ালেখার জন্য পারমিশনটা আমি চাচ্ছি, গোটা বিশ্ব এখন পড়ালেখার জন্য পাগল হয়ে আছে, এখন এই অবস্থাতে এসে পড়ালেখার রাস্তা, পড়ালেখার পথটা রুদ্ধ করেন না, কোন রকমের নোংরামির খবর যদি পান সব বন্ধ করে দিয়ে, অনুরোধ আমার, রবিউল সাহেব পড়ালেখার জন্য কেউ খারাপ হয় না, তবে পড়ালেখাকে বাহানা করে একে আর যদি খারাপ কিছু করে থাকে সেটা তার ব্যক্তিগত অন্যায়, তার ব্যক্তিগত সমস্যা, পড়ালেখার জন্য কেউ কখনো অপরাধী হয় না, পড়ালেখার কথা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে যে জ্ঞানের জন্য তুমি প্রয়োজনে
লেখাপড়া করাবি, দিয়ে করছি, তবে যদি লেখাপড়া না করতাম আমার সাল বলে, তাহলে আমার
সাল না, রবিউল সাহেব এটা আপনার অভিমানের কথা,
আপনি বিশ্বাস করেন না, এই পড়া যতদিন যতদিন পুলাপান আছে, এখন ওদের সাথে যারা লেখাপড়া করে ওদের সাথে ওদের যারা বান্ধবী তারা কাজে আপনি দিয়ে দেন,
এটা আপনার রাগের কথা, আপনার অভিমানের কথা, যত যাই হয়ে থাকে আপনার,
আমি রাগের কথা বুঝতে পারেন, আমি রাগের আমার উত্তর পারো যে এন্ট্রেন্স স্টাডিজ
মেয়েটাকে তো আমাদের ভবিষ্যতে কারো না কারো কাছে পাত্রস্থ করতে হবে। আগামীকাল আমি এই মেয়েটাকে নাও চিনতে পারি, বাট আপনি তো বাবা হিসাবে কে পর করে দিতে পারেন না, সেই কারণে আলাপগুলো ইচ্ছা করে আমি ন্যাশনাল এই চ্যানেলে এত ডিটেলসে আলাপগুলো করতে চাচ্ছি না। শুধু মোটা দাগে দুইটা কথা নিয়েছি, একটা হচ্ছে যে এর যে আপনার ব্যাপারে যে কমপ্লেন গুলো আছে ওই ছেলেকে ঘিরে বা অন্য রকমের কোন রিলেশনশিপ বা কোন সম্পর্কের কারণে সেসব ব্যাপারে সে কথা দিয়েছে, যে ধরনের কোন ঘটনা কখনোই তার দ্বারা ঘটবে না। বিনিময়ে আপনার কাছে একটা কথা আমি চেয়েছি, শুধু পড়ালেখার অনুমতিটা দিয়েন। আপনি যদি ধর্মের কথা বলেন, আপনি যদি এখন বিশ্ব সমাজের কথা বলেন, পড়ালেখার সত্যি কোন বিকল্প নাই, শুধু এই সুযোগটা আপনি করে দিন।
আমি পড়ালেখার সুযোগ দিলে পরে আমার আবার জুতা দিব।
আপনার হাতে সমস্ত ক্ষমতা রবীন্দ্র সাহেব, যখন যে মুহূর্তে সামান্যতম নোংরামি দেখবেন সবকিছু থেকে পর করে দিয়েন, কেউ আপনাকে বাধা দিবে না।
আমি আপনি জানেন না আমার মেয়ের একটু কিছু করলে পারে, একটু ঘর তাল আমার বিষ খাবো মত
আপনি বলতেছেন এই কথাগুলো হয়তো একটু
নিরপেক্ষভাবে। আপনি সামনে সত্যি দেখেন আমি একটু রাগারাগি পুলিশ আমার একবার ঘর ছিটকিনে মারি দিচ্ছি
সেটা বলতেছি। জান দিতে গেছো কয়বার সেটা বলতেছি।
আমি একবার বিষ খাইছি,
খাইছো সে খবর তো শুনছি, জান দিতে গেছো কয়বার।
আমাকে যখন ওরা খুব মারধর করছে তখন আমি হুমকি দিয়েছি যে আমি গলায় দড়ি দেবো বা এরকম করবো সেরকম করবো।
শোনো বাবার, শোনো শোনো আমি বলি, আমি বলতেছি না যে তোমার বাবার সমস্ত কার্যক্রম সমস্ত কিছুই সঠিক আর বেঠিক, এবং তাকে মূল্যায়ন করার শক্তি বা ক্ষমতাও আমার নাই। তবে শুধু এতটুকু আমি বুঝি যে তোমার তরফ থেকে তাদের তার সম্মানহানি হয় এমন কোনো কাজও হয়তো তোমার করা ঠিক হয়নি, অবশ্যই ঠিক হয়নি। ইন্টেনশনালি এবং আনইনটেনশনালি এমন কোনো কিছু করা ঠিক হয়নি যেটাতে তোমার বাবার সম্মানহানি হয়। আর তোমার বাবা জিম্মি হয়ে পড়েছেন একটা জায়গাতে, সেটি হচ্ছে সঠিক হোক আর বেঠিক হোক, সত্য হোক আর মিথ্যা হোক, যে সমাজে তুমি বসবাস করো সেই সমাজের কোনো একজন ব্যক্তি নাই যে তোমার পক্ষে কথা বলে। একতরফাভাবে একটা মানুষ যদি ফেরেস্তাও হয় এবং তার সম্বন্ধে যদি ভুল বা মিথ্যা কথা সবাই বলেও, তখন তোমার বাবা তো দূরের কথা, যে কোনো মানুষই সেটা বিশ্বাস করে নিতে বাধ্য, যদিও তিনি দেশের বেশিরভাগ সময় দেশের বাইরে থেকেছেন। তিনি ফিরে আসার পর তার কানের মধ্যে যদি একই তথ্য সবাই পৌঁছে দেয় তখন তিনি এটা বিশ্বাস করবেন, এটাই স্বাভাবিক। এখন তোমার মেয়ে হিসেবে দায়িত্ব, খুব ছোটবেলা থেকে জীবনে বহু উত্থান পতন দেখেছো কিয়া, সবকিছুকে বাদ দিয়ে মেয়ে হিসেবে তোমার দায়িত্ব প্রথমে বাবার আস্থা অর্জন করা। আমি শুধু একটা কথা কি আমি তার এই কথাটাই শুধু আমি আমার মাথার মধ্যে নিয়েছি, যে আমি তার জায়গা থেকে নিজেকে চিন্তা করতেছি যে আমি একজন মানুষ, ঠিক আছে আমি মেনে নিলাম আমি এই মানুষটার মধ্যে আমার তেমন কোন জ্ঞান গরিমা নাই, শিক্ষা নাই, কিচ্ছু নাই, জীবনে বেশিরভাগ সময় আমি দেশের বাইরে কাটিয়েছি, দেশে যখন ফিরে এসেছি দেশে যখন আঠারো বছর করেছি কিন্তু মাস্তি করতে যায়নি, আমার রক্তকে পানি করেছি আমার ঔরস যত সন্তানদেরকে মানুষ করবার জন্য। বন্ধু বান্ধব সবাই যখন কানের মধ্যে একটা কথাই বলেছে যে মেয়েটির চলন ভালো না, মেয়েটির চাল চরিত্রে সমস্যা আছে, বাবা হিসেবে সেই মানুষটি কতদূর পর্যন্ত কাহা তাক পর্যন্ত সেই তথ্যগুলোকে এড়িয়ে যেতে পারে, এক পর্যায়ে তিনি হয়তো ভেবে বসেছেন যে তাহলে সত্যি মনে হয় আমার মেয়ের মধ্যে কোনো সমস্যা আছে। এবং তুমি বুঝে হোক না বুঝে হোক কিছু কিছু সিদ্ধান্ত বা কাজ করেছো যে কাজগুলো হয়তো সেই বিশ্বাসটাকে আরো বেশি গাঢ় করে দিয়েছে, লাইক পুলিশ নিয়ে হাজির হওয়া, সেই ছেলের সহযোগিতায় বাড়ি থেকে পালিয়ে যাওয়া, এই কাজগুলো তাতে তার বিশ্বাসের জায়গাটা আরো বেশি পরিপক্ক হয়েছে যে আসলেই মনে হয় আমার মেয়ে খারাপ, দোষ ঘাট ভুল ঠিক সব অন্তেই আছে। তোমার প্রথম দায়িত্ব হচ্ছে মেয়ে হিসাবে বাবার ওই শ্রদ্ধার জায়গাটা ফিরিয়ে নিয়ে আসা। বাবা মায়ের প্রতি বেয়াদবি, বাবা মায়ের শ্রদ্ধার প্রতি বিরূপ কোন আচরণ করা, সেটাকে আমি এহতেশাম কোনোভাবে এই প্রোগ্রাম থেকে প্রমোট করি না। এই যেরকম কিছু দেখলেই আমার ভেতরে শরীরের ভেতরে রক্ত একদম টকবক করতে থাকে, অপদস্থ করে ফেলে আমি সেই মানুষটাকে ইনস্ট্যান্ট। তাই অনুরোধ করতেছি আল্লাহর হস্তে, বাবা মার প্রতি যদি সত্যি কোন রকম অন্যায় তোমার থেকে থাকে, সত্যি যদি অপরাধ কিছু করে থাকো, সেগুলোর জন্য তুমি তোমার বাবার সাথে সম্পর্কটা ঠিক করে নাও। বাবা তো তোমার মুরব্বী, এই বাবা তো সে বাবায়, রাইট? কেয়া, এই বাবা তো সে বাবায় যে বাবা তোমার কোনো কারণ ছাড়া হাজার হাজার মাইল দূরের তোমার কষ্টের কথা বুঝে যেত। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ সাথে আছে, আল্লাহকে হাজের নাজের জেনে সে বাবার কাছে তুমি যা ভুল করেছো তার জন্য ক্ষমা চাও, কথা বলো বাবার সাথে। অনুষ্ঠান আমি প্রায় এক ঘন্টা সময়, আধা ঘন্টা ভোরে সময় পার করে ফেলেছি, আমার সময় নাই, তাও তোমাদের এই বাবা মেয়ের কারণে আমি শেষও করতে পারছি না। লক্ষ লক্ষ মানুষ শুনতেছে, তোমার বাবার কাছে ক্ষমা চাও, যা ভুল করেছো যা অন্যায় করেছো সবকিছুর জন্য একদম স্ট্রেট ওয়েতে ক্ষমা চাও। সে তোমার মুরব্বী, সে তোমার
আব্বু। আমার ভুল হয়ে গেছে, আচ্ছা আমি সরি বলতেছি, বাট আমি পড়াশোনা করতে চাই।
ক্ষমা চাও, ক্ষমা চাও, শুধুই ক্ষমা চাও। দেখো ধর্মে সব জায়গাতে, যেমন আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন বাবা মার জন্য প্রার্থনা করা, ওরা বীর হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা, আমি তো সব জায়গাতে
পারবে না, যে তুমি কোনোদিন করতে পারবে না যে আমার বাবা আমার বাপ আমি আগেও তোমাকে মাফ করছি, তাইলে তোমাকে মাফ করছি। তোমার খালি একটি কথা বলছি, তুমি আগের জীবন নিজেকে ফিরে আসতে পারো, আমার কাছে যেগুলো তোমার আনতে চাও আমি বলছি।
তোমাকে বলো যে আমাকে ক্ষমা করছো কিনা।
ওকে, আর কিছু চাওয়ার নাই, আর কিছু চাওয়ার নাই। সব সমাধান ন্যাশনাল চ্যানেলে হয় না, বাবা আর মেয়ের সমাধান, ক্ষমা যেহেতু বাবা করেছে, বাবার যদি জ্ঞাত অজ্ঞাত স্বরে কোনো ভুল হয়ে থাকে বাবাও সেটা অবশ্যই বুঝবে আমার বিশ্বাস। আর বাকি সমাধানগুলো বাবা মা বাবা মেয়ে যখন দীর্ঘ একটা গ্যাপের পর তো কথা হলো, রাইট? বাবার সাথে দীর্ঘ একটা ব্যবধানের পর অবশ্যই না, অবশ্যই না। এবং বহুদিন পর কথা হলো, তাই তো, জোরে কথা বলো।
আমার বাপ আমার আমি না খাই রয়েছে, আমার খাওয়ার মেয়ে আপনার সাথে আছে, আপনি সুত করে রেখে আমি জীবনে না খাই রয়েছে, আমার মেয়ের বন্ধুর একটা পুষা আছে।
এটাই তো হওয়া উচিত রবিউল সাহেব, এই আশাতে আপনাকে আমি ফোনে নিয়েছি যে যত বেশি আপনার দূরে থাকবে মেয়ে আস্তে আস্তে তো ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, না খেয়ে খেয়ে মরে কখন দেখবেন আস্তে করে পড়ে আছে, তখন কষ্ট তো সবচেয়ে বেশি আপনিই পাবেন। তাই আমি আশা করছিলাম যে অনুষ্ঠানের মাধ্যমে মা মেয়ে এবং বাবার সম্পর্কটা করিয়ে দিই। এখন সম্পর্কটা যেহেতু হয়ে গেছে, আর তুমি তোমাকে বলতেছি সম্পর্ক যেহেতু হয়ে গেছে বাকি সিদ্ধান্ত অটোমেটিক চলে আসবে, সবকিছু বলে কেউ হয় না। বাবা আর মেয়ের সম্পর্কটা যেহেতু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাকি কিছু ঠিক হয়ে যাবে বিনিময়ে তুমি কথা দিয়েছো। কি কথা দিয়েছো?
কথা দিলাম যে আমি বাবা মার কথা শুনবো।
বাবা মায়ের কথা শুনো পরে, না শুনো পরে, বাকি একটা কথা দিয়েছো, কি কথা সেটা?
যে আমি ওই ছেলেটার সাথে সম্পর্ক যোগাযোগ বা সম্পর্ক রাখবো না, আমার বাবার সাথে কথা বলবো সব সময়।
ওই কোন রকমের কোন রিলেশনশিপ, কোন রকমের
রিলেশনশিপ,
যে জিনিসগুলো পছন্দ করে না তোমার পরিবেশ, স্পেশালি তোমার বাবা মা, এরকম কোন অ্যাক্টিভিটিস, এরকম কোন সম্পর্কের মধ্যে তুমি থাকবা না। ওকে, কেয়া এবং রবিউল সাহেবের এই যে রিলেশনশিপ নতুন করে আবার কথা বলা শুরু হলো, তারপর আমরা আশা করব যে এই জায়গায় আমরা আশা করতেছি কেয়াকে নিয়ে কেয়ার জীবন সঠিক হোক, সুন্দর হোক, সুখের হোক, আমরা তো চাচ্ছি। লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মেসেজ পাঠাচ্ছে, সবাই ফোন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এর চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই তার বাবা মায়ের চাইতে তার ভালো বেশি করে চাইবে। সো তারাই চাইবে যে তাদের জন্য, তার জন্য কি ভালো সিদ্ধান্তটা নেওয়া যায়। রবিউল সাহেব অনেক ধন্যবাদ, এত রাত বিরাতে আপনাকে আমরা ফোনে নিয়েছি, এত কষ্ট করে আপনি আমাদের সাথে আছেন, এই ভরসাতে আমি আপনাকে ফোনে নিয়েছিলাম, বিশ্বাস করুন। যে এইভাবে যদি বাবা এবং মেয়ে দুদের পরস্পরের কাছ থেকে দূরে থাকে, আস্তে আস্তে আল্লাহ না করুক কোন একটা অঘটন ঘটে যেতে পারে এই মেয়ের, বিদেশ বুবিয়ে থাকতেছে এরকম একটি জায়গাতে, তো বাবা মেয়ের সাথে সম্পর্ক ঠিক হলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে সেই আশা। এবং আপনি আমাদের কথায় সাড়া দিয়েছেন, আমরা সত্যি কৃতজ্ঞ। কিছু বলার আছে বাবার সাথে? পরে ফোনে কথা বলে নিও, ঠিক আছে? কে
শুধু একটাই কথা, জুনি কি আমার সাথে যোগাযোগ করবে?
অফ কোর্স যোগাযোগ করবে। কি রবুল সাহেব, কথা তো সেট রাইট? এইতো আর তো কোনো কথা নাই, বাকি ব্যাপারগুলো অটোমেটিক হয়ে যাবে, সবকিছু ঘোষণা দিয়ে হয় না। বাবার সন্তানের এই যে অতি পার্থিব রিলেশনশিপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৈরি হয়ে আসছে না, যে কে কার সন্তান হবে, কে কার বাবা হবে, এত ঠুনকো এই সম্পর্ক, ইটস এ ব্যাপক, এই সম্পর্কের হাত ধরে বাকি কিছু অটোমেটিক ঠিক হয়ে যাবে, ঠিক আছে? রাব্বুল সাহেব আমাদের জন্য দোয়া করেন, আর আপনি অনেক ভালো থাকেন। আপনার জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ যেন আপনাকে বহু বছর বাঁচিয়ে রাখেন, আর থ্যাংক ইউ আমাদের সাথে থাকবার জন্য। জি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, অবশ্যই ভালো লাগা নিয়ে, বহুদিন পর বাবা এবং সন্তানের চমৎকার রিলেশনশিপ তৈরি হলো, চোখের সামনে তৈরি হতে দেখলাম। এবং আমি বিশ্বাস করি তোমার যে স্বপ্ন পড়ালেখা চালিয়ে যাওয়ার, যেহেতু সম্পর্ক তৈরি হয়েছে, ফোনে কথা বলাটা এখন কন্টিনিউ করো, বাবা আর সন্তানের বুঝোই তো, সম্পর্ক হতে হতেই সবকিছু আবার তৈরি হয়ে যাবে, এটা তো জাস্ট সময়ের ব্যাপার মতো, এটা তো করা তেমন টাফ কিছু না। বুঝতে পারছো পুরো বিষয়টা পরিষ্কার? মানুষের সাথে গাদ্দারি করা যাবে না, তুমি কি কথা দিয়েছ মাথার মধ্যে ঢুকিয়ে নিও, ঠিক আছে? কিছু বলার আছে শেষ মুহূর্তে?
কি বলবো, ভালো লাগতেছে বাবা আমার সাথে কথা বললো, অনেক দিন পর কথা হলো,
ভালো লাগতেছে,
অনেক ভালো লাগছে।
তোমার কষ্ট, এত দুঃখ, এত কান্না, এরপর তোমার মধ্যে যে ভালো লাগা তৈরি হয়েছে, আমাদের এই জন্য আধা ঘন্টা সময় পার হয়েছে ঠিকই, এটা নিয়ে আমরা কোনো কষ্ট নাই, আমাদের দুঃখ নাই যে তুমি ভালো আছো। দুই একটা ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি মেহেদি বলছি,
মেহেদি, স্বাগত জানাচ্ছি। আজকের বন্ধুকে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে।
জি আসলে যেটা বুঝতে পারছি সম্পূর্ণ কাহিনীটা শুনে, যে
খুশি তো বাবা মেয়ের সম্পর্কটা রিবিল্ড হলো, সব মিলিয়ে খুশি তো?
হ্যাঁ অবশ্যই, মানে সব মিলিয়ে শেষে এসে এটাই ভালো লাগলো যে বাবা আর মেয়ের মধ্যে যে মিলটা সেটা হয়ে গেল আর কি।
আলহামদুলিল্লাহ, এতটুকুতে আমরা খুশি থাকি। আমরা আসলে পোস্টমর্টম করতে চাচ্ছি না কার দোষ ছিল কার ভুল ছিল, অ্যাটলিস্ট আমরা খুশি হয়েছি যে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। লাস্ট ফোন কল, যেহেতু সময় শেষ হয়ে গেছে, অনেক দূরে চলে এসেছে। হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি পুরানা ঢাকা থেকে।
হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি আমরা ভালোবাসার বাংলাদেশে আছি এখন, আমাদের আজকের গেস্ট কেয়া, পুরো অনুষ্ঠান নিয়ে যদি আপনার কিছু বলার থাকে।
জি হ্যালো আসসালামু আলাইকুম গুরু।
আসসালাম, যদি কিছু বলার থাকে। অনুষ্ঠান নিয়ে কিছু বলার আছে, খুশি তো না বাবা মেয়ের সম্পর্ক নতুন করে আবার ঠিক?
হ্যাঁ জি গুরু, আমি চাচ্ছিলাম যে ওদের বাবা মায়ের সম্পর্ক মিলে গেছে, ভালো হয়েছে।
অবশ্যই ভালো আছে, আর এই ভালো লাগা নিয়েই বিদায় নিতে চাচ্ছি বন্ধু, যেহেতু অনেক সময় পার করে ফেলেছি। সবাই অনেক ভালো থাকুক, অনেক অনেক সুখে থাকুক, সমস্ত ভালোবাসা প্রবণ মানুষের জন্য আমার প্রার্থনা, সবাই জীবনটাকে অনেক বড় করে বাঁচুক। আমি ভালোবাসার ফেরিওয়ালা, এরকম ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর জন্য পাগলের মতো আস্ফালন করে যাবো রাত বিরাতে, যদি কিছু সম্পর্ক আবার নতুন করে জোড়া লাগে, যদি কিছু খারাপ লাগার জায়গা থাকে একটু ভালো লাগা তৈরি হয় সেই আশায়, এটি আমার জন্য অনেক বড় রকমের প্রাপ্তি। এটা আসলে এক রকমের ডিভাইন ফিলিংস, এর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা চলে না, স্বর্গীয় এক অনুভূতি নিয়ে আমি এতে সাম আমার লক্ষ লক্ষ শ্রোতা বন্ধুকে সাথে নিয়ে বিদায় নিচ্ছি। দারুণ এক স্বর্গীয় অনুভূতি সবার মধ্যেই কাজ করতেছে আমি বিশ্বাস করি, যেখানে অতি পার্থিব এই রিলেশনশিপ মা সন্তান এবং বাবার যেটি আবার নতুন করে তৈরি হতে জোড়া লাগতে দেখলো ভালোবাসার বাংলাদেশ। এই ভালো লাগায় বোধ হয়ে দারুণ স্বপ্ন নিয়েই মনে হয় সবাই ঘুমাতে পারবো আজকে। সবাই অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক, সবার জন্য অনেক প্রার্থনা। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
এটাই চাচ্ছিলাম আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, এবং ফাইনালি আমরা যেটা পেয়েছি ইনশাআল্লাহ সবকিছুই ঠিক হয়ে যাবে। শুনছিলাম কি আপুর জীবনের গল্প। আর বন্ধু আপনারা এতক্ষণ আমাদের সাথেই ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। আর যেতে যেতে আরো একবার বলে দিতে চাই কিভাবে আমাদের সাথেই থাকবেন পুরো সপ্তাহ জুড়েই। ফেসবুকে আমাদের যে পোস্ট আপলোড করেছি পুরো সপ্তাহ জুড়ে আপনি সেখানে কার্যক্রম চালাতে পারেন লাইক দিয়ে, কমেন্ট করে এবং শেয়ার করে। সো লিঙ্কটি বলে দিচ্ছি www.facebook.com/90.4dhakafm। এবং আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ করলেই দেখতে পাবেন ঢাকা এফএম এর পেজটি চলে এসেছে, এবং যেখানে দেখবেন লাইকিং এর পরিমাণ হচ্ছে 72,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো রিকোয়েস্ট করছি বন্ধু, অবশ্যই আপনি ওখানটিতে লাইক করবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7। এবং আমি জানি, আমরা জানি আমাদের এই প্ল্যাটফর্মে আপনার আসার জন্য যে অস্থিরতা আকুলতা, তো বন্ধু আসতেই পারেন। SMS করুন আমাদেরকে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। আর ইচ্ছে করলেও আপনি আমাদের এই আমাদের অফিসে সশরীরে আসতে পারেন, সেক্ষেত্রে অ্যাড্রেসটি বলছি গুলশান এক নাভানা টাওয়ার ফিফটিন্থ ফ্লোর, খুব ইজি একটা লোকেশন। আর যেতে যেতে অনেক কথা বলবার আছে, একটু ওয়েব পেজের অ্যাড্রেসটাও বলে যায় যেখানটিতে আমাদের এই প্রোগ্রামটি আপলোড করা থাকবে, আপনি ডাউনলোড করে শুনতে পারবেন যখন তখন। সো ওয়েব পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। সো বন্ধু চলে যাচ্ছি, আবারও ফেরত আসবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। সেই পর্যন্ত অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালো লাগা।
এমন মানব জন্ম আর কি হবে।